This track was downloaded from FusionBD.com.
Yes, friends, চলে এসেছি উইকেন্ড স্পেশাল শো ভালোবাসার বাংলাদেশ নিয়ে। আছি মেঘলা আপনার সাথে এই মুহূর্তে, এবং অবশ্যই যে মানুষটির জন্য পুরো সপ্তাহ জুড়ে এত আকাঙ্ক্ষা, এত অপেক্ষা, এত ভালো লাগে, এত ভালোবাসা যে মানুষটির জন্য জড়িয়ে আছে, সেই মানুষটি যথাসময়ে চলে আসবেন স্টুডিওতে। ইয়াস, গুরু ইতেশামের কথাই বলছি আমি। আর বন্ধু আছেন তো আপনি আমার সাথে, আমিও আছি আপনাদের সাথে। আর শুনছেন আমাদের এই অনুষ্ঠানটি ঢাকা এফএম 90.4 থেকে, মাই সিটি মাই টিউন। আর বন্ধু জানেন তো, শুধু ঢাকার মাঝেই আমরা সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছি পুরো ওয়ার্ল্ডে, পুরো বাংলাদেশে, অলমোস্ট পুরো বাংলাদেশে, সব জেলা থেকেই, অলমোস্ট সব জেলায় কভার করছে আমাদের এই ঢাকা এফএম 90.4। আর ওয়ার্ল্ডে তো শুনতেই পাবেন আমাদেরকে আমাদের ওয়েব পেজ থেকে। সো আমাদের অ্যাড্রেসটি বলবো আপনাকে, সেটি হচ্ছে www.dhakafm904.com। এই ওয়েব পেজে গেলেই আপনি আমাদেরকে শুনতে পারবেন অনলাইনে, সেটা আপনি যেখানেই থাকুন না কেন। আর বন্ধু অবশ্যই আছেন আপনি আমাদের সাথে, এবং সেটা বুঝবো, বুঝতে চাই। সো বেশি বেশি করে SMS করবেন এবং কমেন্ট করবেন আমাদের ফেসবুকের অফিসিয়াল ফ্যান পেজে। আর তার জন্য জানিয়ে দিতে চাই নিয়মগুলো একে একে। আর প্রথমটি হচ্ছে SMS মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচটিও লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার যে সমস্ত কথা আছে মনের গোছানো, কথাগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিবেন আমাদের কাছে। এলোমেলো কথাও থাকতে পারে, সবকিছুই সাজিয়ে দিবেন আমাদের কাছে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। যত খুশি ততবার আপনি SMS করতে পারেন। আর বন্ধু যদি আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে চান আপনার ভালোবাসার কথা, আপনার ভালো লাগার কথা, তাহলে আপনি আসতেই পারেন। আর তার জন্য আপনাকে SMS করতে হবে, জানিয়ে দিচ্ছি নিয়মটি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, এলাকা, আপনার ফোন নাম্বারটি উল্লেখ করবেন অবশ্যই এবং পাঠিয়ে দেবেন 16260 নাম্বারটিতে। আর চিঠির মাধ্যমেও আপনি আমাদেরকে সংক্ষিপ্ত আকারে আপনার ভালোবাসার গল্প, আপনার জীবনের গল্প লিখে পাঠাতে পারেন যদি আপনি ঢাকার বাইরে থাকেন সেক্ষেত্রে। আর তার জন্য অ্যাড্রেসটি জানিয়ে দিব, 45 নাভানা টাওয়ার, গুলশান 1, আর 15th ফ্লোর, নাভানা টাওয়ারের 15 তলায় হচ্ছে ঢাকা এফএমের অফিস, খুবই ইজি লোকেশন। আর বন্ধু অবশ্যই অবশ্যই যারা আজকে কথা বলতে চান গুরু ইতেশামের সাথে এবং আজকের অতিথি বন্ধুর সাথে, তারা কিন্তু তাদের ফোন নাম্বারটি লিখে 16260 তে SMS করতেই থাকবেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের ফেসবুকের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে, সেখানটিতে অলরেডি একটি পোস্ট আপলোড করে দিয়েছি আজকের অতিথি বন্ধুর ফটোগ্রাফ দিয়ে, সুন্দর একটি পোস্ট আপলোড করা আছে। সো সেই পোস্টে আপনি লাইক করবেন এবং যত খুশি তত কমেন্ট করবেন সেটি আশা করছি, এবং চাইলে পোস্টটি শেয়ারও করতে পারেন আপনার বন্ধুদের কাছে। সো জানিয়ে দিচ্ছি ফেসবুকের অ্যাড্রেস, www.facebook.com/90.4 ঢাকা FM। এবং এই পেজটি যে রিয়েল সেটা আপনি বুঝবেন লাইকিং এর পরিমাণ দেখে। আমাদের লাইক হচ্ছে এখন পেজের 54,000 প্লাস, এটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো প্লিজ রিকোয়েস্ট করব বরাবরের মতো, সব সময়ের মতো, যে এই পেজটিতে লাইক দিয়ে আপনি আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7, এটি আশা করছি। আর আমাদের এই পেজটিতে লাইক দিলে আমাদের প্রোগ্রামের আপডেট কিন্তু আপনার প্রোফাইলে সবসময় চলে যেতেই থাকবে। সো অবশ্যই অবশ্যই বন্ধু আবারও অনুরোধ করছি, আমাদের এই পেজটিতে লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন, এবং যে পোস্ট আপলোড করেছি সেই পোস্টে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন। সো কেমন ছিলেন এই কয়টা দিন, সবকিছু লিখে পাঠিয়ে দেবেন আমার কাছে, আমি লিখতে দেখতে চাই। আর লিখবো কিভাবে, লিখবেন আপনি, আমি তো শুনবো, আমি তো দেখবো এবং পড়ে দিব এবং শুনবো অবশ্যই আপনাদের কথা ফোনের মাধ্যমে, এবং গুরু ইতেশাম তো থাকবেনই, তার মাধ্যমে আপনাদের বার্তা পৌঁছে দিব সব জায়গায়, পুরো ওয়ার্ল্ডে। So অবশ্যই বন্ধু আপনার ফোন নাম্বারটিও লিখবেন এবং আপনার বার্তাটিও আমাদের কাছে লিখে পাঠাবেন SMS এর মাধ্যমে, আবারও বলে দিচ্ছি 16260 এই নাম্বারটিতে। সো আর বেশি কথা বাড়াতে চাই না, এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি একটু পরে, সাথেই থাকুন।
31 মে 2016 এর পর সকল অনিবন্ধিত মোবাইল সংযোগ সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ হয়ে যাবে। আজই আপনার গ্রামীণফোন সংযোগটি রিরেজিস্ট্রেশন করুন।
শুনছেন ঢাকা FM 90.4, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, রংপুর, বরিশাল এবং ঢাকা সহ সমগ্র দেশ জুড়ে। ঢাকা FM বাংলাদেশের বৃহত্তম FM রেডিও নেটওয়ার্ক।
আসলে হাজবেন্ড হিসেবে আমারই আগে বলা উচিত ছিল।
এর পর সকল অনিবন্ধিত মোবাইল সংযোগ সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ হয়ে যাবে। আজই আপনার গ্রামীণফোন সংযোগটি রিরেজিস্ট্রেশন করুন
এবং প্রতি 20 মিনিটে জিতে নিন একটি স্মার্টফোন। চলো বহুদূর, গ্রামীণ ফোন।
মা, তুমি বুঝতেই দাওনি কাজটা কত কঠিন।
আর আমি, তুমি কষ্ট করে ধোও আর শুধু নোংরা করি।
কখনো ভাবিনি আজও বলিনি লাগতে পারে।
আসলে হাজবেন্ড হিসেবে আমারই আগে বলা উচিত ছিল।
আপনার পরিবারের মতো আমরাও আপনাকে থ্যাংক ইউ জানাতে নিয়ে এসেছি জাকা অ্যাডভান্সড, এর স্মার্টেস্ট এভার ফর্মুলা আর সবচেয়ে বেশি ক্লিনিং এজেন্ট। আপনার কাপড় ধোয়ার কষ্ট কমায় বহুগুণ জাকা অ্যাডভান্সড ওয়াশিং পাউডার। বাসায় জাকা নিয়ে যাওয়া মানেই জানিয়ে দেয়া থ্যাংক ইউ।
ত্বকের উজ্জ্বলতাকে সুরক্ষিত রাখতে একাই যথেষ্ট, তাই বেরিয়ে পড়ো নিশ্চিন্তে।
একত্রিশে মে 2016 এর পর সকল অনিবন্ধিত মোবাইল সংযোগ সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ হয়ে যাবে। আজই আপনার গ্রামীণফোন সংযোগটি রিরেজিস্ট্রেশন করুন।
এই যে ভদ্রলোক, খবর রাখেন কিছু?
মানে চাকা সুপার হোয়াইট এর 500 গ্রাম ব্যাগে 100 গ্রাম ফ্রি।
বুঝছেন কিছু?
জি, চাকা সুপার হোয়াইট অর্ধেক পাউডারে দ্বিগুণ পরিষ্কার।
এই যে ভদ্রলোক, খবর রাখেন কিছু?
মানে চাকা সুপার হোয়াইট এর 500 গ্রাম ব্যাগে 100 গ্রাম ফ্রি।
বুঝছেন কিছু?
জি, চাকা সুপার হোয়াইট অর্ধেক পাউডারে দ্বিগুণ পরিষ্কার।
একত্রিশে মে 2016 এর পর সকল অনিবন্ধিত মোবাইল সংযোগ সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ হয়ে যাবে। আজই আপনার গ্রামীণফোন সংযোগটি রিরেজিস্ট্রেশন করুন। একত্রিশে মে 2016 এর পর সকল অনিবন্ধিত মোবাইল সংযোগ সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ হয়ে যাবে। আজই আপনার গ্রামীণফোন সংযোগটি রিরেজিস্ট্রেশন করুন।
ভালোবাসার বাংলাদেশ,
আপনি শুনছেন ভালোবাসার বাংলাদেশ। আর আমাদের অনুষ্ঠান আপনি শুনতে পাচ্ছেন ঢাকা FM 90.4 থেকে মাই সিটি মাই টিউন। মেঘলা আছে এই মুহূর্তে আপনার সাথে, অনেক কথা বলবার জন্য এবং অনেক কথা শুনবার জন্য অনেক বার্তা আছে, সেগুলোও পড়ব এবং আপনার হয়ে পৌঁছে দিব আরেকজনের মনের কথা এই ধারের মাধ্যমে। আর অবশ্যই যে মানুষটির জন্য এত ভালো লাগা, ভালোবাসা আর আকাঙ্ক্ষা অপেক্ষা, সেই মানুষটি গুরু হিতে সাম চলে আসবেন স্টুডিওতে যথাসময়ে এবং তার মাধ্যমে পৌঁছে যাব আজকের অতিথি বন্ধুর কাছে। এবং অনেক বন্ধুই আছেন, এস এম এস করছেন, কমেন্ট করছেন, তবে যারা এখনো কানেক্টেড হননি এবং নিয়মগুলোর সাথে যারা এখনো ইউজ টু হননি তাদেরকে বলে দিতে চাই নিয়মগুলো আর একবার। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার যে সমস্ত কথা আছে সবকিছুই জানতে চাই, সবকিছু জানিয়ে দিন আমাদেরকে, লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারটিতে, যত খুশি ততবার। আর যে সমস্ত বন্ধুরা সব বন্ধুরাই কথা বলতে চান গুরু হিতেশামের সাথে এবং আমাদের স্টুডিওতে যে সমস্ত বন্ধুরা আসেন তাদের জীবনের গল্প শেয়ার করতে, সেই বন্ধুদের সাথেও কথা বলতে চান, সো আজকেও যদি সেটা করতে চান, কথা বলতে চান, তাহলে অবশ্যই আপনার নাম এবং আপনার ফোন নাম্বারটি সুন্দর করে লিখে SMS বডিতে লিখে 16260 তে পাঠিয়ে দেবেন। আর ফেসবুকে আমাদের যে কমন SMS পোর্ট আছে, ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে, ওকে, সেইটাতে আপনি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো সেক্ষেত্রে জানিয়ে দিতে চাচ্ছি অ্যাড্রেসটি, অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/90.4 ঢাকা FM। অলরেডি এখানে আমরা একটি পোস্ট আপলোড করেছি ভালোবাসার বাংলাদেশে, সো সেই পোস্টটিতে অনেক বন্ধুই লাইক করছেন, কমেন্ট করবেন। সো বন্ধু আপনি লাইক যদিও একবারই দিতে পারবেন, কমেন্ট করতে পারবেন আপনি অগণিতবার এবং শেয়ারও করতে পারেন যত খুশি ততবার। সো আপনি যে পেজের লাইক দেখবেন 54,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ, সো প্লিজ সেই পেজটিতে লাইক করবেন আশা করছি, আর বাকি সবগুলো কিন্তু ফেক পেজে লাইক করবেন না প্লিজ। সো এইটাতেই লাইক দিবেন এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7, এটাই আশা করছি। সো দেখে নিই কারা কারা আছেন এই মুহূর্তে। আছেন ইয়াসিন, ইমরান লিখেছেন, গুরু ও মেঘলা আপু কেমন আছো, তোমাদের এই মিষ্টি কথাগুলো শোনার জন্য আমার কাছে 6টা দিনকে মনে হয় 6000 জন্ম। বাহ আহ কি সুন্দর কথা, আমাদেরও খুব মনে হয়, মানে এত কাজ, এত কাজের ভিড়ে সবসময় মনে হয় এই দিনটি কখন আসবে, কখন অন এয়ারে যাবো, কখন মাইক্রোফোনের সামনে যাব, কথা বলবো এবং বন্ধুদের SMS করব, খুব এক্সাইটিং একটা ব্যাপার। আর আছেন এই মুহূর্তে আমার সাথে শফিক, আছেন মোহাম্মদ শোয়েব আহমেদ, আছেন মোহাম্মদ মাসুম বিল্লা, উনি কেশবপুর থেকে আমাদেরকে শুনছেন, লিখেছেন অনেক ভালো লাগছে। মেঘলা আপু তুমি কি কখনো আমাদের কেশবপুরে এসেছো, আজকের অতিথিকে অনেক ভালো লাগছে। এক্স্যাক্টলি, না আমি কখনো কেশবপুরে যাইনি। অ্যান্ড আছেন আমাদের সাথে শাইয়ান, ওকে শিয়াম আছেন, লিখেছেন গুরু এবং মেঘলা আপু কেমন আছো, আমি সিলেট থেকে আপনাদের প্রোগ্রাম শুনছি, আমার খুব ভালো লাগছে, নিয়মিত শুনি, ওয়াও। অ্যান্ড আছেন আমাদের সাথে স্পর্শ, ওয়াও, আর উনি লিখেছেন যে আসসালামু আলাইকুম গুরু আর মেঘলা আপু কেমন আছো, জানি উত্তর দিবে না তবু কমেন্ট করলাম শুধুই মনের সান্ত্বনার জন্য, আমি নাফসিন কিয়াস শুনছি তোমাদের নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা এখানে এক নাম আর ফেসবুকের প্রোফাইলে আর এক নাম, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। ওকে, আছেন আমাদের সাথে সেলিম রেজা, উনি আমাদেরকে পাবনা থেকে শুনছেন, নতুন বন্ধু, ওয়েলকাম করছি বন্ধু আপনাকে। নাজমুল ইসলামও যুক্ত হয়েছেন, উনি রংপুর কাউনিয়া থেকে আমাদেরকে শুনছেন। এবং আছেন আমাদের সাথে জোনাকি, ওকে, উনি আমার হয়ে একটা স্টেটাস দিয়েছেন, শুরু হতে যাচ্ছে ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4 এর সাথেই থাকুন। আছেন নুসরাত জাহান মিম, লিখেছেন আমাদের সালাম জানিয়েছেন এবং বলেছেন যে আমরা কেমন আছি, আমরা অনেক ভালো আছি, আমি তো অনেক ভালোই আছি এবং গুরু কেমন আছেন অবশ্যই তিনি বলবেন এসে, এবং অনেকদিন আমাদেরকে, ওকে, অনেকদিন পরে উনি জয়েন করেছেন আমাদের সাথে, সেই কথাটি লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আছেন আমাদের সাথে এই মুহূর্তে মোহাম্মদ মেহেদি হাসান আতিক, আমরা কেমন আছি জানতে চেয়েছেন আর এই দিনটির জন্য উনি অনেক অপেক্ষা করেন, সেই কথাটি বলেছেন। এবং আছেন রায়ান খান, আছেন আমাদের সাথে, ওকে, আছেন ফারুক আকিদ, ফারুক আকিদ যুক্ত হয়েছেন, সাইফুল ইসলামও আছেন, লিখেছেন গুরু এবং মেঘলা আপু কেমন আছো, এক সপ্তাহ থেকে অপেক্ষায় আছি উনি আমাদেরকে শুনবেন, সো অপেক্ষায় ছিলেন এবং অপেক্ষার প্রহর শেষ হয়েছে, আমাদেরকে শুনছেন, শুনবেন। ওকে, অ্যান্ড বন্ধু আবারও জানিয়ে দিতে চাই কিভাবে আপনি আমাদের সাথে কানেক্টেড হবেন, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার মনের কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি বলছি www.facebook.com/90.4 ঢাকা FM। এবং যেইখানে দেখবেন যে পেজের লাইকিং এর পরিমাণ 54,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ, সো প্লিজ বন্ধু ওখানটিতে আপনি লাইক করবেন এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7। ওকে, অ্যান্ড বন্ধু এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ওকে, একটা গানই শুনে আসি না, সুন্দর একটি গান অপেক্ষা করছি আপনার জন্য, সাথে দেখুন কোথাও যাবেন না, যখন ফিরছি তখন অনেক কিছুই থাকছে, সো স্টে টিউন।
31 মে 2016 এর পর সকল অনিবন্ধিত মোবাইল সংযোগ সরকারের নির্দেশনা অনুযায়ী বন্ধ হয়ে যাবে। আজই আপনার গ্রামীণ ফোন সংযোগটি রিরেজিস্ট্রেশন করুন।
শুনছেন ঢাকা FM 90.4, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, রংপুর, বরিশাল এবং ঢাকা সহ সমগ্র দেশ জুড়ে। ঢাকা FM বাংলাদেশের বৃহত্তম FM রেডিও নেটওয়ার্ক।
31 মে 2016 এর পর সকল অনিবন্ধিত মোবাইল সংযোগ সরকারের নির্দেশনা অনুযায়ী বন্ধ হয়ে যাবে। আজই আপনার গ্রামীণ ফোন সংযোগটি রিরেজিস্ট্রেশন করুন
এবং প্রতি 20 মিনিটে জিতে নিন একটি স্মার্টফোন। চলো বহুদূর, গ্রামীণ ফোন।
এতক্ষণ সময় লাগে, ধ্যান, এসবের দরকার নেই। নেই রিভাইভ টালকম পাউডার।
অনিবন্ধিত মোবাইল সংযোগ সরকারের নির্দেশনা অনুযায়ী বন্ধ হয়ে যাবে। আজই আপনার গ্রামীণ ফোন সংযোগটি রিরেজিস্ট্রেশন করুন। 31 মে 2016 এর পর সকল অনিবন্ধিত মোবাইল সংযোগ সরকারের নির্দেশনা অনুযায়ী বন্ধ হয়ে যাবে। আজই আপনার গ্রামীণ ফোন সংযোগটি রিরেজিস্ট্রেশন করুন
এবং প্রতি 20 মিনিটে জিতে নিন একটি স্মার্টফোন। চলো বহুদূর, গ্রামীণ ফোন। ঢাকা এফএম।
ভালোবাসার বাংলাদেশ।
শুনছেন আপনি ঢাকা FM 90.4 এবং চলছে ভালোবাসার বাংলাদেশ। এবং স্টুডিওতে এই মুহূর্তে স্টুডিওটা পরিপূর্ণ এবং সবাই আছেন, এবং বন্ধুরা যার জন্য অপেক্ষা করছেন সেই মানুষটি তো আছেনই, তাকে ওয়েলকাম করব অবশ্যই। কিন্তু তাকে ওয়েলকাম করার আগে আমি জানিয়ে দিতে চাই বন্ধু কিভাবে আপনি কানেক্টেড হবেন আমাদের সাথে। সো নিয়মগুলো একে একে বলে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/90.4dhakafm। এবং যে পেজটিতে দেখবেন যে লাইকিং এর পরিমাণ হচ্ছে 55,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো বন্ধু, আপনাকে আর অপেক্ষা করাতে চাই না, এখন যে কাজটি করব সেটি হচ্ছে
চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। কে কে আছে ভালোবাসার ফেরিওলার টানে, ভালোবাসার ফেরিওলার গানে, ভালোবাসার ফেরিওলার এই আহ্বানে সাড়া দিবে। কেউ কি আছে মেঘলা? আমাদের যে ডেডিকেটেড পোর্টন 6260, সেখানে কি ধরনের রেসপন্স আসছে? সত্যি কি ভালোবাসার ফেরিওলার টানে, তার আহ্বানে, তোর শোনানো সেই গানে কেউ কি আওয়াজ দিয়েছে যে তার আমাদের সাথে আছে কিনা?
অবশ্যই সব বন্ধুরাই আছেন এবং খুব ভালো মতোই আছেন, এবং বলছেন যে 6টা দিন মনে হয় 6000 জনম, এরকমও কিছু কমেন্ট
এসেছে। আচ্ছা, ডিএফএম এর পেজের কি খবর এখন বলতো? আমার লাইকিং হচ্ছে সো ফার
55,000, একটু আগে 54 ছিল,
এখন 55,000। সেখানে রেসপন্স কেমন? তারা কি বলছে যে আমাদের সাথে আছে? আমরা যে বারংবার বলি এই ভালোবাসার ফেরিওয়ালা, এই ভালোবাসার বাংলাদেশ, এই স্টুডিওর ইথার সবসময় আপনাদের কথা বলে, সেই কথাটা বলবার জন্য এই মাইক্রোফোন, হেডফোনটা শুধুই আপনাদেরকে শুনবার জন্য। এই স্টুডিওতে সত্যি শুধুই আপনাদের মনের কথা অনুরণিত হয়। তারাও কি ঠিক সেইভাবে বিশ্বাস করে? তারাও কি চিন্তা করে যে আসলে যেভাবে ভালোবাসাকে ধারণ করেছি আমরা, যেভাবে ভালোবাসার জয়োৎসব করি আমরা, যেভাবে ভালোবাসার সংস্কৃতি তৈরি করার জন্য দৃঢ় প্রকল্প দৃঢ় প্রতিজ্ঞ আমরা, ঠিক সেইভাবে তাদের মধ্যেও এটা অনুরণিত হয় কিনা। ডিএফএম এর যে আমাদের ভালোবাসার পেজ, ভালোবাসার বাংলাদেশের পোস্ট, সেখানেও কি সে ধরনের রিফ্লেকশন তুই দেখতে পাচ্ছিস মেঘলা?
অফকোর্স সবসময় দেখতে পাই।
এক্স্যাক্টলি। এবং আমাদের ফোন কল, যে ফোন কলগুলো আপনাদের কাছ থেকে আসে সেখানেও আমরা এই ধরনের রেসপন্স দেখতে পাই। আমার কাছে মনে হয় বিনয়ের সাথে এই গল্পটা আমি, মেঘলা, স্পেশালি আমাদের ভালোবাসা বাংলাদেশের প্রোডিউসার, আমাদের প্রোগ্রাম ডিরেক্টর, দ্য লিভিং লেজেন্ড মকসুদ, এবং সেই সাথে দ্য ক্যাপ্টেন অব দ্য শিপ আমিনুল হাকিম, সবাই মিলে আমরা গর্ব হয়তো করতেই পারি যে বাংলাদেশে তো বটেই, বরং ওয়ার্ল্ড পার্সপেক্টিভে মিডিয়ার মাধ্যমে কোনো প্রবলেম রিজলভ করার যে ইনটেনশন বা প্রবলেম রিজলভ করার যে ইনিশিয়েটিভ বা চেষ্টা, সেটা কিন্তু খুব বেশি দেখা যায় না। সেখানে আমরা কিন্তু অনেকগুলো কাজ আমরা সমাধান করতে সচেষ্ট হয়েছি, সফল হয়েছি এই ভালোবাসা বাংলাদেশের স্টুডিওর মাধ্যমে। এবং প্রসঙ্গত বলে রাখা ভালো যে গত প্রোগ্রামের আগের অনুষ্ঠানে আমরা কভার করেছি যেখানে একটা ভেঙে যাওয়া সম্পর্ক আবার নতুন করে জোড়া লেগেছে, তার আবার একসাথে ভালো লাগা নিয়ে পথ চলার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে। এবং সেইভাবে আমরা তারই কনসিকুয়েন্সে আজকেও আমরা ফলো আপ প্রোগ্রামে যাচ্ছি যাকে নিয়ে, তার নাম হচ্ছে শরীফা। সে আমাদের অনুষ্ঠানে এসেছিল ব্যাক ইন 2013, প্রায় ডিসেম্বরের দিকে, রাইট মেঘলা?
রাইট।
ব্যাক ইন 2013 এর ফেব্রুয়ারিতে আমরা শুরু করি ভালোবাসার বাংলাদেশ ইন ঢাকা এফএম 90.4। সেই অগ্রচত মেলা দিন হলো মেঘলা 14th February 2013, right?
Right.
14, 15, 16, প্রায় 3.5 বছর।
Exactly.
কি আমি যে শুধু 2 বছর বলি? আজকেও না কয়েকদিন কাদের সাথে কথা বলতে গিয়ে 2 বছর বললাম।
আচ্ছা
মেঘলা, সময় কি তাড়াতাড়ি যাচ্ছে নাকি আমার জীবন থেকে বসন্ত হারায় যাচ্ছে?
সময়টা খুবই তাড়াতাড়ি যাচ্ছে,
বসন্ত হারিয়ে যাচ্ছে। এই কারণে বললাম যে বয়স হয়ে যাওয়ার কারণে বা স্মৃতিভ্রষ্ট হলো কিনা, কারণ 5 মিনিট আগে কারোর সাথে কথা বলতে গিয়ে বললাম যে আমার প্রায় 2 বছর সময় অতিক্রান্ত হলো এখানে। কবে কবে 3.5 বছর মেঘলা, 3.5 বছরে বহু সময় এবং চমৎকার একটা রিলেশনশিপ তৈরি হয়েছে ঢাকা এফএম এর লিসনার্স কমিউনিটির মধ্যে। আমাদের পরিবারটা দেখ কতভাবে আস্তে আস্তে বিস্তৃত হতে হতে গোটা বাংলাদেশকে ছুঁয়েছে। প্রায় 90% ডেমোগ্রাফিক এরিয়াস এখন ঢাকা এফএম 90.4 এর নেটওয়ার্কের আওতায়।
এক্স্যাক্টলি,
অল ওভার দ্য ওয়ার্ল্ড যেখানে বাঙালিরা আছে তারা টিউন করতেছে www.thakafm904.com, এবং সাথে সাথেই তোর সেই ম্যাজিক্যাল হাসিটাকে শুনবার সুযোগ পাচ্ছে। দে একবার, 1 2 3 গো। মেলা কেমনে পারিস? এক নকতা উপরেও যায় না, নিচেও যায় না, সেম পেস, সেম টোন, সেম সাউন্ড দেখি পারিস কিনা? 1 more time, 1 2 3 গো। বিশ্বাস কর মেঘলা, আমার বাড়িতে আমার পোষা টেপ রেকর্ডারটা মনে এত চমৎকার পারফর্ম করে না যে চাপ দিলে একই রকম, একই ভাবে ইট সাউন্ডস, ইটস রিয়েলি প্রিটি গুড।
থ্যাংক ইউ।
এনিওয়ে চলে যাচ্ছি সেই কণিকার বাইটটা একটু শুনে আসি, সরি শরীফার বাইটটা শুনে আসি, যে শরীফা আমাদের স্টুডিওতে এসেছিল ব্যাক ইন 2013 প্রায় ডিসেম্বরের দিকে, এবং সে এসে বলেছিল যে তার সুখের সংসার কোনোভাবেই আর টিকানো গেল না, কিন্তু এই যে সেপারেশনের পর মোহনার যে টাকা, প্রায় 5 লক্ষ টাকারও বেশি আমি যতদূর মনে করতে পারি, সেই টাকার ভরণ পোষণের ব্যবস্থা তাকে করে দেওয়া হোক, কিন্তু সেটা কোনোভাবেই সে পাচ্ছিল না, এরকম একটি অবস্থায় সে আমাদের কাছে আসে। সে বাইটটা একটু ওভারভিউ করে আমরা চেষ্টা করব শরীফার সাথে ফোনে কমিউনিকেট করার, এবং এখন তার অবস্থাটা কি সেই পারপাস সম্বন্ধে আমরা একটু জানবার চেষ্টা করব। তার আগে তার বাইটটা একটু শুনে নিই।
আসলে এখানে এসেছি দুইটা কারণে। একটা, আমাদের দেশে অনেকগুলো কোচিং সেন্টার আছে, অনেক কোচিং সেন্টার, অনেক টিচার যারা আছেন, অনেক ইয়াং, অনেক স্মার্ট, সব দিক থেকে অনেক এই বর্তমান যুগের সাথে মিলে যায়। তো তারা সবাই খারাপ আমি সেটা বলতে আসি নাই, তবে সেখান থেকে কিছু কিছু মানুষ আছে যারা সাধারণ মেয়েদেরকে নিয়ে খুব ছেলে খেলা খেলে আর কি, ইচ্ছা মতো খেলে। তো এই ধরনের মানুষগুলোর ক্যারেক্টার হিসেবে একটা ক্যারেক্টারকে আমি তুলে নিতে চাচ্ছি। আর একটা কারণ, সে আমাকে ঠকিয়েছে মানসিক দিক থেকে, আর্থিক দিক থেকে, সব দিক থেকে, অধিকারের দিক থেকে, সব দিক থেকে সে আমাকে ঠকিয়েছে। সেই মানে সে এখন ভালো আছে, আমি এখন খারাপ আছি, এই জিনিসটা আমি একটা বিচার চাইতে আসছি। আমাকে এমন কিছু বাজে কথা বলতো, আমাকে ফোন করে প্রতিনিয়ত বিরক্ত করতো, আমাকে ফোন করে থ্রেট দিত, আপনি যদি তোফাজ্জলের কাছে রাস্তা থেকে ফিরে না আসেন তাহলে ফেসবুকে আপনার ক্লিপ বের করা হবে। তখন পুরো নেত্রকোনা শহরে কিভাবে যেন ছড়ায় যায়, অ্যাকচুয়ালি আমি তো ছড়াই নাই, কিভাবে যেন ছড়ায় যায়, আমি নাকি প্রেগনেন্ট, আমার নাকি আমি নাকি 4-5 মাসের প্রেগনেন্ট,
একরকম বাধ্য করে আপনাকে এবং ফাইনালি আপনাকে তার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য সব রকম প্রচেষ্টা চালায়। কিন্তু আপনি আপনি এক তো চেয়েছিলেন যে যেহেতু আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস যার জন্য হারিয়েছেন তাকে নিয়ে সংসার করবেন, এবং আরেকটি জেদও আপনার ভিতরে পরোক্ষভাবে কাজ করেছিল যে এর হাত দিয়ে বহু মানুষের জীবন যেহেতু ধ্বংস হয়েছে, এ ধ্বংসের সিলসিলা এখন পর্যন্ত সমাপ্তি হোক।
হ্যাঁ, আমি তো চেয়েছিলাম,
এটাও আপনি ভিতর থেকে চেয়েছিলেন। ডিয়ার লিসনার্স, আমরা শুনছিলাম অল্প করে একদম ছোট্ট করে একটা ওভারভিউ ব্যাক ইন 2013 এর ডিসেম্বরে শরীফার সাথে ঘটে যাওয়া যে ঘটনা, সেই ঘটনার কিছু অংশ বিশেষ। শরীফার চাওয়া ছিল এটি, যেটা হয়েছে তার জন্য তার অসম্ভব রিগ্রেট, যে এরকম কষ্টের মধ্যে, এরকম প্রতারণা, এরকম প্রবঞ্চনার মধ্যে সে পড়ল কেন, এবং বিনিময়ে যা হয়েছে তাকে ছাড় দেওয়ার কোনোভাবেই পক্ষপাতি না, তার মধ্যে একটা বিশাল রকমের জিগাংশা কাজ করছিল যে ছেলেটির হাত দিয়ে এত মানুষের জীবন, এত মানুষের জীবন নষ্ট হয়েছে, এত 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 মেয়ের সম্ভ্রম নষ্ট হয়েছে, সেই মানুষটিকে ভালো থাকতে দেওয়া যায় না। এবং সেই সাথে সে চেয়েছিল তার যে ইখতিয়ার, সেই ইখতিয়ার হিসেবে তার জন্য প্রাপ্য যে ভরণ পোষণের ব্যবস্থা সেটা যেন সে তার কাছ থেকে আদায় করে নেওয়া হয়। কিন্তু তার দুর্বলতার সুযোগে বা তার অসহায়ত্বের কারণে কোনোভাবেই সেই শরীফা এটি পেরে উঠছিল না সেই মানুষটির সাথে। পরবর্তীতে আমাদের অনুষ্ঠানে আসার পরে, আমরা এই অনুষ্ঠানটি প্রচার করার পরে বিভিন্নভাবে আমরা ফার্দার কমিউনিকেশন করার চেষ্টা করেছিলাম আইন সংস্থার সাথে, বিভিন্নভাবে বিভিন্ন বাংলাদেশের যারা বিভিন্ন ল এনফোর্সেস এবং বিভিন্ন এজেন্সিতে আছেন তারাও কমিউনিকেট করা করেছিল যে যার জায়গা থেকে হেল্প করবে, এবং ফাইনালি এখন কেমন আছে সেই মানুষটি ছোট্ট একটি ফলো আপ নেবার চেষ্টা করব। এখন ওভার ফোনে আমরা নিতে চাচ্ছি সেই মেয়েটিকে, সেই 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 দারুণ চমৎকার ইনোসেন্ট মেয়েটিকে ঝকঝক করে ভাসতেছে আমার চোখের সামনে 2013 ডিসেম্বরের কাছাকাছি সময়ে যে আমার স্টুডিওতে এসেছিল শরীফা। শরীফা, স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো আছি, কেমন আছো তুমি?
আলহামদুলিল্লাহ ভালো আছি।
শরীফা, কতদিন পরে বলো?
হ্যাঁ, অনেকদিন পরে তো, 3 বছর হয়ে গেল, 3.5 বছর।
তুমি সেদিন চোখে কাজল দিয়েছিলে, রাইট শরীফা? আমার কেন জানি মনে হচ্ছে, দেখি আমার মেমোরি বিট্রে করে কিনা।
হ্যাঁ, আসলে কাজল দেওয়া তো আমার বাবা খুব পছন্দ।
না না, সেদিন কি তুমি তার চোখে কাজল দিয়েছিলে?
হ্যাঁ, আমি সবসময় চোখে কাজল দিই, আমার মন ভালো থাকে আমি চোখে কাজল দিই, মন খারাপ থাকলেও চোখে কাজল দিই।
না, আমার কেন জানি মনে আছে জানো, যে ওই চোখটা দিয়ে যে পরিমাণ পানি সেদিন গড়িয়ে পড়েছিল, এবং তুমি এখন তো গুরু বলে অনেকে খারাপ ভাববে, তুমিও খারাপ ভাববে, যারা শুনতেছে তারাও খারাপ ভাববে, ওই কান্নার মধ্যে সৌন্দর্য দেখেছিলাম জানো, কি কষ্ট পাইলা নাকি যে গুরু এরকম ভণ্ডামি শুরু করলো কেন, যা সত্যতা তো সর্ব অবস্থায় সত্য মেঘলা, এই জন্য কি আমার প্রশ্নে শ্রদ্ধাবোধ কমে যাবে?
হ্যাঁ,
যা সত্যতা তো সর্ব অবস্থাতেই সত্য, রাইট? ওই যে চোখ দিয়ে এত, চোখটা অনেক সুন্দর কিন্তু মেয়েটি, অনেক টানা টানা টাইপের চোখ, এবং তোর কি মনে করতে পারছিস যে শরীফার চোখে কাজল ছিল?
একটু একটু
দেখ দেখ, তোর ডাবল বয়স আমার মেঘলা, বয়সে আমি তোর ডাবল। আমার মনে আছে, আমার মেমোরি ভালো সেজন্য না, কিন্তু আমার মনে আছে কারণ আমি আসলে অন্তর দিয়ে ধারণ করি এদেরকে, তাই। কিন্তু আমার কেন কেন আমার মনে আছে জানিস, যে ওই যে বললাম যে ভালো লাগছিল, মানে এত সুন্দর টানা টানা চোখ আর কাজলটা এত চমৎকার ভাবে মানিয়ে গেছিল, পানি হয়ে যখন কাজলে রং ধুয়ে পড়তেছে না, বুঝতেছি কষ্টে হচ্ছে, দৃশ্যটা তারপরে দেখতে ভালো লাগতেছে, ওই চোখ দিয়ে কি এখনো কষ্টে পানি বাইর হয় নাকি আনন্দ অশ্রু ঝরে পড়ে শরীফা?
এখন আমি কাঁদি না, কারণ আমি মনে করি যারা দুর্বল, যারা বোকা, তারা কাঁদে।
তার মানে কি প্রয়োজনীয় সাহস তুমি পেয়েছিলে সেদিন ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে?
হ্যাঁ, অবশ্যই আমি যে আজকে এখন এই কথাটা বললাম যে যারা বোকা যারা দুর্বল তারা কাঁদে, আজকে এই কথাটা বলার শক্তি সাহস আর মনের মধ্যে যে একটা স্পৃহা থাকে, ভালো থাকার ক্ষুধা থাকে, সেই ক্ষুধাটা আমি ঢাকা এফএম থেকেই পেয়েছিলাম। যার কারণে আজকে আমি বলতে পারছি যে আমি আজকে যারা দুর্বল তারা কাঁদে, আমি কাঁদি না।
মন ভরে গেল, মন ভরে গেল। আসলে দশের শক্তি যখন এক জায়গাতে হয় তখন সবকিছু আসলে ভালো হতে বাধ্য।
ওই সময় অনেকটা ভেঙে গেছিলাম, ওই সময় যদি আমি ঢাকা এফএম এ না যেতাম ওই সময়টায় আমি আপনাদের, বিশেষ করে আমি বলবো ইন্টেজার ভাইকে, ইন্টেজার ভাইয়ের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ, অনেক বেশি ডালাইছি ইন্টেজার ভাইকে। ওই সময় যদি ভাই আমাকে ওভাবে হেল্প না করতো, ভাই একদিন আমাকে একটু বকা দিয়েছিল, ওই বকাটা সেদিন খুব দরকার ছিল, ওই বকাটা যদি সেদিন না দিত তাহলে আজকে আমার যে ঘুরে দাঁড়ানোর যে একটা চাহিদা এটা আসতো না। আর ঢাকায় ফেমে না গেলে আমি জানতাম না কিভাবে নিজের অধিকারটাকে আদায় করে নিতে হয়, আর সবসময় নিজের অধিকারকে আদায় করে নিতে হয়।
প্রসঙ্গত যেহেতু নামটা আসলো সেজন্য বলি, আমাদের সেই সময় সেই প্রোগ্রামের প্রোডিউসার ইন্তেজা, এবং আমরা আসলে প্রোগ্রামে কিন্তু শুধুই অনুষ্ঠান করেই শেষ হয়ে যায় না, আমরা চেষ্টা করি সেই মানুষটির সাথে একটা কমিউনিকেশন রাখতে, তাকে নার্চার করতে, তাকে সত্যি ট্র্যাকের মধ্যে নিয়ে আসতে, এবং সেটাতে সবাই কিন্তু পার্টিসিপেট করে। এবং যা যে প্রোডিউসার ইন্তেজারের কথা বলা হচ্ছিল সেই সময় তারও এইভাবেই গাইডেন্স থাকে যাতে করে তাকে স্বপথে ফিরিয়ে নিয়ে আসা যায় কিনা। আর থ্যাংক ইউ যে এত চমৎকার ভাবে সেই জিনিসটাকে তুমি অ্যাকনলেজ করেছো, এবং আমাদের চেষ্টা ছিল তখন যে তোমার অ্যাটলিস্ট ভরণ পোষণের সেই জায়গাটায় সেই যুদ্ধের আমরা একসাথে তোমার সাথে থাকতে পারি কিনা, সেটার কি অবস্থা?
হ্যাঁ, সেটা আমি পেয়েছিলাম শেষে যখন আমি ঢাকায় ফেমে যাই, তার কিছুদিন পরে তো ওদের ফ্যামিলি থেকে আমাকে বেশ কয়েকবার ফোন করা হয়েছিল যে আমি যাতে আইনি ঝামেলায় না যাই, 3 বছর হয়ে গেছে। তো আমার ঘটনাটা ছিল 2011 সালে, তো আমি 2013 সালে আপনাদের এখানে বিচার চাইতে গেছিলাম, তো 3 বছর হয়ে গেছে, আমি কোনো বিচার পাবো না, বিচার ব্যবস্থা এত সহজ না, আমাকে এইসব বলে অনেক বিব্রত করা হচ্ছিল। তারপরও তো আমি ইন্তেজার ভাইয়ের সাহায্যে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতিতে গেলাম, ইন্তেজার ভাই আমাকে যোগাযোগ করা দিল, তারপর ওইখানে গেলাম, ওইখান থেকে আমি বিচার আমার পক্ষে পেলাম। 5 লক্ষ টাকা দেন হচ্ছিল, সেখানে বিচারটা আমি অনেক দেরিতে চাইছি, যার কারণে আমাকে হচ্ছে ওরা তাল বাহানা করে, ওর ইনকাম ভালো ছিল না ওই সময়, এসব বাহানা দেখায় আমাকে 2.5 লক্ষ টাকা দেওয়া হয়, এবং পরে সেটা 1 বছর সময় নিয়ে প্রতি মাসে মাসে কিস্তিতে দেয়। পরে আমি ফাইনালি পেয়ে গেছি 2.5 লক্ষ টাকা,
আলহামদুলিল্লাহ। এটাও এটা আমাদের জন্য অনেক বড় একটা সফলতা, রাইট? যেভাবে অসহায় একটা পরিস্থিতির মধ্যে ছিলাম সেখানে আমরা চিন্তা করতে পারিনি হয়তো তখন যে আমরা কিছু রিকভার করতে পারবো, এবং ফাইনালি আমরা সফল হয়েছি 2.5 লক্ষ টাকা উদ্ধার করতে, তাই তো শরীফা?
জি
জি। এটা অনেক বড় একটি অ্যাচিভমেন্ট।
এটা যদি আমি আরো আগে যেতাম কিংবা 2011 তে আপনাদের কাছে যেতাম তাহলে হয়তো 5 লক্ষ টাকা পুরোটাই পাওয়া যেত, যেহেতু অনেক বেশি দেরি হয়ে গেছিল যার কারণে আমি আসলে 2.5 লক্ষ টাকা পেয়েছি। তারপর আমি অনেক সন্তুষ্ট যে আমি আমার কিছুটা প্রাপ্য পেয়েছি, ওকে কিছুটা ও শাস্তি পেয়েছি।
এবং আমার লিসনার্স কমিউনিটি, যাদের উদ্দেশ্যে সমস্ত কিছু, যাদেরকে নিয়েই এই সকল উদ্যোগ, যাদের দোয়ারি ফসল এইভাবে ঘুরে ফিরে আসে, একটি মানুষ প্রায় মৃতবত, একটি মানুষ প্রায় স্যান্ডউইচের মতো, মনে আছে আমার তোমার সমস্ত অ্যাটিটিউডের কথা শরীফা? সব মনে আছে, মনে আছে তোমার সমস্ত সবকিছুর ঊর্ধ্বে থাকা চমৎকার এই চোখটার কথা। এ চোখটা শুধু তোমার না, তোমাকে স্রষ্টা ভালো করে চোখ বানায় দিয়েছে বলে যদি তুমি নিজের মনে করে যে আমার চোখ, তা কিন্তু না, এটা আমাদের সকলের চোখ যারা সুন্দরের পূজারী, রাইট? সো ওই চোখ তো, চোখ তো আর ছোট হয়ে গেছে নাকি? ওরকমই আছে, চোখ তো ছোট হওয়ার জিনিস না, ওরকমই আছে তো, রাইট? কাজল দাও তো চোখে, বলি কাজল দাও তো চোখে, চোখে কাজল দাও তো।
জি আমি সবসময় কাজল দিই, যে বললাম আমার বাবা এখন পছন্দ ছিল।
এখন কি কাজল দেওয়া আছো?
না আজকে কাজল দেওয়া হয় নাই।
কাজল, তুমি, আয়না, এগুলো থেকে অনেক দূরে আছো?
জি একটু দূরে আছি, ছাদে
আছি এখন। ওকে, সো কাজল টাজল দিয়ে কোনো গান নাই রে তোর? অনেক সুন্দর যে মেয়েটির চোখ, সরি মনে কিছু নিও না, পিন আটকে গেছে তোমার চোখ আর কাজলে। এবং দেখো, এবং দেখো আমরা তখন চেষ্টা করেছিলাম, চিন্তা করেছিলাম যে এই মেয়েটি তোমার কাছে, আমাদের দুইটা জিনিস প্রাপ্য ছিল, তোমার কাছ থেকে প্রতিজ্ঞাও নিয়েছিলাম আমরা যে আর কোনো কান্না আর কোনো কষ্টের কথা হবে না, মানে ফার্দার অনওয়ার্ডস, হ্যাঁ ফার্দার অনওয়ার্ডস শুধুই আমরা আমরা প্রতিজ্ঞার কথা বলবো, প্রমিস করবো এই নিয়ে যে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে চলতে পারি। এবং তুমি ছিলে একদম মৃতবত তখন, তুমি ছিলে একদম স্যান্ডউইচের মতো, তুমি ছিলে একদম অসহায় একজন মানুষ, আজ কত কনফিডেন্ট তুমি, তোমার কণ্ঠের মধ্যে একদম মানে সেই জেলটা আমি পাচ্ছি, ইট সাউন্ডস রিয়েলি প্রিটি গুড। স্রষ্টাকে অনেক ধন্যবাদ,
আজকে আমি যেখানে আছি, এখন আমি একটা জব করতেছি, যেখানে আছি আমি মাস্টার্স কমপ্লিট করেছি, ওই মধ্যে আমি মাস্টার্স কমপ্লিট করেছি, তো আমি এখন একটা জব করছি, আজকে আমি নিজেকে অনেক ডিপেন্ডেন্ট, সেলফ ডিপেন্ডেন্ট একটা মেয়ে মনে করি, আমি নিজেকে অনেক স্বাধীন মনে করি, আমার এখন আমার প্রতি আমার মা নির্ভরশীল, তো আজকের আমি যেই শরীফা, আজকের আমি যেই মানুষটা, এটার মানে আমি পুরোটাই ক্রেডিট আপনাদেরকে দিতে চাই, দিতে চাই, আমি দিতে চাই আপনাকে, আমি দিতে চাই ঢাকা এফএমকে, তখন যদি আপনারা আমাকে হেল্প না করতেন, আমাকে রাস্তা না দেখাইতেন, আসলে আমি সত্যি কূপের মধ্যে পড়ে গেছিলাম, যার কারণে উঠতে পারছিলাম না।
সত্যি সত্যি জানো, তোমাকে একদম স্যান্ডউইচের মতো দেখাচ্ছিল, মনে হচ্ছে যে একটা মাংসের দলা যেন আমার সামনে পড়ে আছে, যেখানে প্রাণের কোনো ছোঁয়া পর্যন্ত নাই, এত অসহায় দেখাচ্ছিল তোমাকে, যে কারণে তোমার সাথে এত অত্যাচার সবাই করতে পেরেছে, আর আজ তোমার কণ্ঠের মধ্যে একদম রিনঝিন করতেছে, কি কনফিডেন্ট, ইট সাউন্ডস রিয়েলি গুড, রিয়েলি গুড শরীফা। আমি চিন্তাও করতে পারিনি, কল্পনাও করিনি তোমাকে নিয়ে এরকম স্বপ্ন, আমিও নিজে দুঃসাহস করিনি যে এই মেয়েটিকে দুই তিন বছরের ফেরে এরকম কনফিডেন্ট দেখতে পাবো, তার এত সাকসেস স্টোরি শুনবো।
আমার গরম এখন মনে হয় যে আমার এই পজিশনে পৌঁছাইতে আমার 11 থেকে 16 টোটাল 5 বছর লেগে গেল, 5 বছর লাগা উচিত হয় নাই, আমার পরবর্তী 2-3 মাসের মধ্যে আমাকে রিকভার করে নেওয়া উচিত ছিল, আমি এটা করতে পারি নাই, বাট আমার 5 বছর লেগে গেছে, আমার 5 বছর লাগা উচিত হয় নাই, 5 বছর আমার জীবন থেকে নষ্ট হয়ে গেছে,
আমি অবাক হচ্ছি, অবাক হচ্ছি, আমি কখনো চিন্তাও করতে পারিনি যে সেই 2013 ডিসেম্বরে প্রোগ্রামে আসা সেই মানুষটির কণ্ঠস্বর থেকে, তার কাছ থেকে এই ধরনের ঘটনা শুনতে পারবো, সে নিজের প্রতি নির্ভরশীল হবে, স্বাধীনভাবে জীবনটাকে সামলে নেবে।
আমি আজকে এরকম হয়েছি আপনাদের জন্য, আমি বিশেষ করে ইন্তেজার ভাইয়ের কথা বলবো, ভাইয়ার জন্য, ভাই আমাকে যেভাবে গাইডলাইন দিয়েছে, ভাই আমাকে মানসিক ভাবে সব থেকে বেশি মানে সাহস দিয়েছে, একা চলতে শিখাইছে, আমি ভাইয়ার উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছিলাম, আপনাদের ঢাকা শোনার পর অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছিলাম, প্রায় যাইতাম, বিরক্ত করতাম, কিন্তু ভাই আমাকে যে লিসনটা দিয়েছিল তখন, সেটা আমার সত্যি অনেক কাজে লাগছিল। আর আজকে আমি,
তুমি দেখো, তুমি কিন্তু বলতেছিলে যে নিজের জীবনটা কি আর রাখবে না, এত বেশি নিজের প্রতি তুমি আস্থা হারিয়ে ফেলেছিলে, আর সেই মানুষটা রিভার্স হয়ে কই চলে এসেছে।
পুরো এখানে আমি আরো একটা কথা বলতে চাই, আমার মেমোরি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি যে 2.5 লক্ষ টাকা পেলাম আপনাদের মাধ্যমে, আমি ন্যায় বিচার পেলাম, 2.5 লক্ষ টাকা পেলাম, এইটার থেকেও আমার জীবনের সব থেকে বড় পাওয়া, মানে অনেক বেশি পাওয়া, সেটা 2015 শবে বরাতের দিনে বিকেল বেলা সোহজ্জুল আমাকে ফোন দিয়েছিল, ওই ছেলেটা আমাকে ফোন দিয়েছিল, হ্যাঁ ওই ছেলে এখন বিবাহিত, তার একটা মেয়ে বেবি আছে, ওই ছেলে আমাকে ফোন দিয়েছিল, ফোন দিয়ে আমাকে সরি বলছে, আমার কাছে মাফ চাইছে, এবং সে বলছে যাতে আমি তাকে মাফ করে দেই, আমি যদি মাফ না করি তাহলে সে সুখী হইতে পারতেছে না। তো এইটা মানে সে যখন আমার কাছে মাফ চাইছে, তখন ওই টাকা পাওয়ার থেকেও অনেক বেশি কিছু আমি পেয়ে গেছি,
আমার কাছে মনে হচ্ছে শরীফ, ইট ডাজন্ট ম্যাটার যে এরকম 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 যারা কীট প্রকৃতি, সে কি মাপ চাইলো বা কি চাইলো না, এটাতে কোনো কিছু যায় আসে না আমাদের, ডাজন্ট ম্যাটার ও কি আছে না আছে, ও কি চাইলো না চাইলো, এটাতে কিছুই আমাদের যায় আসার কথা না, আমরা এখন শুধুই সেলিব্রেট করব, আমরা শুধুই ভালো লাগাতে ভাসবো,
আমি এখন আর কোনো কিছুতে আমার যায় আসে না
শরীফ, অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো,
ওর কথা মনে হইলে আমি এখন আর ইমোশনালও হই না, ওই লোকটার কথা মনে হইলে আমি এখন আর ইমোশনালও হই না,
ওর প্রসঙ্গে আনতে চাচ্ছি না, ওর প্রসঙ্গে যাইতেই চাচ্ছি না, ও প্যারেক শেষ প্যারেক অনেক আগে ঠুকে ফেলেছি আমরা কফিনে, ওখানে নিয়ে আর কথাই বলতে চায় না, ওর সাথে ওই আলোচনাতেই যেতে চায় না। ইটস এ ডার্ক পার্ট, আমরা ওখান থেকে অনেক দূরে চলে এসেছি। ওই কথাটা অনেক বেটার ছিল যে কেন তিন চার বছর লাগলো, কেন দুই তিন মাসে সবকিছু ঠিক হয়ে যাওয়া উচিত ছিল।
আমার এখন প্রত্যেক মুহূর্তে মুহূর্তে এটা মনে হয় যে কেন আমি
কনফিডেন্স, আজ তুমি কোনোভাবেই নিজেকে আর ওই একাকিত্বে ভোগো না, আজ তুমি সবচেয়ে মনে হয় যে সমস্ত কিছু দুর্দান্ত প্রতাপের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা এরকমই তোমার চোখে এরকম স্বপ্নই দেখেছিলাম, বাট সাহস করে আমিও এত ভাবতে সাহস করিনি যে তিন বছর পর এত বড় এত বিশাল সাকসেস স্টোরি তোমার মুখ থেকে শুনবো। স্রষ্টা সত্যি ভেরি কাইন্ড এনাফ,
এবং সবটাই আপনাদের জন্য গুরু, সবটাই আপনাদের জন্য, আপনারা উসিলা ছিলেন, আল্লাহ অবশ্যই দয়াময়, আল্লাহ অবশ্যই দয়া করছে আমার উপরে, কিন্তু আপনারা উসিলা ছিলেন, আপনাদের মাধ্যমে আমি আজকে এই পর্যায়ে, আজকে আমি আমি
এক্স্যাক্টলি। এবং লিসনার্স যে কমিউনিটি আমাদের, যাদের দোয়া, যারা তাদের ভালোবাসারই ফসল এইসব আউটকাম গুলো, এবং শুধু আমরা প্রোগ্রাম করেই ক্ষান্ত হই না, যেটা বিভিন্ন ভাবে কথা প্রসঙ্গে উঠে এসেছে যে প্রডিউসার ইন্তেজা নিজে থেকে গাইড করে করে এই ব্যাপারগুলোকে সামনের দিকে ফ্যাসিলিটেট করে গেস্টদের সাথে, যেগুলো আসলে ভালোবাসার বাংলাদেশেরই প্রোগ্রামেরই একটি অংশ। তো সবকিছু ক্রেডিট যায় ভালোবাসার বাংলাদেশকে, ক্রেডিট যায় ভালোবাসার বাংলাদেশের লিসনার্স কমিউনিটিকে, এন্ড অফকোর্স ঢাকা এফএম 90.4 এর পরিবারদেরকে। এবং আমরা এখন আমার ওই পছন্দের গানটা আছে কিনা, আমি ওই যে কাজল চৌক এসব নিয়ে সবচেয়ে ভালো যে কোনো একটা কালেকশন যদি তোর কাছ থেকে একটু শুনতে পাই, স্পেশালি এই গানটা আমি ডেডিকেট করতে চাই সেই মেয়েটিকে, যে মেয়েটি আসলে একদম ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়ে বিজয় ঘোষণা করেছে, যে কথা আমি প্রায়শই বলি, সত্যিকারের বিজয় নিয়ে, আমাদের শরীফা। শরীফা, এই গানটি শুধুই তোমার জন্য।
ধন্যবাদ।
কাজল আর অন্য চোখ সাদা, তুমি গভীর ঘুমে আমার গলা সাদা।
শরীফ আমাদের সাথে ফোনে থাকবে, সেই সাথে আমরা কিছু ফোন কল নিব যারা শরীফার এই বিজয় গাথা শুনে, কারণ স্বাভাবিক মেঘলার ডিমান্ডস করে অ্যাকচুয়ালি, যে যারা আমাদের লিসনার্স, যাদের দোয়ায়, যাদের প্রচেষ্টারই ফসল এই সফলতাগুলো, তারা কে কি ভাবছে সেটি আমরা একটু শুনে নেব এই ফাঁকে। গান বাজতে থাকুক, শরীফা লাইনে থাকো আমাদের সাথে।
পথে আমার পথ কত গৃহে এসে কাটে, বাইরেটাকে পাখি তার গলাটা বাজ খাই, মুখ বাড়িয়ে বলি তুমি বন্ধু আমার ভাই, আজ একটি চোখে কাজল আর অন্য চোখ সাদা, তুমি গভীর ঘুমে আমার শুধু গলা সাদা। কামিনী ফুল গাছ খাটের উপরে জল, জলে নীরব চোখে মাছ নদী।
হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
জি গুরু, আমি রাশেদ মিন বলছি, ফ্রম মালয়েশিয়া।
ফ্রম, ও মাই গুডনেস, অনেক দূরে তো। প্রথম ভেবেছিলাম ময়মনসিংহ। আমাদের সাথে ফোনে যুক্ত আছেন শরীফা, যিনি এসেছিলেন 2013 এর ডিসেম্বরে, এবং তার সফলতার গল্প শুনতেছিলাম। বাট যিনি, তিনি প্রথম যখন এসেছিলেন তখন ছিলেন একদম মৃতবৎ একজন মানুষ, সেই জায়গা থেকে উঠে এসেছেন এত দূর আপনাদের দোয়ায়। কেমন লাগতেছে শোনার পর? জি
জি গুরু, সেই অনুষ্ঠানটা আমি শুনছিলাম।
ও শুনেছিলেন?
আপনার সাথে খুব কান্না করছিলাম আপু।
আচ্ছা আচ্ছা, তাহলে আপনি ডিজার্ভ করেন ভালো লাগাটা।
খুব কান্না করছিলাম।
এই যে কথা বলেন,
শুধু
শুধু বিপদ করি না গুরু, এই ভালোবাসা বাংলাদেশকে পুরো অনেক ভালো হয়েছি, পুরো আপনার জন্য কতটা ভালোবাসি সেটা নিচু জানি না গুরু।
আমিও তোমাদের অনেক ভালোবাসি।
একজন একজন মহৎ
আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। এবং এই যে শরীফা কিন্তু ফোনে আছে,
সপ্তাহে ছয়টি দিন থাকি গুরু, এই একটি দিনের অপেক্ষা করি গুরু যে কখন আপনাকে শুনবো। সত্যি গুরু কথাটা না বললেই নয়, যখন আপনি বলেন
তোমার জন্য বাপজান, শুধুই তোমার জন্য। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হবো আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। যান শুধুই তোমার জন্য, সুদূর মালয়েশিয়াতে আত্মীয় স্বজনকে ফেলে দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা, পরিবারের চাকা চালিয়ে নেওয়ার জন্য পাগলের মতো পরিশ্রম করে চলেছ। তোমার জন্য প্রার্থনা, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। তোমাকে অনেক ভালোবাসি। তুমি আছো বিধায়, তোমরা শোনো বিধায়,
খুব কান্না করতাম গুরু, কিন্তু আপনাকে কেন শুনতে পাচ্ছি না, আপনি কেন নেই গুরু জানি না, সেই সময়কালে আপনি কেমন ছিলেন ঠিক আছে গুরু, যদি আপনি ভালো থাকতেন, জানি সে ভালো থাকে, আপনার পূর্ণতা ছিল না, কিন্তু আপনার আজকের এই ভালো থাকে পূর্ণতা আছে।
ভালো ছিলাম না
গুরু,
আখের ছোবড়ার মতো ছিলাম, এই শরীরে পান ছিল না, কষ্টে কষ্টে ভিতরে ভিতরে কুকড়ে গেছিলাম, একান্ত গভীরে গিয়ে কান্নাকাটি করতাম।
আমাদেরকে যেমনটা করে ভালোবাসেন তার চেয়ে কমটুকু করে আমরা আপনাকে ভালোবাসি না গুরু, যত দিন বেঁচে থাকবো এই ভালোবাসা বাংলাদেশের সাথেই থাকবো গুরু, গুরু আপনার সাথেই আমি থাকবো গুরু, গুরু আমরাও আপনাকে হারাতে চাই না, আপনার কথা নেই করে বলতে হয়, আপনি বলেন আমি বদলাতে চাই না, আমাকে বদলাতে নেই, আমিত্বের কোনো বদল হয় না গুরু, আমরাও বদলাতে চাই না, আমরাও পক্ষ বদলাবো না গুরু,
গুরু আমরা যাবো তোমাদের ভালোবাসা
আপনার দিকে মুখে নাকি গুরু, যে কখন আপনাকে শুনবো গুরু, আপনি সেদিন আমার শীত বস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়াতে গুরু, আমি দেখছি রানা প্লাজে ধসে দেওয়ার পরে আপনি রক্ত সংগ্রহ কাজে বেরিয়ে পড়ছেন গুরু, আসলে এই সমস্ত কাজ করার মানুষ খুব কম আছে বাংলাদেশে, তবে যাদের ইচ্ছা আছে তারাও পারে না, তবে এই ভালোবাসা বাংলাদেশের মাধ্যমে গুরু গুরু যেটা বেড়েছে গুরু, আমি তখন খুব চেষ্টা করছিলাম আপনার সাথে দেখা করার জন্য, বাট আমার কাজের জন্য সম্ভব হয়ে উঠিনি গুরু, গুরু আমি কিন্তু কোনো কথাই আপনার ভুলিনি গুরু, গুরু আমি ভুলিনি রচনাত্মার মন্দিরের কথা গুরু, গুরু আমি ভুলিনি গুরু, গুরু আমি ভুলিনি দুনে আসতে কথা বলি, সেই জায়গায় এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে, হয়তো আপনার উচিল আমাদের উচিল, তিনি হয়তো এখন তার ইউনিভার্সিটি ফিরে পেয়েছেন গুরু, খুব ভালোবাসি আপনাকে ঠিক আছে গুরু,
ভালো থাকবেন,
আমার জন্য আমাদের জন্য
দোয়া করি, রাশেদ
প্রবাসে আছি তারা যাতে খুব বেশি ভালো থাকতে পারে, আর আমি এটাই সবাইকে বলতে চাই যে তোমরা যেই যাকে ভালোবাসো খুব ভালোবাসাকে ভালোবেসেই ভালোবাসো, কেউ ভালোবাসাকে অবহেলায় পরিণত করো না, ভালোবাসার মানুষটিকে অবহেলা করো না, কেউ ভালোবেসে ভালোবাসার মানুষটিকে কষ্ট দিও না কেউ, আমি
ওকে রাশেদ ভালো থেকো, তোমার সমস্ত ভালোবাসা ভালো থাক সে প্রার্থনায়,
ধন্যবাদ ঢাকা থেকে, ধন্যবাদ বাড়ে ভাইকে, ধন্যবাদ তিনটে,
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের সাথে ছিল রাশেদ, আমরা আরো দু একটি ফোন কল নিব, নিয়ে আমরা আজকের যে রেগুলার স্কেজুয়াল প্রোগ্রাম সেখানে চলে যাব। আমি তার ইমোশনকে কোনোভাবে ডাইভার্ট করতে পারিনি, শরীফা তুমি ফোনে আছো তো, রাইট শরীফা তুমি ফোনে আছো, হ্যালো শরীফা তুমি ফোনে আছো, ওকে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি এখনই।
Yes friends, বিরতিতে যাচ্ছি, তবে যাবার আগে বলতে চাই বন্ধু আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই SMS করবেন 16260 তে, সাথেই থাকুন, ফিরে আসছি একটু পরেই।
৩১ মে ২০১৬ এর পর সকল অনিবন্ধিত মোবাইল সংযোগ সরকারের নির্দেশনা অনুযায়ী বন্ধ হয়ে যাবে। আজই আপনার গ্রামীণফোন সংযোগটি রি রেজিস্ট্রেশন করুন এবং প্রতি 20 মিনিটে জিতে নিন একটি স্মার্টফোন। চলো বহুদূর, গ্রামীণফোন। 31 মে 2016 এর পর সকল অনিবন্ধিত মোবাইল সংযোগ সরকারের নির্দেশনা অনুযায়ী বন্ধ হয়ে যাবে। আজই আপনার গ্রামীণফোন সংযোগটি রি রেজিস্ট্রেশন করুন
এবং প্রতি 20 মিনিটে জিতে নিন একটি স্মার্টফোন। চলো বহুদূর, গ্রামীণফোন। ঢাকা এফএম।
ভালোবাসার বাংলাদেশ। বিরতির পরে ফিরে এলাম। আবারও শুনছেন ভালোবাসার বাংলাদেশ, আর আমাদের অনুষ্ঠান আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 থেকে। স্টুডিও একেবারে পরিপূর্ণ, আছেন গুরু এতেশরাম, আছেন আজকের অতিথি বন্ধু, আছি আমি মেঘলা, এবং সাথে বারুইদাও আছে, হেল্প করছেন আমাদেরকে। এনিওয়ে বন্ধু, আছেন আপনারা আমাদের সাথে, এসএমএস করছেন এবং কমেন্টও করছেন। তো যাবার আগে বলেছিলাম বিরতিতে যাবার আগে যে 16260 তে বেশি বেশি এসএমএস করতে, তো নিয়মটা আমি আবারও বলে দিতে চাই বন্ধু। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস, আপনার লোকেশন স্পেস, আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি বলে দিচ্ছি, www.facebook.com/90.4dhakafm। সো এখানটিতে আমরা একটি পোস্ট আপলোড করেছি, সেই পোস্টে আপনি বন্ধু লাইক করবেন এবং কমেন্ট করবেন, যত খুশি ততবার চাইলে পোস্ট শেয়ারও করতে পারেন আপনার বন্ধুদের কাছে। এবং যেই পেজের লাইক বন্ধু আপনি দেখবেন 55,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা এফ এম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। আর যেটা করি আমরা বন্ধু সব সময় যে আমরা স্টুডিও থেকে আপনাদেরকে ফোন দিই, তো সেক্ষেত্রে আমরা কল করছি যে আপনি আপনার ফোন নাম্বারটি এবং নামটি লিখে আমাদেরকে এসএমএস করবেন 16260 তে, যত খুশি তত। তো আপনার নাম্বারটি আমরা পেলে আপনাকে স্টুডিও থেকে আমরা ফোন করব।
এন্ড নেক্সট ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম।
হ্যালো,
বুঝতে পারতেছি না। কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি
স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসার বাংলাদেশে। আমাদের সাথে আছেন শরীফা, যার জীবনের কথা হচ্ছিল এবং ফাইনালি শরীফা কিন্তু এখন বেশ ভালো আছে। সবকিছু শোনার পর আপনার কেমন মনে হচ্ছে? শরীফা কি ফোনে আছেন? আচ্ছা শরীফা, হ্যাঁ, তোমার সাথে কথা বলবে আমাদের আরেক বন্ধু সুদূর রংপুর থেকে। জি প্লিজ বলুন।
যে আমার সবকিছু শোনার পর খুবই ভালো লাগছে যে শরীফা তো শরীফা তার অধিকার পেল, তার সম্মান পেল। আমি যদি এমন পেতাম এমনটা আমার মনে হলো যে সকল মেয়ের, বঞ্চিত মেয়ের এরকম সুযোগ সুবিধা পাওয়া উচিত, তাহলে কোনো মেয়ে আর ভবিষ্যতে বঞ্চিত হবে না। যে আমিও একজন মেয়ে, আমারও বাচ্চা আছে, তো আমারও এভাবে সংসারটা টিকে নিয়ে আমার, আমি অনেক বড় একটা প্রবল বলার মতো তার বাবাকে এখন চেনে না, তার বাবার চেহারাটাও পর্যন্ত সে জানে না। আমি জন্ম দেওয়াটাই আমার সবচেয়ে বড় অপরাধ। সে আমার কাছ থেকে তার বাবা মার কথা নিয়ে চলে গেছে, যে সে বিয়ে করতে সংসার করতে আজ থেকে 9 বছর হয়ে গেল। আমি কি আমার অধিকারটা পেতে পারি? আমার আমার মেয়ে তার বাবার কাছ থেকে তার অধিকার পাবে না? এতটুকু প্রত্যাশা আমার আপনাদের কাছে। হ্যালো,
এতটুকু তো সত্যই, এতটুকু তো কনফার্ম যে আমরা শরীফার সাথে কথা বলে যেটা আমরা বুঝতে পারছিলাম সেটি হচ্ছে যে নিজের যে জায়গাটা, যে শক্তির জায়গাটা নিয়ে আপনি ধরে রেখেছেন গত 9 বছর, সেই জায়গাটা থেকে সরে আসার কোনো সুযোগ নেই। বাট আপনার অধিকারের প্রশ্নে আমরা আমাদের আসলে আমাদের এই প্ল্যাটফর্মে বা আমাদের স্টুডিওতে আমরা যাদেরকে নিয়ে অনুষ্ঠান করি তাদেরকে একটা নির্দিষ্ট প্রসিজারের ভিতর দিয়ে যেতে হয়। অনেকে আসে, হান্ড্রেড থাউজেন্ডস অফ রিকোয়েস্ট আর কি, তার মধ্যে থেকে হয়তো আমাদের লম্বা এক জাজ প্যানেল তাদের লম্বা একটা প্রসিজার তার মধ্য দিয়ে সিলেক্ট করে নিয়ে আসে। বাট সবই খুব ভালো লাগবে আমার যদি আমি সুযোগ পাই কখনো আপনাকে সাথে নিয়ে প্রোগ্রাম করার। আমি জানি না কি হবে, আমরা কোনো প্যারালাল আদালত কিখানে চালাই না, যেটা আমরা করি সেটি হচ্ছে মানুষের যে বর্তমান প্রেক্ষাপট প্রেক্ষিত সেটিকে আমরা উপস্থাপন করার চেষ্টা করি। এবং লিসনার্স কমিউনিটি এই ভালোবাসার বাংলাদেশের এত বেশি স্ট্রং, তারাই হয়তো বিভিন্ন জায়গা থেকে এগিয়ে আসে তাদের মতো করে, যাতে করে তাকে নিয়ে কোনো সমাধানের দিকে নিয়ে যাওয়া যায়। যারই একটি ফলশ্রুতি এতক্ষণ আপনারা শুনছিলেন শরীফার ব্যাপারে, এরকম কিছু মিরাকল ঘটে যায়, এরকম কিছু ঘটনা ঘটে যায়, এমন কিছু হলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য সত্যি অনেক বড় পাওয়া। সুমি আপনার জন্য এরকম কিছু হবে সেই প্রত্যাশাই থাকলাম, আর যদি কখনো সবকিছু ঠিকঠাক থাকে, কখনো যদি আপনাকে নিয়ে ফার্দার ডিটেইল কোনো প্রোগ্রাম করতে পারি অন স্টুডিও অথবা ওভার ফোনে, তাহলে আমি নিজেও হয়তো এটি চাইব। আমরা আপাতত আপনার নাম্বারটা আমাদের কাছে রাখার চেষ্টা করতেছি, দেখি অন্য কোনো সময় কোনো কোনো ফরম্যাটে আপনাকে এই প্রোগ্রামের সাথে ট্যাগ করা যায় কিনা। আর আপনার কষ্টের সাথে অবশ্য আমি অসম্ভব রকমের সহমত, কিন্তু কোনোভাবেই পিছিয়ে পড়ার কথা চলবে না, টোনালিটির মধ্যে কোন রকমের দুর্বলতা যেন প্রকাশ না পায়। যে মেয়েটির কথা শুনছেন আপনি, যে শরীফার কথা শুনলেন, সেটি ছিল একদম স্যান্ডউইচ টাইপ একটি মানুষ, সে মানুষের মধ্যে দেখুন কি চমৎকার জান ফুটেছে, সে মানুষটি কত বেশি কনফিডেন্ট হয়েছে। এটি থাকুক, বাকিটা দেখি অন ওয়ার্ডস কখন আমাদের কোন সুযোগ হয় কিনা একসাথে প্রোগ্রামটাকে সামনের দিকে এগিয়ে নেয়ার, ওভার ফোনে অথবা ফিজিক্যালি এই স্টুডিওতে। তারপর তো বাকিটা ডিপেন্ড করবে আমাদের লিসনার্স কমিউনিটির উপরে, যেটাই হচ্ছে আমার সবচেয়ে বড় শক্তি, যাদের পাশে থাকার কারণেই যে কোনো সফলতা আমাদের কাছে চলে আসে। অনেক ভালো থাকবেন সুমি, কথা হবে হয়তো। শরীফা বিদায় নিচ্ছে, ভালো থেকো, জীবনটাকে অনেক বড় করে বাঁচো। ওকে বাবা,
আমার জন্য অনেক বেশি দোয়া করবেন।
দোয়া করি অনেক দোয়া করি, আর আমার দোয়া একটা কারণে, সেটি হচ্ছে চোখ দিয়ে পানি পড়ুক, সেটা আনন্দ স্রু হোক, কারণ আমার পৃথিবীতে অনেক ভালো দৃশ্যের মধ্যে এটি একটা ভালো দৃশ্য, তোমার চোখ আর তোমার চোখের কাজল। ভালো থেকো,
থ্যাংক ইউ গুরু, থ্যাংক ইউ সো
মাচ। ওকে, চলে যাচ্ছি এবার আজকের স্কেজুল প্রোগ্রামে, যার জন্য অপেক্ষায় থাকে বৃহস্পতি শুক্রবারের এই মহেন্দ্রক্ষণ, যার জন্য অপেক্ষায় থাকে ভালোবাসার বাংলাদেশ, যার জন্য অপেক্ষা থাকে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে দেশ এবং দেশের বাইরে, সেই ভালোবাসার বাংলাদেশের অতিথি যে হট সিট অলরেডি বসেছে, হট সিট অলঙ্কৃত করেছে। সুনিতার জীবনের কথা তার আগে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে, কেমন অনুভব করছেন স্টুডিওতে এসে?
গুরু আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে এখানে আসার সুযোগটা করে দেওয়ার জন্য। আমি এখানে এসে আজকে খুবই আনন্দিত বলতে পারেন, আপনাকে দেখে অনেক বেশি ভালো লাগলো, আপনাকে দেখার একটা ইচ্ছা আমার ছিল।
সত্যি কথা
বলবেন,
শুনে অনুষ্ঠান মানে তখন তো ধর অন্ধকার, ঘর অন্ধকার, কানে হেডফোন, ধর বালিশে মাথা দেওয়া, হয়তো চোখের পানিতে বালিশ ভিজতেছে, তখন অনেক কিছু কল্পনা করে নেয় যে গুরুতে শ্যাম কাইন্ড অফ দিস এন্ড দিস, সামনাসামনি যখন হয় এই যে হোঁচটটা খায়।
ভালোবাসার বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ,
এই যে কষ্ট পাই
মানে হোঁচটটা খাই, এই সেন্সে যে আমি কথা সাথে
মিল পাই না,
মিল যেটা পেয়েছি মানে মিল যেটা আমি যেটা মনে করেছিলাম তার থেকেও এত
কি, থাম থাম থাম,
সত্যিতেই গুরু আপনাকে মেঘলাপুকে দেখার খুব ইচ্ছা ছিল। আমি এর আগেও দুইবার আপনাদের অফিসে এসেছিলাম, তখন আমি এসে মেঘলাপুকে আগে খুঁজেছি যে মেঘলাপুকে যদি পাওয়া যায় একটু যদি দেখতে পারি, কারণ ওনার হাসিটা এতটাই সুন্দর, ওনাকে আমার দেখার খুব শখ।
হাসি আবিষ্কারক কে? ওর নাম একবারও কেউ বলবে না, মানুষ এগুলো ভুলে যায়। কে
গুরু?
এটাকে ব্র্যান্ডিং করেছে কে?
অবশ্যই গুরু এতশ্রাম। গুরু আমি আমার একদম ছোটবেলা থেকেই আজকে শুরু করব। তো আমি গুরু একদম সিম্পল সাধারণ বলতে পারেন খুব মিডল ফ্যামিলির একটা মেয়ে। আমরা এক ভাই এক বোন, একদম ফ্র্যাঙ্কলি বলতে গেলে আমার বাবার খুব সাধারণ একটা টি স্টল, তো খুবই সাধারণ লেভেল থেকেই আমার বেড়ে ওঠা। তো অবশ্য দেখলে কেউ বুঝতে পারবে না যে কিরকম একটা লেভেল থেকে আসা বা কিরকম একটা ফ্যামিলি বিলংস, সবসময় বাবা মা ওইরকম ভাবেই বড় করেছে। আজকে আমার এখানটাতে আসা আমার পার্সোনাল কিছু জিনিস আমি আশা করি
তোমার ডান পাশে আমার এগুলো কি মিডল এজ ক্রাইসিস নাকি আগে তো এরকম হতো না এই যে ডান পাশে নাকের ডান পাশে যে টোল পড়া টাইপের নাকি চাপ দিচ্ছ এই পাশে একটু বেশি করে
এটা আমার এমনিতেই হয় এটা আমার চাপ দেওয়া লাগে না আমার এমনিতেই
না না চাপ তো চাইলেও কেউ দিতে পারবে না পারবে
এটা ইচ্ছে করে কেউ করতে পারবে না যদি এটা এমনিতে হয় তাহলে হবে
মানে কি গড গিফটেড
হতে পারে গড গিফট
নাহলে আর কেমন হবে
ইদানিংকালে
টোল পড়া কম দেখা যায় না খেয়াল করেছিস
তাই এরকম মনে হয়
তাহলে তো গুরু আমার ভাগ্য আপনি আমার টোলটা খেয়াল করলেন
টোল পড়া আসলে ইট লুকস গুড না টোল পড়াটা হচ্ছে সহজাত কিছু সৌন্দর্য থাকে তার একটা বড় অনুষঙ্গ যেটা খুব বেশি চোখে কিন্তু পড়ে না ভাল লাগতেছে দেখে হ্যাঁ তারপর
থ্যাংক ইউ গুরু আমি একদম আমার ছোটবেলাটা যাই আমি খুব সিম্পল ছোটবেলা থেকেই সিম্পল ভাবে বড় হয়েছি বাবা মা খুব সিম্পল ভাবেই বড় করেছে তেমন বেশি চাহিদা আমার লাইফে কখনোই ছিল না আমার বাবা মার কাছ থেকে পড়াশোনা করেছি এইটুকুই বাবা মা যখন যা পারছে যেভাবে পারছে ওইভাবে দিয়েছে কখনো তাদের কাছ থেকে গভীর কোন আবদার আমার ছিল না যে এটা আমার লাগবেই আমাকে দিতেই হবে কারণ আমি সবসময় একটা জিনিস দেখতাম যে আমার ফ্যামিলিটা কিরকম আছে জাস্ট এই জিনিসটা দেখেই আমি সবসময় আমার নিজের চাহিদাটাকে বলতে পারেন একসময় আমার মতো করি আমি রেখেছি ধীরে ধীরে আমার আস্তে আস্তে বড় হয়ে ওঠা আমার এসএসসি কমপ্লিট 2011 হয়তো বা আমার লাইফে একটা ছোটখাটো একটা ঝড় উঠে আবার সেটা 2011 শেষ হয়ে যায় তো ওই দিকটা থেকে আমি খুবই ডিপ্রেসড হয়েছিলাম আমি আমার লাইফে যে কি করব কি না করব
কথাটা কিন্তু হতে পারিনি দুই বছরের লম্বা ঝড় তো আমি দেখিনি
এটা লম্বা বলতে
পারি
মনের ঝড় তোমাদেরকে কানেক্ট করতে পারে না এই এক প্রবলেম জেনারেশন গ্যাপ বুঝছিস আমি ভাবছি কিন্তু সাইক্লোন টাইক্লোন টাইপ আমি এটা শুনছি যে 100 কিলোমিটার বেগে ঝড়াকে যেতাম আগে রোয়ানু রাইট আনফরচুনেটলি যে বেঁচে গেছি আমরা বাট যখন প্রেডিকশন করতেছি 100 কিলোমিটার 8 কিলোমিটার ও বাই দ্য ওয়ে অনেক মানুষও কিন্তু এর মধ্যে আমরা হারিয়েছি বহু মানুষ কিন্তু ভেসে গেছে স্পেশালি কুতুবদিয়ার দ্যাট ওয়াজ এ গ্রেট মানে মানে হিউজ ডিজাস্টার বাট প্রিপারেশন খুব ভালো ছিল দেখে সেই পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি থেকে আমরা রক্ষা পেয়েছি স্রষ্টা আমাদের মঙ্গল করুক এবং মানে এটাই লম্বা টাইপ আমি কনফিউজ হয়ে গেছিলাম মনের ঝড় সেটাই আর কি
মন প্লাস আমার বাস্তব জীবনটা তো খুব ঝড় ছিল তো ওইটা রিকভার করতে বোধহয় আমার 2015 পর্যন্ত চলে আসে প্রায় 2-2.5 বছর লাগে ওইটা খুব কষ্টের ছিল আর শিক্ষণীয় ছিল হয়তো আমার লাইফের ওই ঘটনাটা ওইখান থেকেই আমি অনেক কিছু শিখেছি নিজেকে স্ট্রং করা তো আজকেও হয়তো ওই মানুষটা শুনছে তাকে আমি ধন্যবাদ দিব যে তার জন্যই হয়তো আমি আজকে এখনো পর্যন্ত স্ট্রং আছি তার কাছ থেকে শেখা শক্ত হওয়াটা আমার কাছ থেকে চলে গেছে বাট আমি তার কাছ থেকে শিখেছি যে কিভাবে একটা মানুষ চাইলে শক্ত হতে পারে কঠিন হতে পারে সবকিছুর সাথে তাল মিলিয়ে চলতে পারে সে থেকেই গুরু 2015 জুলাইয়ে হয়তো বা নতুন করে কোনো একটা স্বপ্ন দেখতে শুরু করেছিলাম তখন থেকেই শুরু হয় আমার এক রিলেটিভের সাথে আমার কথাবার্তা টুকটাক আমাদের একটা পারিবারিক ফাংশনে সে আসে কাজের উছিলা তখন তার সাথে তেমন কোনো কথা বা তাকে দেখা ওই রকম সময়টা আমার ছিল না খুব ব্যস্ততার মধ্যে দিয়েছিলাম বাট সে হয়তো আমাকে দেখছে আমাকে চিনছে তারপর থেকেই আমাদের মাঝে মাঝে খুব কম কথাবার্তা হতো সো ওইখান থেকেই টুকটাক একটু একটু করে কথা বলা সেইখান থেকেই আমি তার সাথে একদম ফুললি ভাবে অ্যাড হই 2015 সেপ্টেম্বর 3 তারিখে
ওই দিনটাই আমাদের বিয়ে হয়ে যায়। আমাদের বিয়ের পেছনটা অনেক বড় একটা কাহিনী, অনেক বড় একটা ঘটনা, আর যা থেকে আমার ইভেন তার ফ্যামিলির সবাই আমাদের উপর অনেক রাগ করে, অনেক কিছু করে। একটা ঝামেলার মধ্যে দিয়ে আমাদের সম্পর্কটা শুরু হয়। তো আজকে গুরু তাকে নিয়েই আমার কথা, তাকে নিয়ে আমার সবকিছু। আমি আশা করি সেও আজকে শুনবে। এন্ড তাকে আমার কিছু মেসেজ দেওয়ার আছে, তো সবকিছু বলার পর তাকে আমি কিছু মেসেজ দিব, আশা করি সে শুনবে।
কিভাবে কি শুরু আর কি?
গুরু সে আমার এক ধরনের সম্পর্ক হয় না, বিআইবিআইনের, মানে সে আমার ওইরকম টাইপের একটা কিছু ছিল। তো ওইখান থেকে টুকটাক কথা হতে হতে একটা সময় দেখেছে ফোন নাম্বার কালেক্ট করেছে, কেমন আছেন, ভালো আছি, এরকম টাইপের একটা কিছু কথা হতো। কারণ আমি তখন জব করতাম,
হাইট কি অনেক বেশি
ছিলাম। কার
তোমার?
আমার হাইট না গুরু, 5'2" হব আমি।
আচ্ছা আচ্ছা,
সম্ভবত। তো এইটা নিয়ে তার সাথে কথা হতে,
সবই কেন সম্ভবত, টোল পড়ে সেটাও, হাইট সেটাও, কেন
বাড়বে, আরো 2-3 ইঞ্চি বাড়বে। ও তোমার টোলের কথা কেউ বলে না?
না গুরু, হয়তো বা কেউ আপনার মতো খেয়াল করে।
বলো কি, টোলের কথা কেউ বলে না?
না গুরু, এটা আমার খুবই কষ্ট লাগে, কেউ বলে না।
তুমি জানো তো যে তোমার টোল হয় পড়ে?
হ্যাঁ গুরু, মাঝে মাঝে যখন আয়নায় দেখি ফিল করি যে আমার এখান থেকে একটা টোল আছে, বাট কেউ বলে না।
কেউ বলেনি?
হ্যাঁ গুরু, কেউ বলেনি।
বলো কি,
বাসাতেও মানুষটিও কেউ কখনো বলেনি যে আমার গালে একটা টোল পড়ে।
এই কি রে,
এটা খুব কষ্টের।
না না, বাসাতেও বলেনি?
না গুরু,
কেউ খেয়াল করেনি কখনো?
না, কখনোই না। কারণ আমার বাসাতে আমাকে ওই রকম ভাবে অবজার্ভ করার মতো মানুষ মনে হয় নাই।
আমার চোখের তীব্রতা বেশি নাকি প্রবলেম কোনো? এটা
আপনি তো এক্স্যাক্টটাই দেখেছেন। হ্যাঁ গুরু, আপনি যেটা দেখেছেন সেটা সত্যিটাই দেখেছেন, আর সবাই খেয়াল করে না, আপনি খেয়াল করেছেন। যাই হোক, এটাই হচ্ছে আমার শুরু। তার সাথে আমার আস্তে আস্তে একটা ফ্রেন্ডশিপের সম্পর্ক হয়, সেখান থেকে একটা ভুল বুঝাবুঝি, হয়তো বা নিজেদের মধ্যেও কিছুটা ভালো লাগা ছিল। কথা একটা মানুষের সাথে সাধারণত কিছুদিন কথা বললে তার যদি হোল লাইফ সম্পর্কে আমরা শুনি, তার প্রতি একটু হলেও মায়া হবে আমাদের। তো আমি আমার ফুল লাইফটা তার সামনে ফ্রেন্ডলি তুলে ধরি, সে তার লাইফটাও আমার কাছে তুলে ধরে। এ থেকেই আমরা একে অপরকে মোটামুটি বুঝতে শিখি, বুঝতে পারি। তার কোনো প্রবলেম হলে আমাকে সে শেয়ার না করলেও আমি বুঝতে পারতাম যে হ্যাঁ, সে কিছুটা হলেও প্রবলেমে আছে বা কিছুটা হলেও মানসিক চাপে আছে। শুরু সেপ্টেম্বরের, অগস্টের মধ্যে আমাদের খুব ঝামেলা হয়, আমাদের বাড়িতে, তার বাড়ি, আমার বাড়ি, আমাদের ফ্রেন্ডশিপটা নিয়ে অনেকটা ঝামেলা করে, অনেকটা ঝগড়াঝাটিও হয় দুই ফ্যামিলির মধ্যে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। তারপরে আমি কোনোভাবেই আর কি আমার বাসা ত্যাগ করি, সেও একটা চাপে পড়ে তার বাসা ত্যাগ করে, দেন একটা প্রবলেমের মধ্যে দিয়ে আমাদের বিয়েটা হয়। বাট তখন সেই বিয়েটা থেকে আমরা নিজেদের মানিয়ে নিয়ে আমরা খুব ভালো থাকার চেষ্টা করি, হয়তো মনে মনে আমরা এটাই চেয়েছিলাম, সেটাই হয়েছে।
আচ্ছা, বিয়েটা কিভাবে হলো?
আমাদের বিয়েটা হয়েছিল আপু ঢাকার বাইরে, একদম ফ্যামিলির এগেইনস্টে।
আচ্ছা আচ্ছা,
জাস্ট আমরাই ছিলাম, আর আমার একটা ফ্রেন্ড ছিল আর তার দুইটা ফ্রেন্ড ছিল।
আচ্ছা,
লাল
বেনারসি শাড়ি
আপু? অ্যাকচুয়ালি লাল বেনারসি শাড়িটা আমার ভাগ্যে জোটেনি।
ওকে ওকে,
জাস্ট নর্মাল আমরা ফর্মালি যেরকম ড্রেস আপে থাকি ওইটাতেই হয়েছিল। তো এই ওই দিনগুলো খুব ভালো ছিল, যে দিনগুলো আমরা প্রথম প্রথম হয়তো বা একটা সংসার লাইফে ছিলাম।
কিরকম ছিল ভালো বলতে? কিরকম
ভালো বলতে, সেটা এক্সট্রিম লেভেলের ভালো, সেটা বলে তো অতটা ভাবে প্রকাশ করা যাবে না। যখন মনে হয় যে হ্যাঁ ওই দিনগুলোর কথা, তখন হয়তো বা হঠাৎ করে চোখ থেকে পানি চলে আসে।
ওকে,
সেই দিনগুলো খুব স্মৃতির ছিল, খুব মধুর ছিল। দুজন মানুষ একাই ছিলাম, আশেপাশে ডাক দেওয়ার মতো কেউ নাই, কেউ খুদ ধরার মতো নাই, কেউ কিছু বলার মতো নাই, একজন আরেকজনের দিকেই তাকিয়ে দিনগুলো পার করতাম। এমনও ছিল যে আমরা খুব কষ্টে দিন কাটিয়েছি, 1 মাস 10-12 দিন আমরা আলাদা ছিলাম, খুব কষ্টে দিনগুলো গেছে, বাট তারপর একটা শান্তি ছিল যে হ্যাঁ জাস্ট আমরা একজন আরেকজনকে বুঝি, একজন আরেকজনের সাথে আছি। আর সবচেয়ে মজার ব্যাপার, আমাদের মধ্যে অনেক ঝগড়া হতো, অনেক। আরে ঝগড়া হলে হয়তো আমরা মারামারিও করতাম, কিন্তু সে ঝগড়ার পর আমরা যদি আধা ঘন্টা ধরে ঝগড়া করতাম, আধা ঘন্টা পার হয়ে যাওয়ার পর দুই মিনিট লাগতো না আমাদের একজন আরেকজনের কাছে এসে সরি বলা,
সো সুইট,
বা ওইভাবে আষ্টে পিষ্টে ধরা একজনকে। এটা খুব মধুর একটা স্মৃতি ছিল যেটাকে আমি এখনো মিস করি। মাঝে মাঝে মনে হয় যে ওই দিনগুলোতে আবার ফিরে যাই, বাট যেটা সম্ভব না, পিছের দিনগুলোতে কখনোই ফিরে আনা যায় না, পিছের দিনটা পিছিয়ে থেকে যায়। সবই বললাম আমার ভালোবাসার মানুষের, একটু বর্ণনা আমি দিচ্ছি। সে একটু শ্যামলা, আমার মতে সে শ্যামলা রং, তার হাইট 5'6", তার ফেসটা দেখলে কেউ বলবে না যে সে অ্যাডাল্ট, একদম বাচ্চা বাচ্চা ইনোসেন্ট একটা ফেস। আর তার সবকিছুই আমার কাছে এতটা ভালো লাগতো আগে, যেটা সে খুব কেয়ারিং ছিল, অনেক কেয়ারিং ছিল। আমি বলবো না যে এখন নাই, সে এখনো খুব কেয়ারিং, কিন্তু তার সবচেয়ে ভালো আরেকটা দিক, সে অল্পতে অনেক রেগে যায়।
আচ্ছা,
যথেষ্ট পরিমাণের চেয়েও হয়তো বেশি তার মাথায় রাগ উঠে যায়, তখন হয়তো বা অনেক অ্যাকশন থাকে, তো রাগটা পড়ে গেলে এমন একটা ভাব হয় যে তার উপর রাগ করে থাকাই যায় না, এতটা পরিমাণ সে মধুর। কি বলবো, আসলে ভালো খারাপ মিলিয়েই তো লাইফ, তো একটা সময় ভালো পার করেছি, হয়তো বা এখন একটা সময় খারাপ পার করছি। হাজবেন্ডের কাছ থেকে আলাদা আছে, একটা ভুল বুঝাবুঝি হচ্ছে, দূরত্বটা বাড়তেছে, এই তো এখন সে আমাকে ওরকমটা বুঝে কিনা আমি জানি না, আর আমি তাকে অনেক বোঝার চেষ্টা করি এখন, কিন্তু পারছি না, হয়ে উঠছে না। একজন আরেকজনের কাছ থেকে দূরে থেকে আলাদা থেকে পসিবল হয়ে উঠছে না। আর সবচেয়ে খারাপ লাগে যে বিয়ের প্রায় 8 মাস শেষ হয়ে যাবে, 9 মাসে পড়ছে, এখনো পর্যন্ত আমি আমার ওই বাড়ির থেকে কোনো স্বীকৃতি পাইনি, আমার শ্বশুর বাড়ির কোনো স্বীকৃতি। বা একটা মেয়ের সবসময় স্বপ্ন থাকে যে সে তার শ্বশুর বাড়ি যাবে, শ্বশুর শাশুড়ি নিয়ে, স্বামী নিয়ে একটা সংসার করবে, এখনো আমার কপালে সেটা হয়ে ওঠেনি। এটা হচ্ছে আমার ব্যাড লাক যে এখনো জিনিসটা আমি করতে পারিনি, কারণ আমার শ্বশুর এখনো রাজি না আমাদের বিয়েটা নিয়ে। সবাই মোটামুটি মানলেও সে এখনো মানতে পারছে না, আর তার জন্যই আমাদের এখনো সবকিছু ঠিক হচ্ছে না। অনেক মিস করি তাদের, আমার বিশেষ করে আমার শাশুড়ি মা, যে আমাকে মেনেই নিবে না, মেনে নিবেই না, আমার সাথে কথাই বলতো না। সেই মানুষটি আমাকে একদিন ডেকে নিয়ে অনেক বুঝিয়ে সুঝিয়ে হঠাৎ করে আমি তার পায়ে হাত দেওয়ার পর সে আমাকে বুকে জড়িয়ে নেয়, মানে ওইটা ছিল খুব বেশি ভালোবাসা তার, যে মানবে না সে মেনে গেল, বাট যাকে মানার এক্সপেক্ট ছিল যে মেনে যাবে সে লোকটাই এখনো মানছে না। আর আমার হাজবেন্ডের কথা না বললেই নয়, সে এমন একটা মানুষ, প্রথম অবস্থায় সে আমাকে অনেক সাপোর্ট করেছে, আমাকে যখন তাদের বাড়িতে আমরা আসি, আমাদের হয়তো বা ছাড়াছাড়ি করানোর মতো একটা কিছু হয়, আলাদা করে দিবে, সেই মুহূর্তে সে আমার হাতটা শক্ত করে ধরেছিল, এক মুহূর্তের জন্য ছাড়েনি যে তার বাবা মা আছে, তার আত্মীয় আছে, সে ওইখানে থাকবে, আমাকে সাপোর্ট করবে না। ওই সময় আমার ফ্যামিলির কেউই ছিল না আমার পাশে, একমাত্র সেই ছিল, তাকে নিয়ে পথ চলা শুরু হয়, তাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করি। কিন্তু জানি না সে স্বপ্নটা সত্যি হবে কিনা আদৌ, কারণ এখন সে অনেক দূরে, আমিও দূরে, তার আর আমার মধ্যে অনেকটা গ্যাপ পড়ে গেছে, গ্যাপটা ফিল আপ হবে কিনা তাও জানি না।
এই বিষয়গুলো আমাদের একটু জানা দরকার যে হঠাৎ করে কেন এই গ্যাপ, কারণ যে মানুষটির কথা বলছো তুমি যে তার ভালোবাসার তো কোনো কমতি ছিল না, স্পেশালি যখন গোটা পরিবার হয়তো সম্মতি নাই, সেই মুহূর্তেও শক্ত করে তোমার হাত ধরেছিল, তো সেই গ্যাপটা আবার তৈরি হলো কিভাবে?
গুরু, অ্যাকচুয়ালি সিচুয়েশনটা মানুষকে অনেক জায়গায় নিয়ে যায়। একটা পরিবেশ একটা মানুষকে অনেক খারাপও করে দিতে পারে, অনেক ভালোও করতে পারে। আমরা যখন আলাদা ছিলাম তখন খুবই ভালো ছিলাম গুরু, এক বেলা খেয়েছি বা এক বেলা খাইনি, কেউ দেখেনি, একজন আরেকজনকে দেখেছি বুঝেছি। কিন্তু এখন হচ্ছে যেটা, আমরা অক্টোবর সেপ্টেম্বর মাস আমরা পুরো বাইরে থাকি, অক্টোবরের লাস্ট থেকে আমরা ঢাকায় ব্যাক করি, আমরা ওর মামার বাড়িতে থাকি 15 দিন। ওইখানেও খুব ভালো ছিলাম, হ্যাঁ ওইখানেও টুকিটাকি ঝগড়া হতো, কারণ আমি শুরুতেই বলেছি যে তার অনেক জেদ, তার হয়তো বা ঘাড়ের রক্ত, মানুষ যেটা বলে যে রক্তটা, সে ওরকম লেভেলের। অল্পতে খুব রেগে যায়, আবার রাগ পড়ে গেলে একদম পানি। তখন সে সরি বলতে বলতে, মাফ চাইতে চাইতে চোখ মুখ দিয়ে ইচ্ছা মতো পানি পড়বে, এমন ভাবে মাফ চায়। আর আমার বাসায় যখন আমরা যাই, আমরা তাদের বাসায় ঠাই পাই না, কারণ তার ফ্যামিলি আমাকে তুলে নেয় না, তখন লাস্ট পর্যন্ত আমার বাসায় যে আমার উঠতে হয়, আমার মা বাবা আমাদের মেনে নেয়, আমরা ওইখানে উঠি। তখন থেকেই শুরু হয় গুরু আসলে মেইন সমস্যাটা। সে কোনো কাজ করতো না, আমিও কোনো কাজ করতাম না, একদম বেকার ছিলাম। বেকারত্বটা মানুষের লাইফে অনেক ডিস্টার্ব একটা জিনিস, বেকারত্বটা তাকেও খেয়েছে আমাকেও খেয়েছে, দোনো জনের মাথায় সবসময় টেনশন থাকতো কিভাবে কি করব, আমাদের তো আলাদা হইতে হবে, সংসার করতে হবে। কোনো মেয়েই চায় না তার বাবা মার কাছে থাইকা স্বামী নিয়ে কিছু একটা করা, তার স্বামী নিয়ে সে তিন বেলা খাক বা না খাক, কিন্তু স্বামীর সাথে একটা ঘরে থাকাটাই হচ্ছে একটা সংসার করা, বাবা মার কাছে থেকে কিন্তু সেই সংসারটা হয় না। তার কোনো জব ছিল না, সে নভেম্বর থেকে এই মে মাস পর্যন্ত মাত্র 2 মাস সে একটা জব করেছিল, তা অনেক কষ্ট করে জবটা পাওয়া, জবটা সে 2 মাস করে মাত্র, জানুয়ারি থেকে এখনো পর্যন্ত সে বেকার। হয়তো বা তার বেকারত্ব, তার সেই খালি থাকা, এগুলোই আমাদের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা তৈরি করে। একটা দুটো ব্যাপারে, ছোটখাটো একটা ব্যাপারে তার আর আমার ঝগড়া, টর্চার, হাতাহাতি, ধমকাধমকি, এই জিনিসগুলো হয় বেশি, হতে 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 একটা সময় অনেক বেড়েই যায়। আর এখন এই দূরত্বটা এত বেশি হয়ে গেছে যে কিছু মনে হলে ভালো মোমেন্টগুলো মনে হয়, কিন্তু তারপরে এমন একটা কিছু মনে হয় যে এটা আরো বেশি কষ্ট দেয়, খুব পেইনফুল লাগে তখন নিজেকে। আর গুরু বলে রাখা ভালো, আমি আমার একটা বেবি হারিয়েছি, এটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে খারাপ একটা জিনিস, না চাইতেও আমার বেবিটা আমি হারিয়েছি। প্লাস তখনও আমি আমার শ্বশুরবাড়ির কোনো সাপোর্ট পাইনি, মানসিকভাবে কোনো সাপোর্ট আমি তাদের কাছ থেকে পাইনি, এটা আরো বেশি খারাপ লাগতো যে একটা মা কিভাবে একটা সন্তানের উপর এতটা রাগ করে যে তার সন্তান এমন একটা সিচুয়েশনে গেছে, যে তখন সে মায়ের সাপোর্টটা খুব দরকার ছিল। আর আমি আমার শাশুড়ির সাপোর্ট কখনোই পাইনি, সাপোর্ট সে আমাকে করেনি, খুব রাগ ছিল আমার উপর। আল্লাহ তাআলার অশেষ মেহরবানি যে এখন সে রাগটা কমেছে, সে আমাকে হয়তো বা এখন ডাকে, কথা বলে, ধন্যবাদ জানাই। কিন্তু একটা জিনিস আফসোস থাকবেই গুরু, যে আমি আমার ফার্স্ট চাইল্ড তাকে হারিয়ে ফেলি। এটার জন্য হয়তো আমার হাজবেন্ড আমাকে দায় করে যে আমার জন্যই হয়, বাট আসলে ভুলটা হয়তো বা দোনো জনেরই ছিল, কারণ ফার্স্ট টাইম সে চাইতো না যে বেবিটা আমরা এফোর্ড করি, তার এফোর্ড করার মতো ক্ষমতা ছিল না। কিন্তু আমি তাকে অনেক বুঝিয়েছিলাম যে না, যা হয়েছে হয়েছে, মিস্টেকে যদি কিছু একটা হয়ে গেছে আমরা না করি কোনো কিছু। কিন্তু সে তার ফ্যামিলির রেপুটেশন, সে তার একটা জায়গাটা ধরে রাখার জন্য বা সে তার জায়গাটা বজায় রাখার জন্য তার লজ্জাটাকে দেখে সে আমাকে একটা ডিসিশন দিয়েই দেয় যে না, এটা হবে না, আমি ক্যারি করতে পারবো না, তো বাচ্চাটা তো আর আমার একার না, তার আমার দোনো জনের। যে মেন সেই যদি বলে যে আমি তাকে ক্যারি করতে পারবো না, তখন আমার আর কিছু বলারই ছিল না। অ্যাবর্ট করতে গিয়েও অ্যাবর্ট হয়নি, বেবিটা আমার ওইভাবেই ছিল, বাট হঠাৎ একদিন মিসক্যারেজ হয়েই যায়, তাদের স্বপ্নটা পূরণই হয়, মাঝখান থেকে আমি আমার সন্তান হারা হই। তখন থেকে গুলো আরো বেশি খারাপ লাগে, তখন ওই সময়টা ওই ইস্যুটা নিয়ে এখনো মাঝে মাঝে ঝগড়া লাগলে বা একটু টোকাটোকি হলে আমার হাজবেন্ড আমাকে এখনো বলে যে তোর জন্য আমার বেবি হারাইছে। আসলে ওই ক্ষেত্রে আমার কোনো দোষই ছিল না। কোনো মা চায় না যে তার সন্তান নিজে হাতে সে হত্যা করুক, তাকে আমি সেটা বুঝাতেই পারলাম না। ইভেন আজও কোনো অনেক ব্যাপারে ছোট ছোট অনেক কিছু আছে যেগুলোর জন্য সে আমাকে অনেক ব্লেম করে। সবচেয়ে বেশি খারাপ লাগে যে মানুষটা একদম প্রথম থেকে আমাকে এত সাপোর্ট করেছে, আজ সেই মানুষটা আমাকে এতটা ব্লেম করে। মাঝে মাঝে নিজেকে সত্যি অপরাধ না করলেও অপরাধী মনে হয়। তার সাথে আমি অনেক অন্যায় করেছি আমি জানি। তার সাথে মোটামুটি ঝগড়া হতো যখন সে বেকার ছিল বা ই করত না, হয়তোবা সে চাকরি খুঁজত, মনে তার ওরকম জোর ছিল না, সে খুঁজত চাকরি কিন্তু তার মন থেকে ওরকম জোর ছিল না যে না আমার চাকরি করতেই হবে, আমাকে আমার সংসারের হাল ধরতেই হবে। তার মনের মধ্যে ওই চিন্তাটা ছিল না, কখনো আমি খুঁজেই পাইনি। আমার ফ্যামিলিতে সে থাকতো তার মতো করে, আমরা দুজনই আমার বাবা মার কাছে থাকতাম, সে তার মতো থাকতো, তার মধ্যে তেমন কোনো টেনশন দেখতাম না। কিন্তু সবসময় আমি এটা নিয়ে অনেক কথা শুনতাম, আমার অনেক কিছু শুনতে হতো, অনেক অপমানও সহ্য করতে হতো, কারণ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই বলতো বিয়ে হয়েছে, মেয়ে এখনো বাবা বাড়িতে পড়ে আছে, তার হাজবেন্ড কিছুই করে না, এমন বেকার ছেলের সাথে কেন বিয়ে দিছেন। আমার বাবা মা কখনোই বলে নাই যে আমার বিয়েটা পালিয়ে গিয়ে করছি আমি। বাবা মা বলছে যে ছেলে মেয়েকে পছন্দ করছে, মেয়ে ছেলেকে পছন্দ করছে, আমরা পারিবারিক ভাবে ঘরেই দিয়ে দিয়েছি পাঁচজন মিলে। কখনোই সবার সামনে এটা ফুটেজ করে নাই, মানুষকে সত্যিটা বলে নাই যে আর মেয়ে পালিয়ে গিয়ে একটা ছেলেকে বিয়ে করেছে। মেয়ের মান সম্মানের কথা চিন্তা করে, তাদের মান সম্মানের কথা চিন্তা করে, সবার কথা চিন্তা করে আমার বাবা মা কখনোই কথাটা বলে নাই। হ্যাঁ হয়তো বা আমার দুই একটা আত্মীয় স্বজন জানে, কারণ যারা খুব কাছের আত্মীয় তারা তো জানবেই যে তাদের বাড়ির মেয়ে কি করেছে না করেছে, কিন্তু বাইরের কোনো মানুষগুলো এখনো বলতে পারবে না যে আমি এরকম একটা কিছু করেছি। আমার ফ্রেন্ডরাও জানে না যে আমি পালিয়ে একটা ছেলেকে বিয়ে করেছি, কারণ কেউ কখনো আমার দ্বারা এই এক্সপেক্ট করেইনি যে আমি মেয়ে পালিয়ে কাউকে বিয়ে করব। 2011 যে ঝড়ের কথা আমি বলেছিলাম আপনাকে, তখন আমার লাইফে এমন একটা ইয়া ছিল, নর্মালি আমার একটা ফ্রেন্ড, সে খুবই বকাটি টাইপের, বলতে গেলে অনেকটা বকাটি ছিল, মানে কোনো কাজ করতো না, ঘুরতো ফিরতো খাইতো, খুব বকাটে ছিল। তাকে ভালো করার জন্য, তাকে কর্মজীবী করার জন্য নর্মালি একটা ফ্রেন্ডশিপ করি, দেন ওইখান থেকে আস্তে 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 একটা রিলেশনে চলে যাই আমরা। তারপর থেকেও তাকে অনেক বোঝানোর চেষ্টা করি কাজ করার জন্য, কিছু করার জন্য, যাতে একটা ফিউচার আমরা করতে পারি। আমার কথাটা তখন সে কোনো গুরুত্বই দেয়নি।
আমার বন্ধুদের কি রিঅ্যাকশন, কিছু কিছু টেক্সট আমি নিয়ে আসতে চাই। 16260 রিপোর্টে যারা টেক্সট করছে তাদের কাছ থেকে তাদের কিছু ইনফরমেশন নিই, কিছু আমাদের ফেসবুক পেজে যারা পোস্ট করছে তাদের কিছু ইনফরমেশন একটু জানি, তারা কি চিন্তা করছে, তারা কি ভাবছে। এবং সেই সাথে বলে রাখা ভালো যে আমরা এখান থেকে ফোন করে কমিউনিকেট করি, কারণ অনেক সময় অটোমেটিক যে ফোন কলগুলো আসে সেগুলো আমাদের সার্ভার জ্যামিং এর কারণে আমরা ফোনগুলো রিসিভ করতে পারি না। তাই 16260 তে যারা নাম্বার লিখে পাঠাচ্ছেন তাদের নাম্বারে আমরা চেষ্টা করি ফোন করে কথা বলতে। আমরা কিছু টেক্সট নিয়ে নিই।
মোহাম্মদ আঞ্জুমান মনির আছেন সিলেট থেকে, লিখেছেন যে আজকের প্রোগ্রামটা শুনতেই মনে হচ্ছে যে শেষ হবার মতন, আচ্ছা শেষটা কিভাবে হবে সেটা উনি বুঝতে পারছেন না। আর আছেন আমাদের সাথে সাব্বির, লিখেছেন যে বুঝতে পারছি না এটা কি শেষ পর্যন্ত ট্র্যাজেডি হবে নাকি সুখের কিছু হবে। আছেন অয়ন আমাদের সাথে, লিখেছেন আজকের বন্ধুর কথা শুনতে খুব ভালো লাগছে, ওয়েট করছি শেষটুকু শুনবার জন্য। মিল্টন আছেন কুষ্টিয়া থেকে আমাদের সাথে, উনি আমাদের প্রোগ্রাম শুনছেন। নুরুদ্দিন আছেন কাজীপাড়া থেকে, উনিও আমাদের অনুষ্ঠানটি শুনছেন এবং অপেক্ষা করছেন যে এর শেষটা কি হবে এটা শুনবার জন্য। এবং বাপ্পি বলেছেন যে নিশ্চয়ই ভালো হবে, এই মতবাদ ব্যক্ত করেছেন। এখানটিতে রাজ আছে আমাদের সাথে, উনি বলেছেন যে গল্পটা শুনতে ভালো লাগছে কিন্তু উনার কেন যেন মনে হচ্ছে যে কষ্টের কিছু হবে হয়তো, কারণ কথার মধ্যে উনার টোনের মধ্যে এরকমই কিছু প্রকাশ পাচ্ছে। আছেন আমাদের সাথে সানজিদা নারায়ণগঞ্জ থেকে। আরো কিছু বন্ধুর নাম আমি পড়তে চাই যারা আমাদেরকে এস এম এস করেছেন এবং কমেন্টে আছেন। শরীফুল ইসলাম আছেন এবং আছেন
আমাদের সাথে জয়তি আজিমউদ্দিন যুক্ত হয়েছেন এবং আছেন বাইজিদ ইসলাম মিরপুর DOHS থেকে, মানুষ আছেন আমাদের সাথে, মুজাম্মিল আছেন আমাদের সাথে বাড্ডা থেকে, এবং আছেন আমাদের সাথে চৈতি, ওকে ওকে অয়নও আছেন, নাহিদ আছেন আমাদের সাথে এবং যুক্ত হয়েছেন ত্রিশা। সো ফেসবুকে আছেন আমাদের সাথে মাহাদি হাসান এবং সুইটি যুক্ত হয়েছেন, আছেন অপু বিশ্বাস এবং নিলয় আছেন, নীলা যুক্ত হয়েছেন, হিমেল যুক্ত হয়েছেন আমাদের সাথে, আছেন সাদ্দাম, তাসকিনা আছেন এবং আছেন আমাদের সাথে পরি, মাহিয়ানা আছেন। এবং বন্ধু বলে দিতে চাই আপনি কিভাবে যুক্ত হবেন, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং আপনার SMS টি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, এবং ফেসবুকের অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেসটি বলে দিচ্ছি www.facebook.com/90.4 এবং যে পেজের লাইকের পরিমাণ 55,000 প্লাস সেটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিশিয়াল ফ্যান পেজ।
আবার আজকের অতিথি বন্ধুর কাছে বলছিলে তোমার জীবনের কথা
গুরু। অ্যাকচুয়ালি আমার ওরকম ভাবে বলার তেমন কিছুই নাই, আবার বলতে গেলে অনেক কিছুই আছে। সত্যি কথা বলতে গুরু, আমি আমার হাজবেন্ডকে অনেক বেশি ভালোবাসি। মানুষ বলে যে মানুষ ভালোবাসে প্রথমবার, ফার্স্ট টাইম ভালোবাসার মতো নাকি মানুষ সেকেন্ড টাইম ভালো কাউকে বাসতেই পারে না। কিন্তু আমি বলবো যে কথাটা ভুল, ভালো যদি বাসা যায় ফার্স্ট টাইম সেকেন্ড টাইম সবসময় বাসা যায়, কিন্তু ভালোবাসাটার মধ্যে সে একটা সম্মান থাকতে হয়, একটু রেসপেক্ট থাকতে হয়। আমি আমার ফার্স্ট লাভকেও কখনো ভুলতে পারবো না, আর আমার হাজবেন্ড কে ছাড়া মানুষ মনে করে যে হ্যাঁ ছাড়াছাড়ি হয়ে গেল থাকা যাবে, আমি তাকে ছাড়া বাঁচবো বাট তাকে ছাড়া আমি চলতে পারবো না, এই একটা মেসেজ তার জন্য আমার।
কিভাবে সম্পর্কের ছন্দপতনটা কিভাবে, এবং ছন্দপতনের পর থেকে কতদিন আলাদা থাকা, এবং কি অবস্থা চলছে এখন?
ছন্দপতনটা কিভাবে আমি নিজেও জানি না, ছোটখাটো ইস্যু নিয়ে ঝগড়া হয় না কোন হাজবেন্ড ওয়াইফের মাঝখানে, সবারই হয় টোকাটুকি ঝগড়া খুনসুটি সবার মাঝেই হয়, কিন্তু আমাদের মধ্যে এই জিনিসগুলো বড় একটা ইস্যু হয়ে দাঁড়ায় যখনই ছোটখাটো একটা ব্যাপার নিয়ে ঝগড়া হয়, তখনই জিনিসটা কেন জানি হঠাৎ করে বড় হয়ে যায়, মানে এতটা পরিমাণ বড় হয় যে হাত উঠে যায়, যে মুখ থেকে তো হয়তোবা ব্যাট টক চলে আসে বাস হাতটাও উঠে যায়। আর সবচেয়ে বেশি খারাপ লাগে গুরু আমার এটাই, বিনা কোনো কারণে যদি বা আমি অন্যায় করেছি আমাকে তুমি মারো সমস্যা নেই, কিন্তু আমাকে এমন ভাবে মেরো না যে একবার দুইবার তিনবার চারবারের বার আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হই, আর এমন কোন কথা আমাকে বলো না যে কথাটা আমার মনের মধ্যে একদম সারা জীবনের জন্য গেঁথে যায়। এটা আমি তাকে আমার একদম প্রথম থেকে আমি তাকে বলে দিয়েছি, গুরু বিশ্বাস করবেন না আমি এত বড় হয়েছি আমার বাবা কখনো আমার গায়ে হাত তুলেনি, এত অন্যায় করেছি, এই যে পালিয়ে বিয়ে করেছি, বাবা আমাকে ফোনে বলেছে তোমার মতো মেয়ে আমার দরকার নাই, তখন মনে হয়েছিল যে আমি এতিম, কিন্তু তারপরও তার কথাটা চিন্তা করে নিজেকে শক্ত করে রেখেছি, বাবা কখনো গায়ে হাত তুলেনি, বাবার কাছে যখন এসেছি বাবা বুকে জড়ায় নিছে, এখনো পর্যন্ত আমার বাবা আমার কাছে অনেক করে, অনেক অন্য কোনো ফ্যামিলি হলে করত কিনা আমি জানি না, আমি আমার বাবার এক্সপেক্টটাই নষ্ট করে দিয়েছি, আমাকে নিয়ে যে একটা আশা ছিল তার সে আশাটাই আমি নষ্ট করে দিয়েছি মাত্র একটা জিনিসের কারণে, সেটা হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা শব্দটা ভালোবাসা ফিলিংসটার জন্যই আমি আমার বাবা মার মনে কষ্ট দিছি, শুধু আমি দিছি যে সেটা বলবো না সেও দিছে, কিন্তু তার এফেক্টটা কতটুকু আমি জানি না, কিন্তু আমার ফ্যামিলিতে যে এটার এফেক্ট কতটুকু সে নিজের চোখে দেখছে, আমার ফ্যামিলি আমাকে মেনে নিছে, তাকে তার ছেলের মতো করে মনে করে আমার বাবা, সব সময় কাজে থেকে আসলে আগে জিজ্ঞাসা করবে আমার হাজবেন্ডের কথা সে কোথায়, যতদিন সে আমার বাড়িতে ছিল তাকে ছাড়া এক রাত তো ভাত খায়নি, সে খাবে না জোর করে উঠিয়ে তাকে খাইয়েছে, সে অসুস্থ তাকে জোর করে উঠিয়ে কিছু হলেও খাইয়েছে, আমার বাবার মতো শ্বশুর পাওয়া আমি মনে করব তার ভাগ্য এটা, কিন্তু হয়তোবা সে তার সম্মানটুকু রাখতে পারেনি, সে মনে করে রেখেছে বাট আসলে গুরু রাখতে পারেনি, আমার বাবাকে যদি সে ওরকম সম্মানটা করত আরো অনেক কিছু পেত আমার বাবার কাছ থেকে। সে আমি তার মেয়ে, আমি জানি আমার বাবা কাকে কতটুকু ভালোবাসতে পারে।
আজ কতদিন আলাদা দুজনে?
আমরা গুরু এপ্রিলের 10 তারিখের আগেই, সে এপ্রিলের 3-4 তারিখে সে আমার বাসা থেকে চলে যায়। ওইটাও একটা ঝগড়া, মানে বিশাল আকারের একটা ঝগড়া হয় তখন, যে সে বাধ্য হয় আমার বাসা থেকে নাকি চলে যেতে। প্রচুর মারামারি হয়, হাতাহাতি হয়। আমার সাধারণত মেয়েদের হাতের নখটা একটু বড়ই থাকে, আমার নখ লেগে তার গলা আর এখান দিয়ে একটু কেটে যায়, আর তার হাতের নখ লেগে আমার কান টান কেটে যায়। এক্সট্রিম লেভেলের ঝগড়া হয় আমার ছোট ভাইটার সাথে।
মারামারি হয়,
ওইটাকে আমি গুরু মারামারি বলবো না, কারণ যদি মারামারি
কাটাকাটি রক্তারক্তি হয়ে যাচ্ছে তাও ঝগড়া।
এটা গুরু কাটাকাটি রক্তারক্তি আমরা কেউ ইচ্ছে করে ব্যাপারটা করিনি, মানে হাতাহাতি করতে করতে একটা সময় লেগে গেছে। সে খেয়াল করেনি যে আমার কান কেটে কান থেকে রক্ত পড়তেছিল, অঝোর পরিমাণে রক্ত পড়তেছিল, সে জিনিসটা খেয়ালই করতে পারেনি। রাগ করে সে আমার বাসা থেকে চলে যায়। সেই যে তার যাওয়া, আর কখনোই একেবারের জন্য তার ফেরত আসা হয়নি। তার ওই যাওয়াটাই মনে হয় যে সবচেয়ে বড় কষ্টদায়ক আমার জন্য। এখন সে আসে বাসায় মাঝে মাঝে, একদিন দিনে আসে বা সন্ধ্যার দিকে আসে, কিন্তু গুরু ওরে হাজারবার রিকোয়েস্ট করার পর আসে, পার্সোনালি না।
সম্পর্কের সেই গভীরতা কি আছে এখন মনে হয়?
না গুরু।
ফোনে কথা হয়?
হ্যাঁ ফোনে কথা হয়, আজও কথা হয়েছে, প্রায় 3 দিন পর। গতকালকে কথা হয়েছে সকাল একবার, আমি আমার অফিসে ছিলাম তখন সে ফোন করেছিল, তারপর 1-2 মিনিট কথা হয়েছে। এই
সম্পর্কের পরিণতি কোন দিকে যাচ্ছে তাহলে?
হয়তো বা গুরু শেষ। তার মুখ থেকে এখন এই কথাটাই বের হয় যে সম্পর্কটা শেষ, সবকিছুই শেষ। সত্যি বলতে আমি সেটা চাই না।
কি চাও
গুরু? একটা মেয়ে কি চাইতে পারে? ভালোবাসার মানুষটির কাছ থেকে কি চাইতে পারে?
মারামারি করবে?
মারামারি এইটাই গুরু হচ্ছে তার ব্যাড হ্যাবিট। সে অল্পতে রেগে যায়, আমি তাকে এটা সরাসরিও বলি, খুব বেশি পরিমাণ চড়ে যায়। চড়ে গেলে সে কি করে না করে, নিজেকেই মারে না অন্যকে মেরে ফেলছে, ওই জিনিসটা সে খেয়ালই করে না। তার মধ্যে তখন ওই সেন্সটাই থাকে না যে সে কি করে।
তোমার কি ভালো সময় কাটাইছো? কতদিনের পরিচয় তোমাদের, পরিচয় থেকে সম্পর্ক আজ অবধি?
গুরু বলতে গেলে প্রায় বছর খানিক হয়ে আসছে।
মানে কি বৈবাহিক সম্পর্ক?
বৈবাহিক বলেন, পরিচিত পরিচিত প্রায় 2 বছরের কাছাকাছি, আর বৈবাহিক সম্পর্কটা 2 মাস পরেই 1 বছর পুরো হচ্ছে।
তার মানে প্রায় অলমোস্ট 3 বছর, রাইট?
হ্যাঁ।
এই 3 বছরে তো মনে হচ্ছে
3 বছর সব মিলিয়ে 2 বছর।
সব মিলিয়ে 2 বছর?
হ্যাঁ।
এই 2 বছরে তো আমার কাছে মনে হচ্ছে 30 বছরের দাম্পত্য জীবনে যা যা ঘটে সব ঘটিয়ে ফেলেছো তোমরা।
হ্যাঁ গুরু, এটাই হচ্ছে আমার লাইফের ট্র্যাজেডি যে মানুষ 30 বছর
ভালো সময় কাটাইছো তোমরা একসাথে।
হ্যাঁ গুরু, অনেক ভালো সময় কাটিয়েছি আমরা।
ওখানে মারামারি ছিল?
বলার বাইরে না গুরু, এখানে মারামারি ছিল না। আমাদের ভালো মুহূর্তের মধ্যে অনেক মুহূর্ত আছে যেগুলো আমার এখনো চোখে ভাসে।
শুনি, কোনটা সবচাইতে ভালো, বেশি মনে পড়ে কোনটা?
গুরু আমি একদিন রাত্রে অফিস থেকে, আমার বনানি আমার হেড অফিস, ওইখান থেকে আমি বাসায় যাচ্ছিলাম, সেদিন সে আমার সাথে আসছিল। ঝুম বৃষ্টির মধ্যে আমরা অফিসে যাই,
আস্তে আস্তে যাই
অফিসে।
ধাম করে তুমি বাড়ি ঢুকে যাবে, তোমার কথা তুমি জাম করে করে কথা বলো, আস্তে আস্তে যাও। প্রথমে বাড়ি থেকে বাইর হলে, রাইট?
হ্যাঁ, একসাথে। সে তার বাসা থেকে আসতে আমার এখানে প্রায় আধা ঘন্টার উপরে লাগে।
তার বাসা থেকে আসতে?
হ্যাঁ, আধা ঘন্টার উপরে লাগে যদি সে রিক্সা প্লাস বাসে আসে।
তুমি তো বের হয়েছো হেড অফিস থেকে বনানি, রাইট?
না, আমি আমার বাসা থেকে, আমরা যাওয়ার সময়টা বলছি।
আচ্ছা আচ্ছা।
একসাথে গেলাম, তখন ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, একসাথে বাসে করে দুজন গেলাম। সে শুধু আমার সাথে গেছিল যে বাসে যাব, একটা লোক যদি ধাক্কা দেয় বা আমি যদি বাসে উঠতে না পারি বা নামতে না পারি, জাস্ট সেই জিনিসটার জন্য ক্যারিং এর ক্ষেত্রে সে আমার সাথে যায়। আমরা আস্তে আস্তে অনেকটা দূর একসাথে যাই, অফিসে পৌঁছাই সে অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকে, প্রায় এক থেকে দেড় ঘন্টার ওপরে একদম রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে। আমার কাজ শেষ করি, আমরা অফিস থেকে বের হই, আর ঠিক তখনই বাসে উঠবো, আর এই টাইমটা এত পরিমাণ বৃষ্টি শুরু হয় ওই এলাকাটা, একদম বলা চলে যে হাঁটু পরিমাণ পানি চলে আসছে, বৃষ্টিও থামছে না, পানিও কমছে না, না পাচ্ছি বাস, না আসছে কোনো কিছু। সেই ভরানি থেকে হাঁটতে 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 হাঁটতে
বৃষ্টি হচ্ছে,
বৃষ্টি হচ্ছে গুরু, অসম্ভব বৃষ্টি হচ্ছে। আমাকে কোন রকমে ভিজতে দিবে না, বাধ্যতামূলক ভিজতেই হলো, একদম দুজন হাতে হাত ধরে ভিজতে ভিজতে বনানি থেকে শুরু করে গুলশান পর্যন্ত, বাড্ডা লিঙ্ক রোড পর্যন্ত ভিজতে ভিজতে রাত্রের নয়টা কি সাড়ে নয়টা নাগাদ খুব ভালো লাগছিল। সে আবার একটু গুনগুন করে গানও গাইছিল, তার কিছু ফ্রেন্ড আছে, তারা আবার নিজেরা নিজেরাই আর কি লিরিক্স তৈরি করে, জাস্ট ফ্রেন্ডলি মজা করে, দুষ্টামি করে, লিরিক্স তৈরি করে। তো ওইখান থেকেই দুই একটা কলিশ আমাকে শোনাচ্ছিল কি একটা গান যেন তাদের, তো গানটা শুনতেও ভালো লাগতেছিল, কি তার মুখ থেকেই শুনতে না এমনিতেই গানটা সুন্দর বুঝতে পারতেছিলাম না। আমার মনে হচ্ছিল যে আমার সামনে বোধ হয় যে একদম সে সবকিছু গানের ইনস্ট্রুমেন্ট নিয়ে এসে বসে গানটা গাচ্ছে বৃষ্টির মধ্যে, খুব ভালো লাগছিল। সেদিন আমি রাতে বাসায় সাড়ে দশটায় যাই, আমাকে বাসা অব্দি পৌঁছে দিয়ে তারপরে সে তার বাসায় যায়। ওইদিন অনেক বকুনি খায় আমার জন্য, তারপরও রাতে ফোন করে বলে যে আজকের মতো দিনটা কখনো যদি আবার ফিরে আসে আবার ভিজব। এই ছিল একটা গুরু। আর আমাদের মধ্যে এমন একটা টুইস্ট ছিল যে এমন কোনোদিন দেখা গেছে আমার কাছে একটা টাকাও নাই, তার কাছেও নাই, দুজন এমটি, মাস্ট বি আমাদের দেখা করতেই হবে, না দেখলে পেটের ভাতটা মনে হয় যে হজমই হচ্ছে না। তো তখন একটু চালাকি করতাম আমি, আমার আম্মুর কাছ থেকে, সাধারণত সন্তানরা মায়ের কাছ থেকেই পকেট মারে বেশি, আমি আমার আম্মুর কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা যা পারতাম নিয়ে নিতাম, সে তার মায়ের কাছ থেকে যা পারত নিত। আমরা সব সময় যেতাম গুরু মিউজিয়ামে, শাহবাগ জাদুঘরে, ওইটাই ছিল আমাদের আড্ডা মারার মেন জায়গা, পুরাটা ঘুরতাম, রেস্ট রুমে বসে বসে ইচ্ছা মতো গল্প করতাম, তারপরে বাসায় ব্যাক করতাম। এমন কোন দিন যায় নাই যে ২৪ ঘন্টার মধ্যে তার সাথে আমার এক ঘন্টার জন্য হলেও দেখা হয়নি। সকালে না পারছি, দুপুরে হয়েছে, দুপুরে না পারছি।
বৃষ্টির সাথে কি কানেকশন খুব তীব্র তোমাদের?
হ্যাঁ গুরু, আমরা
যখন বৃষ্টি খুব বেশি পছন্দ,
অনেক বেশি গুরু, আমাকে সে বৃষ্টি আর কোনো স্মৃতি দিবে না। হ্যাঁ, বৃষ্টির রাতেরও স্মৃতি আছে,
যেমন
ওই যে বনানির রাতটা, তারপরে আমরা যখন আলাদা ছিলাম তখনও এমনও দিন গেছে যে দুপুরবেলা আমি রান্না করতেছি, ঝুম বৃষ্টি নেমে গেছে, সে ছাতা নিয়ে দৌড়ে রান্নাঘরে চলে গেছে, তুমি তো বৃষ্টিতে ভিজে যাবা, এখন রান্না করা লাগবে না, রেখে দাও। আমি তারপর রান্নাটা শেষ করে সে ছাতে ধরে রাখতাম, আমি ছাতিতে করে রুমে ঢুকে যেতাম, এমনও সিচুয়েশন ছিল। আর আমরা গুরু যখন আলাদা ছিলাম আমাদের মধ্যে অনেক একটা জিনিস কাজ করত, আমরা এক প্লেটে খেতাম, আমাদের খাওয়া দাওয়াটা ছিল এক প্লেটে, মানে আমি হয়তো ওকে খাইয়ে দিতাম না হয় ও আমাকে খাইয়ে দিত, এটা ছিল সবচেয়ে ভালো একটা জিনিস। এক প্লেট না খেলে ক্ষুধা মিটত না, আর না খাইয়ে দিলে আরো আগে ভালো লাগতো না, মানে খাইয়ে দিতেই হবে, তাও এক প্লেটে, প্লেট ছিল না এমন না, বাট খেতাম এক প্লেটে একসাথে। খুব ভালো লাগার মুহূর্তগুলো হয়তোবা শুনছে, হয়তোবা নীরবে কাঁদছে, জানি।
এর শেষ কোথায়? শেষ, ফিনিশ
গুরু, এর শেষটা কোথায়, শুরুটা কোথায়, বা কেন শেষ হলো, আমার কাছে এখন সবই কনফিউজড, আমি নিজেও বুঝতে পারতেছি না কেন শেষ হলো। অনুভূতিগুলো
কি মনের মধ্যে কাজ করে যার কোনোদিন এইভাবে
এক্সট্রিম, অনেক বলার বাইরে। তার সাথে সবে বোরাতে রাতে, মানে আমাকে সে না চাইতেও হয়তো বা বড় একটা কষ্ট দিয়ে ফেলে, হয়েছে, অনেক কষ্ট পেয়েছি আমি, তাকে অনেক কষ্ট দিয়েছি বলার বাইরে, কিন্তু ওই রকম একটা রাতেও সে আমাকে এতটা পরিমাণ হার্ট করেছে, যার জন্য ইচ্ছে করে আমি এই বিগত তিন চার দিন তাকে ফোন করিনি। গুরু, যে মানুষটাকে ফোন না করলে মনে হতো যে আমার ঘুম আসে না রাতে, আমি তিন চার দিন একটুও ফোন করিনি। আর সে খুব ভালো করেই জানে সে সবে ভরাতে রাতে আমাকে কি একটা কথা বলেছে। আমি আমাদের বিছানায় বসে গুরু আমার মুখ থেকে কোনো সুরাই বেরোচ্ছিল না। আমি কোরআন শরীফ নিয়ে বসেছি যে পড়বো, আমার একটা শব্দ মুখ থেকে বেরোচ্ছিল না যে সে আমাকে এমন একটা কথা কিভাবে বলতে পারে। আমাদের বেবিটা যখন মিসক্যারেজ হয় অনেক কান্নাকাটি করে, অনেক। আমরা প্ল্যানিংও করি যে বেবিটার নামে মিলাদ দিব বা কি, বাসায় যেমন ওই যে মুসাফির খাওয়ায় এরকম কিছু একটা করবো, অনেকটা প্ল্যানিং করি। আমার এখনো হয়ে ওঠেনি, কিন্তু আমি করব। আমি যেহেতু আমার বেবিটার জন্য প্ল্যানিং করেছি, আমি করব অবশ্যই, এটা যেভাবেই হোক আমি করব। তো গুরু, তার কোনো জিনিসই আমি বুঝে উঠতে পারি না, সে যে কেন চড়ে যায়, কেন মিসবিহেভ করে বা কেন কি করে। আমরা এমন কাজ কেনই বা করব যেই কাজের জন্য পরে সারা দিনটা ২৪ ঘন্টা মাফ চাইতে হয়? এমন কাজ তো করার দরকারই পড়ে না। একে অসংখ্যবার বোঝানো হয় কিন্তু সে ওই জিনিসটাই বেশি করে। গুরু, মিসবিহেভটা আমি একদম সহ্য করতে পারি না। আমি অন্যায় করলে যদি কেউ আমাকে দুটা চড়ো মারে, আমি আমার অন্যায়টা মাথা পেতে নিব। বাট আমার সাথে মিসবিহেভটা করবে জিনিসটা গুলো আমার কেন যেন হজম হয় না। আমরা ছোটবেলা থেকে জিনিসগুলো দেখে আসিনি যে বাবা একটা বকা দিছে, মিসবিহেভ করছে। আমি আমার বাবাকে অনেক বেশি ভয় পাইতাম, এখনো পাই। বাবার চোখের দিকে তাকালে মনে হয় যে এখনো আমি সেই পাঁচ বছরের বাচ্চাটা যে বাবাকে ভয়ের চোটে দেখে চোখ থেকে পানি বের হয়ে যায় বাবার রেগে গেলে, এখন ওরকমই মনে হয়। কিন্তু তাকে, তার চেয়ে বেশি ভয় তাকে পাই।
বাবা মার কথা কেউ তো ভাবি বলে মনে হয় না,
এটাই আমি সবচেয়ে বড় অন্যায় করেছিলাম। ওইটাই
ভাবা কি হয় নাকি, এটা
বাবা মার কথা না ভেবেই যদি তখন আমি
ভিরাসতে পাওয়া ভালোবাসা আর কি, বাবা মা ভালো তো বাসবে, এটাই স্বাভাবিক নাকি?
অসম্ভব গুরু। আমি
সবাই কি বাবা মা হতে পারে? কত দুর্ঘটনা ঘটতেছে এখন সমাজে।
যেমন আমি তো একজন মা হতে পারিনি, ভালো মা তো দূরে থাক,
মাই
হতে পারলাম না।
হাতে ধরে গলা টিপে হত্যা করা হয়েছে সন্তানকে,
এটা এক প্রকার
জন্ম দিলে কিন্তু বাবা মা হয় না। যে পরিমাণ স্যাক্রিফাইস যেটা তুমি বলছো, যে তার এত কষ্টের পরিবারের মধ্যে, এত কষ্টের সংসারের মধ্যে এত 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 কিছু করার চেষ্টা করেছে, আর অবলীলায় সে মানুষগুলোকে কষ্ট দেয়াটা একরকম প্র্যাকটিসে পরিণত হয়ে গেছে। তার মানে কি, এটাই নিয়ম যে কষ্ট দিই আর না দিই তাকে ভালোবাসতে হবে, জন্ম যখন দিয়েছিস বাপের ভূমিকা অবতীর্ণ হতেই হবে?
এরকম বাবা এখনো আমার উপর রাগ। হ্যাঁ, সে আমাকে মেনে নিয়েছে ঠিক আছে, বাট সে এখনো আমার উপর রাগ, কারণ আমি হচ্ছে
না। আমাদের কি কোনো যায় আসে এগুলো নেই
গুরু? যায়,
আমার জান পাখিটা কেন আমাকে ছেড়ে চলে গেছে, আমার জান পাখিটার সাথে কেন মারামারি হলো, আমার জান পাখিটা কেন আমার সাথে নাই, সমস্ত কনসেন্ট্রেশনটা কিন্তু ওখানে। আর এগুলো হচ্ছে ভীরার সাথে পাওয়া ভালোবাসা আর কি। ও তো ভালোবাসবে, ও বাপ ও মা ভালোবাসবে, তাতে কি যায় আসে
না গুরু? এটা আমি এখন ফিল করি যে একজন বাবা বা একজন মা
ইচ্ছা হলো জান পাখির হাত ধরে দৌড় দিলাম,
তার সন্তানের জন্য কতটুকু করতে পারে?
ইচ্ছা হলো চলে আসলাম, ইচ্ছা হলো আবার আলাদা হয়ে গেলাম, ইচ্ছা হলো নিজের জীবনটাকে ধ্বংস করে ফেললাম। ডাজন্ট ম্যাটার যে এটাতে কারোর মধ্যে কোন ইম্প্যাক্ট পড়তেছে কিনা। এইরকম
না গুরু, এটা আমি বুঝি।
এত স্বার্থপর হয়ে যাচ্ছি কেন আমরা দিন দিন? তোমাকে বলে বলতেছি না, অলমোস্ট চারিদিকে পিকচারটা এরকমই, জানো, যে কেউ ভেবে দেখে না, ভেবে দেখার প্রয়োজনই মনে করে না।
আমাদের এই যুগের ছেলেমেয়েদের এখন
কেন এমন কেন
হয়ে গেছে,
আমার ভালো থাকা, আমার জান পাখিটা, আমার তার সাথে ঘুরতে যাওয়া, আমার মাস্তি করা, আমার আলাদা হয়ে যাওয়া, আমার আবার কারো প্রেমে পড়া, কিন্তু এই সব ঘটনা চক্রে
মিছে মিছে আমাদের বাবা মারা কষ্ট পায়।
ইট ডাজন্ট ম্যাটার না,
এখন বুঝি গুরু, আগে বুঝতাম না, হয়তো বা কয়েক মাস আগেও বুঝতাম না, বাট যখন
এগুলো আসলে ম্যাটার করে না, ম্যাটার করা উচিত না।
অনেক ম্যাটার করে।
তাহলে আমি 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 তুমি আমি যদি ওই ঘরে জন্ম নিতাম যারা জানালা দিয়ে বাচ্চাকে ফেলে দেয়, ওই ঘরে যদি জন্ম নিতাম যারা পরকীয়া সম্পর্ক টিকিয়ে রাখার জন্য গলা টিপে সন্তানকে হত্যা করে, ওই ঘরে যদি জন্ম নিতাম বাবা হয়ে মেয়েকে আগায় দেয় কারো লালসা চরিতার্থ করার জন্য, ওই ঘরে যদি জন্ম নিতাম যমজ সন্তানকে গলা টিপে হত্যা করে তার প্রেমিকার সাথে লালসা মেটানোর জন্য, ওই ঘরে যদি জন্ম নিতাম যে সন্তান দেখে ফেলেছে তার পরকীয়া সম্পর্ক, সেই মা নিজের উদ্দেশ্যে বাঁচার স্বার্থে তার প্রেমিককে বাঁচানোর স্বার্থে সন্তানকে হত্যা করে, ওই ঘরে যদি জন্ম নিতাম যেখানে বাবা আয়েশি করে বেড়ায় অবলীলায় সন্তানকে ছেড়ে দিয়ে তার মারে ছেড়ে দিয়ে পরকীয়া সম্পর্কে লিপ্ত থাকে, প্রতিদিন বেশ্যালয়ে যায়, প্রতিদিন জোয়ার আসরে বসে, প্রতিদিন মাল খেয়ে বুধ হয়ে থাকে কিন্তু সন্তানের ভরণ পোষণের দিকে একটা বার ঘুরেও তাকায় না, হয়তো কখনো কোনো জন্মে পুণ্যের কাজ করেছিলাম বিধায় এরকম পরিবারে জন্ম নিয়েছি যে পরিবারের বাবা তার শতবিঘার উপরে সম্পত্তি থাকার পরেও তার দিয়ে পেঁচিয়ে চশমা পেঁচিয়ে ব্যবহার করত, অন্তত আমি কষ্ট করে থাকি আমার কলিজার ধন ওরা শান্তিতে থাকে আশায়, বাইরে ক্ষুধায় ছটফট করত, শুধুমাত্র একটু পানি আর একটা বিস্কিট খেয়ে থেকে যেত যাতে করে তার কষ্টের সঞ্চয়ের সমস্ত অর্থ ব্যয়িত হয় তার সন্তানের জন্য, নিজে মফস্বলে থাকে সন্তানরে পাঠাইছে রাজধানীতে থেকে ভালো জায়গায় লেখাপড়া করুক, নর্মাল একটা টি স্টল চালাতে গিয়ে গলদ ঘর্ম অবস্থা, কি গরমে কি রোদে কি তীব্রতায় সেই গরমের মধ্যে সেই আগুনের সামনে বসে থেকে দিনের পর দিন প্রাণাতিপাতেই কষ্ট করে, তার তো বাবা মার কাছ থেকে সে অর্ধেক পেয়ে আসেনি কিন্তু সে যেহেতু সন্তানের জন্ম দিয়েছে সন্তানের মুখের মধ্যে যেন ভাতটা পৌঁছাতে পারে তার জন্য প্রাণান্তকর পরিশ্রম করে যায়, তার প্রত্যেকটি টাকা তার প্রত্যেকটি কষ্ট তারই তার রক্ত পানি করা পয়সা, তার ভিড়ার সাথে পাওয়া কোনো জিনিস না, ঋণ খেলাপি করে দুই নম্বরই করে ইনকাম করে নেওয়া কোনো চিটারি বাট পারি না, কারোর কাছে ভিক্ষা করা না রক্ত পানি করা পয়সা, তাতে কি যায় আস, আমার প্রেম আমার ভালোবাসা আমার জান পাখি রাইট,
অনেক কিছুই যায় আসে এখন এখন বুঝতে শিখেছি আমার কাছে সন্তান,
তুমি বলে বলতেছেন আমরা অনেক
সবাই স্বার্থপর,
এই জেনারেশনের এই বোধগুলো মানে অনেক এই জায়গাগুলোতে মানে আমরা অনেক অনেক পিছিয়ে পড়তেছি আমার মনে হচ্ছে, খুব সম্ভব নয় এই জেনারেশন আমি জানি বাট এই বোধগুলো জানো
আমি নিজেও স্বীকার করি গুরু যে আমি আমার বাবা মা না চাইতেও আমি স্বার্থপরের মতো একটা কাজ করেছি, এবার আমার বেবিটা যখন মিস কারেজ হয় আমার মা তিন দিন যাবৎ আমার বাবার সাথে তিন দিন আর বেশি হবে বাবার সাথে কথাই বলেনি, আমার এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া, আমার আমার হাজবেন্ডের সম্পর্কটা নিয়ে আমার বাবা মার মধ্যে অনেক ব্যাঘাত ঘটছে, আমার আমার হাজবেন্ডের নিজের চোখে দেখা সে কখনোই বলতে পারবে না অস্বীকার করতে পারবে না যে আমাদের টিকিয়ে রাখার জন্য আমার মা তার সংসারে পর্যন্ত ঝামেলা করে ফেলেছে, তো লাস্ট পর্যন্ত সে একটাই বলছে যে আমার মেয়ে আমার মেয়ের জামাই আমার কাছেই থাকবে আমি রাখবো ওদের, গোড়া মেয়ে এখনো আমার বাবা মার কাছে, আমি অফিসে যাই মা ঘুমে থাকলে সকালে আমার ব্যাগ খুলে টাকা নিয়ে চলে আসি, বুঝতেই পারে না মা বলে যাই মা কিছু টাকা নিচ্ছি, কখনোই মা বারণ করে না, কিন্তু সেই বাবা মাকে এতটা বেশি কষ্ট দিয়ে ফেলেছে যে আজকে নিজেও খুব অপরাধ বোধ ফিল করি, খুব কষ্ট লাগে মাঝে মাঝে মনে হলে, একে একটা রুমে যখন ঘুমাই পাশে সেই মানুষটি থাকে না যে মানুষটি সাপোর্ট করেছিল একটা সময়, সে বাবা মার কথাগুলো মনে পড়ে যারা ছোট্ট থেকে এত বড় করলো তাদের এত কষ্ট দিয়েছে তারপর আজকে তারা আমার ঘুম আমার খাওয়া দাওয়া আমি কোনটা কি করতে পারি সব দেখে এখনো পর্যন্ত, যে মানুষটির কথা শেয়ার করার জন্য আজকে এখানে আসা, জানি না সে কখনো বুঝবে কিনা জিনিসগুলো, কখন আমার কথাগুলো সে বুঝতে পারবে আদৌ বুঝবে কিনা,
যে সে সবসময় তার এই জিদ, এর রাগ এগুলো নিয়েই থাকবে।
কয়েকটা SMS পড়ি। এই মুহূর্তে আছেন আমাদের সাথে নুকুন্ত ময়মনসিং থেকে, লিখেছেন, হার লাইফ ইজ লাইক এ লাইফ উইদাউট এ সোল, সো টাচি। অ্যান্ড আরেকজন বন্ধু লিখেছেন যে কি হবে শেষ পর্যন্ত সেটাই অপেক্ষা করছেন, ওনার গল্প শুনছেন এবং ওনার প্রেজেন্টেশনের অনেক প্রশংসা করেছেন। আছেন আমাদের সাথে বর্ণি দাস মৌ বরিশাল থেকে, লিখেছেন, সব কষ্টের পরে কি সুখের কিছু শুনতে পাবো। আছেন আমাদের সাথে ফরহাদ ধানমন্ডি থেকে, লিখেছেন যে আজকের গল্পটা শুনে অনেক কষ্ট লাগছে। অ্যান্ড আছেন এই মুহূর্তে আমাদের সাথে আলমগীর হোসেন আরাফ, উনি রাজশাহী থেকে লিখেছেন যে ভালো লাগছে প্রোগ্রামটা শুনতে, আর উনি অপেক্ষায় আছেন কি হবে সেটা শুনবার জন্য। ইসনাত আছেন আমাদের সাথে চিটাগং থেকে, লিখেছেন যে আজকের ফ্রেন্ডের ঘটনা আমার লাইফে অনেকটা মিলে গেছে আমার লাইফের সাথে। অ্যান্ড আছেন মোহাম্মদ আতাউর রহমান শাহ, লিখেছেন যে আপুর মনে অনেক কষ্ট আমি বুঝতে পারছি। এনিওয়ে, আর কারা কারা আছেন সেটাই জানাবো, তবে তার আগে বলে দিতে চাই বন্ধু, 16260 আপনি আপনার SMS করবেন, আর যদি কথা বলতে চান গুরুর সাথে এবং আজকের অতিথি বন্ধুর সাথে, আপনি আপনার নাম এবং আপনার ফোন নাম্বারটি লিখে 16260 তে SMS করবেন অনেকবার করে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/90.4dhakafm, এবং যেখানটিতে পেজের লাইকের পরিমাণ 55,000 প্লাস সেটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো বন্ধু প্লিজ সেখানটিতে লাইক করুন এবং আমাদের সাথে সংযুক্ত থাকুন, এবং আমাদের যে পোস্ট আপলোড করেছি এই পেজে সেই পোস্টে বন্ধু লাইক করুন এবং কমেন্ট করুন, এবং চাইলে বন্ধু পোস্টটি শেয়ারও করতে পারেন আপনার বন্ধুদের কাছে। এবং অনেক বন্ধু কমেন্ট করেছেন, যেমন আছেন আমাদের সাথে কৈলাস রায়, মুক্তা মুনি যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং আছেন সোহাগ সর্দার, মার্জিয়া তসনিম আছেন, আছেন অয়ন, এবং আছেন ওকে বাবুল আহমেদ যুক্ত হয়েছেন, গিয়াসউদ্দিন আছেন, তাসিন আহমেদ সাজ্জাদ আছেন, আছেন আনিসুর রহমান, ইসরাফিল ইসলাম যুক্ত হয়েছেন, আছেন মবিন খান, এবং আছেন আমাদের সাথে রহস্য ওকে, এবং হিমেল আছেন, তাসকিন আছেন, আছেন সাদ্দাম, মন যুক্ত হয়েছেন আমাদের সাথে, আছেন আরিফ, আছেন ধ্রুব, চৈতি আছেন, প্রমাও আছেন আমাদের সাথে, এবং যুক্ত হয়েছেন আরো অনেক বন্ধু। এবং একজন বন্ধু এত করে কমেন্ট করছেন যে বাকির কমেন্টগুলো পেছনে পড়ে যাচ্ছে। এনিওয়ে, নাজমুল ইসলাম আছেন, জাকির আল মাসুদ যুক্ত হয়েছেন, আছেন লাবলু, এবং আব্দুর রহমান আছেন, আব্দুল গাফফার কমেন্ট করেছেন, এবং আছেন আমাদের সাথে স্পর্শ শূন্যতা ওকে শূন্যতা স্পর্শ, এবং যুক্ত হয়েছেন সাকিবুল্লাহ পলক, আছেন আমাদের সাথে নুসরাত জাহান মিম, পূর্ণতা আছেন, এবং হুসেইন খান আছেন, ফারুক আমাদের সাথে আছেন, আছেন শামীম, জাহিদ হোসেন আছেন, মোহাম্মদ জাহাঙ্গীর আমাদেরকে কমেন্ট করেছেন, শম্পা যুক্ত হয়েছেন আমাদের সাথে, আছেন পরি, পূর্ণতা ওকে পূর্ণতা আর একবার কমেন্ট করেছেন আমাদেরকে। এবং আর একবার রিফ্রেশ দিয়ে দেখে নিতে চাই কারা কারা SMS করলেন নতুন করে। কিশোর আছেন, উনি আছেন কিশোরগঞ্জ থেকে, আছেন মাসুম কুমিল্লা থেকে, মাহাদি আছেন আমাদের সাথে, মিঠুন যুক্ত হয়েছেন, আছেন মোহাম্মদ রাকিব, আছেন টোকন ফয়সাল বরিশাল থেকে আরো একবার SMS করেছেন, কেয়া আছেন বগুড়া থেকে ওকে, এবং যুক্ত হয়েছেন নূর আলম, বাপ্পি আছেন, বিজয় আছেন আমাদের সাথে মৌলভী বাজার থেকে, এবং আছেন শান্তা চৌধুরী, উনি ময়মনসিং থেকে যুক্ত হয়েছেন, নিপা আছেন ময়মনসিং থেকে, মিসেস রাফি আমাদের সাথে যুক্ত হয়েছেন বাগেরহাট থেকে, উনি অনেক আমাদের অতিথি বন্ধুর গল্প শুনে জীবনের গল্প শুনে অনেক কান্না করছেন, সেই কথাটি লিখেছেন। রাশিদ আছেন চিটাগং থেকে, নাবিলা যুক্ত হয়েছেন, আছেন মিঠুন মতলব, জাহিদ হাসান যুক্ত হয়েছেন, জুনায়েদ আছেন আমাদের সাথে, আছেন আনজুমান মনির সিলেট থেকে, এই মুহূর্তে আছেন আমাদের সাথে মিলন মাহমুদ, এবং ময়মনসিংহ থেকে আছেন সোহান, আমাদের সাথে আছেন রূপা, সুমি আছেন সুমি রহমান, বগুড়া থেকে আমাদের সাথে আছেন, আছেন কাজী সুমন, আছেন অপূর্ব, ঐশীও যুক্ত হয়েছেন, কেয়া আছেন আমাদের সাথে, এবং আছেন নিশ্ব, ওকে খলিল আছেন আমাদের সাথে গাজীপুর থেকে, আছেন টুম্পা, উনি আছেন উত্তরা থেকে, বাঁধন যুক্ত হয়েছেন আমাদের সাথে মোহাম্মদপুর থেকে, এবং আছেন মিজানুর রহমান হরিপুর ঠাকুরগাঁও থেকে, এবং তসলিমা আছেন মেহরাজ, ওকে ফারহা মেহরাজ তসলিমা মিরপুর থেকে আমাদেরকে লিখেছেন, আখি নরসিংদি থেকে, এবং আছেন আমাদের সাথে শুকুর আলী সভার থেকে, সাইদুল সিলহেট থেকে আছেন, এবং আছেন বাঁধন, ওকে মোহাম্মদপুর থেকে, উনি আরো একবার টেক্সট করেছেন। অন্তর আহমেদ আছেন আমাদের সাথে রূপগঞ্জ থেকে, ইয়াসমিন আছেন সিলহেট থেকে, এবং আছেন সুফি, উনিও সিলহেট থেকে যুক্ত হয়েছেন, সুজন রায় আছেন আমাদের সাথে রংপুর থেকে, এবং আছেন মৌসুমী, উনি নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, তৌকির আহমেদ আছেন, এবং সোহেল আছেন কেরানীগঞ্জ থেকে, এবং আছেন আরিফিন কাদির, উনি রাজশাহী থেকে যুক্ত হয়েছেন। বন্ধু অবশ্যই অবশ্যই বেশি বেশি করে টেক্সট করুন এবং কমেন্ট করুন আমাদের ফেসবুক ফ্যান পেজে। সো জানিয়ে দিচ্ছি নিয়মগুলো আরো একবার, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে তার অ্যাড্রেসটি বলে দিচ্ছি, www.facebook.com/90.4dhakafm, এখানটিতে আমরা যে পোস্ট আপলোড করেছি বন্ধু সেখানটিতে আপনি লাইক করবেন, চাইলে কমেন্টও করতে পারেন, এবং কমেন্ট করবেন সেটাই আশা করছি, এবং চাইলে পোস্টটি শেয়ারও করতে পারেন আপনার বন্ধুদের কাছে। এবং যেই পেজে দেখবেন বন্ধু লাইকিং হচ্ছে 55,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা এফ এম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। এবং আরও একবার দেখে নিচ্ছি কারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, ওকে হাসান মাহমুদ আছেন, মুন্না যুক্ত হয়েছেন, আছেন তৌকির, তপু আছেন আমাদের সাথে, এবং আছেন আসিফ উদ্দিন, মিসবাহ আছেন আমাদের সাথে, এবং মালয়েশিয়া থেকে শুনছেন লিপা, ওকে, এবং ওকে আব্দুর রহমান আছেন, আবদুল্লাহ আছেন আমাদের সাথে, উনি টঙ্গী থেকে যুক্ত হয়েছেন, এবং এই মুহূর্তে আছেন জয়, জয়পুর হাট থেকে আছেন আমাদের সাথে মিম, সম্রাট আছেন, এবং আছেন ওকে মোশাররফ হোসেন যুক্ত হয়েছেন, শামীম হাসানও আছেন। সো বন্ধু আমাদেরকে SMS করতেই থাকুন, সাথেই থাকুন।
ভালোবাসার বাংলাদেশ,
আমরা অনুষ্ঠান আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছি এবং আজকের অতিথি বন্ধু যাকে নিয়ে আমরা কথা বলছিলাম, যার সাথে কথা হচ্ছিল আজকের ভালোবাসার বাংলাদেশের, আমার কাছে কোনো পথ কিন্তু আমি দেখছি না, আমার কাছে আপাত দৃষ্টিতে কোনো পথ কিন্তু খোলা নেই। নূর, আমার কাছে মনে হয় যদি সত্যি কোনো মিরাকলি কিছু হয়ে যায়, যে তোমার এই ভালোবাসার মানুষ তোমার স্বামী, তার সাথে তোমার সম্পর্কটা আবার পুনঃস্থাপিত হল, আমার মনে হয় দুদিন পাঁচ দিনের ফেরে আবার তোমাদের সম্বন্ধে গঞ্জাম হবে, হয়তো ঠুনকো কোনো কথা নিয়ে তোমাদের জন্য নিজেদের মধ্যে সম্পর্কের তিক্ততা বাড়ানোর জন্য কিন্তু বড় কোনো ঘটনার প্রয়োজন পড়ে না, যা তুমি বলছিলে যে সামান্য থেকে সামান্য ঘটনা থেকে আবার হয়তো দুইজন হয়তো ঝগড়া থেকে হাতাহাতি এবং এরকম এক্সট্রিম লেভেল পর্যন্ত তোমরা চলে যাবে, এর শেষ কোথায় কোয়েশ্চেনটা কিন্তু এখানে, এবং দুইজনের যে ব্যাখ্যা এবং যতবার এই ঘটনাগুলো ঘটেছে আমার মনে হয় তোমার ফ্যামিলির মধ্যে এই ভীতি ঢুকে গেছে যে তোমরা এক ছাদের নিচে থাকলে ঠান্ডাভাবে বা এই ধরনের সমস্যা ছাড়া নিরবিচ্ছিন্ন ভাবে তোমাদের পক্ষে সম্পর্ক চালিয়ে নেওয়া হয়তো সম্ভবপর না। তাহলে যদি সমাধান হয়ও, যদি অলৌকিক কিছু ঘটে যায়, দুজন দুজনের সাথে আবার যদি সম্পর্কটা পুনঃস্থাপিত হয়ও, তাও তো ভয়টা থেকেই যায় যে এই না বুঝি আবার দুজনের মধ্যে তিক্ততা শুরু হয়ে গেল, এই না বুঝে আবার হাতাহাতি পর্যায়ে চলে গেল। এতবার এতভাবেই ঘটনাগুলো ঘটেছে এত অল্প সময়ের ব্যবধানে। তোমার মধ্যেও কি ভীতিটা কাজ করে? এরকম একটা অবিশ্বাস কি মনের মধ্যে জায়গা গেড়ে বসেছে যে সম্পর্ক ঠিক হলে আবারও আগের মতো হয়তো হয়ে যাবে?
গুরু, আমি এই জিনিসটা কি ফোন করেছে
কথা বলো, এটা কি তোমার তোমার স্বামীর ফোন? রাইট, কথা বলো।
হ্যালো, হ্যাঁ, আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়ে শেষও হয়ে গেছে, ফোনে ব্যালেন্স শেষ কেটে গেছে, তার সে এখনো জানে না প্রোগ্রাম স্টার্ট হয়েছে কিনা।
আচ্ছা, আমরা বলছিলাম এই তোমাদের সম্পর্কের কথা, তো এর 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 শেষ কথা, যদি সম্পর্কটা আবার পুনঃস্থাপিত হয়, যদি ঠিক হয়ে যায়, তার মানে কি এই গ্যারান্টি তোমরা দিতে পারো যে অ্যাট লিস্ট বৈবাহিক সম্পর্কটা যেভাবে মানুষ সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সেইভাবে তোমরা রিলেশনশিপটা রাখবে, নাকি দুই দিন তিন দিনের ফেরে আবার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি একের পর এক ঘটতে থাকবে? কতবার হয়েছে এরকম সিন করে পরস্পরের ভিতরে?
অসংখ্যবার।
মানে কি সংখ্যায়?
আট মাস তো, প্রায় নয় মাস তো, নয় মাসের মনে হয় অর্ধেক সময়টাই এরকম ঝগড়া।
নয় মাসের অর্ধেক সময়,
অর্ধেক সময়টাই ঝগড়া আমাদের, মানে সম্পর্কটা এরকম, একদিন ভালো, দুই দিন ভালো, দুই দিনের দিন রাতেই হয়তো বা কোনো একটা ইস্যু নিয়ে ঝগড়া।
এবং এক্সট্রিম লেভেল,
এক্সট্রিম
ঝগড়া, গ্যাঞ্জাম, মারামারি,
কখনো হয় খুব কম, তর্কাতর্কি করলাম, একটু ধমক দিল।
তোমার বাসাতেও তো তাহলে ভীত সন্ত্রস্ত থাকা?
আমার বাসায় না এই জিনিসগুলো কেউ জানতো না, মানে এতদিন যাবত যে আমি এগুলো সহ্য করে আসছি কেউ জানতো না। আমার বাসা তখনই জানতে পারে যখন ওই যে বললাম মেরে আমার নাকটা কোন একরকম ভুলে ভাবে ফেটে যায়, ওই দিন আমার মা বুঝতে পারে।
তো নূরের শেষ কোথায় বলো, কি চাচ্ছ তুমি, কেন এসেছো তাহলে আজকের এই প্রোগ্রামে? শুধুই কি কষ্টের কথা বলতে আমাকে?
গুরু, কষ্টের কথা শুধু আপনাকে বলতে না, আমি খুবই, মানে কি বলবো, আমি বুঝতে পারতেছি না যে এই মুহূর্তে আমার কি করা উচিত।
কি করা উচিত? আমি বললে তো শুনবা না তুমি।
সে আমাকে যদি, তার কাছ থেকেও যদি আমি একটা ভালো রেজাল্ট পেতাম আমার জন্য ডিসিশন নিতে খুব ভালো হতো।
ধরো সব ঠিকঠাক হয়ে গেল, সে আবার তোমার সাথে পথ চলা শুরু করবে।
হ্যাঁ, কিন্তু এখানে একটা কথা আছে গুরু, এখানে অনেক মানুষ, অনেক ছেলে বা অনেক মেয়ে, অনেক বন্ধুরা আপনার কাছে যে কথা দিয়েছে সে কথার বরখেলাপ আমি মনে করি যে করেনি। আপনার প্রোগ্রামটা আমি 2010 থেকে শুনি।
দেখো, আমি তাহলে, তুমি যখন বলতেছো আমি তোমার স্বামীর ফোনে নিচ্ছি, এবং দেখো গুরু এই প্রথম বেজ্জত হবে, তোমার স্বামীর আমি ফোনে নিচ্ছি, ভালো লাগবে তখন?
না গুরু, আমি চাই না যে,
এই দেখো বেজ্জত,
আমার পছন্দের গুরু।
হ্যাঁ, তোমার পছন্দের গুরু এবার এবার ফোনে ফোনে নিতে যাচ্ছি তোমার তোমার হাজবেন্ডকে, এবং আমি এই প্রথম অবদস্থ হচ্ছি আর কি, ঠিক আছে? কারণ আমি পরিচয় দিই, আমি বলি যে আমি তোমাদের ভালোবাসার ফেরিওয়ালা। মানুষ কত ফরম্যাটে মেঘলো আমাদেরকে ভালোবাসা দেয় চিন্তা করতে পারবি না। রাঙামাটি রিসোর্টের হঠাৎ করে যাওয়ার অসম্ভব ঝড় হয়েছে এর মধ্যে, খেয়াল করেছিলি? গত কালকেই তো, মানে আমি বলছি বুধবারের কথা, অসম্ভব ঝড়। এবং তখন দেখলাম যে ঝড়ের মধ্যে ওরা আম কুড়োতে বের হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ আম নিয়ে এসছে। গুরু, ইটস ফর ইউ। খুব অস্বস্তি লাগতেছিল যে এত ভালোবাসা, মানে এটা আমি অবশ্য ব্যক্তি মানুষ হিসেবে ডিজার্ভ করি না, কিন্তু এই প্রোগ্রামের ফরম্যাট অনেক কিছু দেখার সুযোগ হয়েছে, এজন্য তোমাদের কারণে আমার ছোট হতেও কোনো বাধা নেই। দেখি তোমার স্বামীর কাছে একটু ছোট হয়ে, নাম কি তার?
তার নামটা নাই বলি, তারে আমি খুব শর্ট,
তুমি কি ভালোবেসে কি বলে রাখো,
তার নামের তার নামটা কি ভেঙে ছোট করে তাকে আমি নাহু বলে রাখি।
আচ্ছা, নূরের নাহুর সাথে কথা বলি। এই প্রথম গুরু এতেশামের পিন্ডি চটকাতে চলেছে নূরের নাহু।
কখনোই না,
একটু চেষ্টা করি নূরের নাহুর সাথে কথা বলতে। এবং রাহুকে আমি সে ফোনে, সে তো প্রোগ্রাম শুনছে না মনে হয়, রাইট?
মনে হয় না শুনছে, আর শুনবে কি
তোমার ধারণা? যে
আমি ধারণা করেছিলাম গুরু আজকে সে শুনবে,
এবং তোমার
আনফরচুনেটলি আমার ধারণাটা ভুল।
এবং তোমার ধারণা যে প্রোগ্রামের মাধ্যম দিয়ে যদি সে কমিটেড হয়,
এটাই চেয়েছিলাম,
সে কথা বলে তাহলে হয়তো সে কথাটা রাখবে এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমাদের সংসারে আমাদের জীবনে আর হবে না, এই আশা এসেছো তুমি, তাই তো? অসুবিধা নেই, তোমার জন্য আমার ফাইট করতে কোনো প্রবলেম নাই, তোমার জন্য আমার রিকোয়েস্টটা রাখতেও কোনো সমস্যা নেই। নাম্বারটা দাও, আমি চেষ্টা করি নূরের নাহুর সাথে কথা বলতে, দেখি আমার বন্ধুরা কি বলে, এই ফাঁকে একটু শুনে নি। পরামর্শ দিচ্ছে কি যে কথা বলি, একটু দেখে নে মেঘলা।
অনেক বন্ধুই আছেন আমাদের সাথে। কে এম শামীম আহমেদ কিশোরগঞ্জ থেকে লিখেছেন যে শেষ পর্যন্ত কি হবে অপেক্ষা করছেন। আর আছেন এই মুহূর্তে আমাদের সাথে আরেকজন বন্ধু রূপা, লিখেছেন খুব খুব মন খারাপ হচ্ছে। রকি আছে রংপুর থেকে, লিখেছেন কান্না থামাতে পারছি না, আপনি কি রিকোয়েস্ট করব যে ডিসিশন, যে ডিসিশনটা নিবা ভেবে চিন্তে নিবা প্লিজ। আছেন ঋতুপর্ণা সরকার উত্তরা থেকে, লিখেছেন ভালো লাগছে কথা শুনতে এবং স্টোরিটা শুনতে আবার খারাপও লাগছে। ভালোবাসার মানুষটিকে যেন সে আবার ফিরে পায় এবং তাদের সব প্রবলেম যেন সলভ হয়ে যায়, এই প্রার্থনা করি। এবং আছেন আমাদের সাথে রানী, উনি লিখেছেন, উনি আজিমপুর ঢাকা থেকে লিখেছেন, আপুর কথা শুনে খারাপ লাগছে, শেষটা শোনার জন্য অপেক্ষা করছি। আমার হাজবেন্ডও অনেক রাগি, সেই জন্য আমারও খুব ঝগড়া হয় আমার হাজবেন্ডের সাথে।
ঠিক আছে, আমার ব্যাপারে পরামর্শ কি আছে যে গুরু এতেশাম রিক্স নিবে না নিবে না?
আচ্ছা, সেই ব্যাপারটা আমি একটু দেখে নিচ্ছি, একটা রিফ্রেশ দেওয়ার দরকার আছে। ওকে, আছেন সবুজ, উনি লিখেছেন পরিবাগ থেকে, এক্স্যাক্টলি লিখেছেন যে
নূরের নাহুর কাছে গুরু এতেশামের সম্মান খাতরেমে, দেখা যাক যে সে আমাকে সহজভাবে অ্যাকসেপ্ট করে নাকি নির্দয় ভাবে রিজেক্ট করে দেয়। যে তোমাদের মাধ্যমে আমি এতেশাম প্রচুর ভালোবাসা পাই, তোমাদের জন্য ভালোবাসার এই ফেরিওয়ালা বৃহস্পতি শুক্রবারের এই সন্ধিক্ষণে তার ভালোবাসার বারোটা নিয়ে পৌঁছে যাচ্ছে নূরের দরজায়।
রাইট, এসএমএস এসছে, আমি রিফ্রেশ
কি বলছে দাদা,
যে অবশ্যই 100% এগ্রি করছে, অবশ্যই তাকে ফোন দেওয়া হোক হাজবেন্ডকে, আজকে নূরের হাজবেন্ডকে নাহুকে ফোন দেওয়া হোক, এবং সে কি বলে, উনি কি বলেন,
এগুলো শুনতে চাই,
শুনতে চাই।
গুরুর পিন্ডি যদি চটকায় এতে কিছু যায় আসে
না, সবাই খুবই মানে
আশাবাদী যে কিছু হবে না,
কিছু হবে না,
দেখা যায়। ফোনে কথা বলি, মিস্টার বারোই, ওভার টু নাহু। কিন্তু আমি কিন্তু কনফিডেন্ট না, আমার মনে একটা ইনটিউশন কাজ করে না।
আচ্ছা আচ্ছা,
আমার ইনটিউশন বলছে হয়তো সে আমাকে,
গুরু সে কিছুক্ষণ আগে যে ফোন করেছে তখন সে আমাকে একটা কথাই বলছে, সারাদিন কিছু খাইছো কিনা জানি না, বাট এখন খেয়ে নিও।
নির্দয় ভাবে আমাকে হয়তো সে রিজেক্ট করবে, যে হু আর ইউ, হু হেল ইউ আর ডুইং ইন মিডনাইট, এরকম কিছু হয়তো বলে বসবে।
বাট বন্ধুরা সাথে আছে, এনকারেজ করে যাচ্ছে, এন্ড বলছেন যে
আমি স্বমহিমায় আবির্ভূত হই, আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে দে, দিস ইজ মাই আইডেন্টিটি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি এতেশাম বলছি ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে।
জি গুরু, আমি জানি আপনার কাছে ফোন কি জানি দেন, আপনি কথা বলতেছিলেন যে সবার সাথে
আমি
প্রোগ্রামটা কি বলবো, 10:30 থেকে আমার কানে হেডফোন করো, এখন পর্যন্ত আমার কানে হেডফোন,
জানো আমি কিন্তু বিশ্বাস করিনি না নূরের কথা। আমি মনে হয়েছিল যে আমার এই আয়োজন না হো অবশ্যই রিজেক্ট করবে না, হাত ছাড়া করবে না, ওর কথা আমার কেন জানি বিশ্বাস করতে মন চায়নি যে তুমি প্রোগ্রামটা শুনছো না। আমি যতটুকু তোমাকে চিনেছি ওর মুখ দিয়ে, ওর কথোপকথন দিয়ে, আমি জানি না আমি ঠিক না বেঠিক, অসম্ভব ভালোবাসায় তোমাদের মধ্যে কষ্টের কারণ হয়ে গেছে। সামান্য থেকে সামান্য জিনিস ছেড়ে দেওয়ার মতো মানসিকতা থাকে না, আর তার চেয়ে একটা বড় সমস্যা হয়ে গেছে, যেভাবে ভালোবাসার মানুষটারে রাখতে চাও, অনেক সময় মন চাইলেও সঙ্গতিতে কুলায় না, যেটি হয়তো আক্ষেপ হয়ে কষ্ট হয়ে তোমাদের মাঝখানে একটা বড় দেয়াল তৈরি করে দেয়। বাবা মার প্রতি মনে হয় প্রচন্ড তুমি অ্যাটাচড, তারা ভালো নাই সেই বোধটাও হয়তো তোমাকে এলোমেলো করে দেয়। সব মিলিয়ে যদি হিসাব করি, নূর যতটুকু আছে না আছে তার চাইতে অনেক গুণে বেশি কষ্টে আছো তুমি। আমার আমার অবজারভেশন এগুলো। সেই কষ্ট তোমার নিজেকে দিয়ে, সেই কষ্ট যখন নূরকে দাও সেটাকে দিয়ে, সেই কষ্ট তোমার বাবা মা যখন পায় সেটিকে নিয়ে, সেই কষ্ট তোমার এখনো সুরে বাসি বাঁচতেছে না, যেভাবে তুমি সবকিছুকে রাখতে চাও দেখতে চাও সেগুলো কেন ঘটতেছে না, সেই অসম্পূর্ণতাকে নিয়ে অ্যাজ এ হোল যদি বলি যে কে বেশি কষ্টে আছে, কে বেশি দুঃখে আছে, কে বেশি পিছিয়ে আছে, সেটা হচ্ছে তুমি। আমার অবজারভেশন এটা। আমি কি ঠিক বলতেছি না?
আসলে যে রিজনটা হচ্ছে গুরু, আমি একটা মেয়েকে খুব লাভ করতাম 2014 তো একদিন আর কি গুরু ওকে নিয়ে ঘুরতে যাই একটা জায়গায়, তো এখান থেকে কিছু ছেলে পিলেরা আমাকে আটকে আর কি হেল্প লাইকে মেনে ধরা খেয়েছি, এই করতে সেই করতে ওইরকম ইয়েতে
সিনক্রেট করে
যে, তো এখানে আমাকে বলছিল আমার কাছ থেকে যা ছিল সব নিয়ে নিয়েছে, আমাকে তখন আইফোন ছিল সাথে কিছু টাকা ছিল ওনারা সব নিয়ে নেয়, তো নেয়ার পর বলতেছে তুই চলে যা তো মেয়েকে এখানে রেখা যা। মারধর করলো, মারধর করার পর ওদের জীবন আটকে রেখা ওদের জাস্ট বললাম যে তুমি জাস্ট মেন রোডে উঠো তারপর বাকিটা আমি দেখবো। গুরু মেন রোডে উঠা যায়, ওর কাছ থেকে অসুবিধা রেখা দেয়, তো ইন্টেনশন ছিল যে আমার ভাই যারা আমার যে বড় ভাই ও হয়তো ওদের চেনে তো ওদের নিয়ে আসলাম, কথাবার্তা বলার ভিতরে গুরু ওরা এমন ভাবে আসছে মানে প্রায় দু থেকে এক দেড়শো লোক আসছে, আমরা মাত্র পাঁচজন, তো আমাদের গুরু এমন ভাবে মারছে যা গুরু বলার বাহিরে, আমার মাথার মাঝখানে ভাইটা গুরু দুই ভাগে মজুক পর্যন্ত দেখা গেছে। আমার যা অবস্থা ছিল তখন গুরু আমার ফার্স্টে পায়ের ভিতরে বাজছে বাড়িতে, তো পড়ে গিয়ে আমার ঘরের ভিতরে বাজছে একটা বাড়িতে, যা আমি সিরিয়াসলেস হয়েছিলাম প্রায় এক থেকে দেড় ঘন্টা, এতটা মায়ের গুরু মনে হয় আমার লাইফ কখনো খেয়ে মানে ছেলেটা অনেক খারাপ, বাট এমন মারামারি আমার লাইফ আমি জীবনও করিনি, তো ওইটার কারণে থেকে ওই ধবজনটার পর থেকে আমার হঠাৎ হঠাৎ রাগ উঠে যায়, হঠাৎ জেগে যায়, হঠাৎ চটে যায় অনেক, তো এর কারণে হয়তো অনেক টর্চার করে গুরু। গুরু ফ্র্যাঙ্কলি বলতো
তোমাকে তো অনেক ভালোবাসে, না অনেক ভালোবাসে মেয়েটি, প্রোগ্রামে তো বলতে পারেনি কোনো কিছু, কি পরিমাণ যে পাগলের মতো কাঁদতেছিল বিশ্বাস করো, আমার কাছে তো কোনো স্পিরিচুয়াল কোনো পাওয়ার নাই, আমার পা ধরে কাঁদতেছে যে আমাকে আমার স্বামীটারে নিয়ে এসে দেন আপনি, আমার কি ক্ষমতা আছে বলো? আমি তোমার কাছে হাত পাতা ছাড়া, তোমার কাছে আমিও যে ভিক্ষা করতেছি ভিক্ষার জন্য নিয়ে দাঁড়ানো ছাড়া আমার কি কোনো স্পিরিচুয়াল কোনো পাওয়ার আছে?
আসলে মনে হচ্ছে একটা কথাই বললাম, অনেক লোক
এই মানুষটাকে যে কষ্ট দিচ্ছ, ভিতরে যে রক্তক্ষরণ হচ্ছে, কখন যে শেষ হয়ে যাবে, তখন যে নিজের জীবনটাকে আর কখনো ক্ষমা করতে পারবে না, অভিশপ্ত হয়ে যাবে লাইফ তোমার তখন, এত বেশি কেয়ার করার মানুষ বড় অভাব আজকের পৃথিবীতে। তোমাকে শুধু এতটুকু কথাই বলতে পারি, তোমার অনুপস্থিতিতে অনিয়ারে আসার আগে আমার পা ধরে হাউমাউ করে কাঁদতেছে, আমাকে আইনা দেন, আমার স্বামীটার আমার কাছে ফেরায় দেওয়ার ব্যবস্থা করে দেন, বহু মানুষের বহু কাজ করেছেন আমার জন্য এই কাজটা করে দেন, আমার কি ক্ষমতা আছে বলো? আমিও স্রষ্টার কাছে অনুরোধ প্রার্থনা করতে পারি, প্রায় মিলিয়ন অফ লিসেনার্স, প্রায় 50-60 lakh পিপল একসাথে তারা রিকোয়েস্ট করতেছে, থাউজেন্ডস অফ টেক্সট, তারা সবাই বলতেছে যে সবকিছু ঠিক হয়ে যায়। তোমার কাছে আমি হাত জোড় করে অনুনয় বিনয় করতে পারি, আর তো কিছু করতে পারি না।
আসলে গুরু একটা কথা হচ্ছে কি, আজকে ট্রেনিং ছিল, ও যেখানে জব করার কথা ওইখানে সেম ওয়েটি আমি সুপারভাইজারে ছিলাম, তো ওর কিছু ফল্ট এবং আমার কিছু ফল্টের কারণে হয়তো আমার জবটা চলে যায়, তো সময় আর কি যার ধারা কাজটা পাইছিলাম উনি বলছিলেন যে তোমার বয়ফ্রেন্ড সন্তোষ, তো তখন একটা মাথায় কি একটা ঘুরতেছিল জানি না, যে তখন সব ব্লেমটা ওরেই দিই, ওটা অনেক গালাগালি করি বকাবকি করি। ফ্যামিলি থেকে অনেক প্রেশার ছিল, তুই কাজ মানুষ না, তোর বোনে কি খাওয়াবি, তুই কেমনি চলবি, তুই কি করতে, তুই সারাদিন ঘুমায় থাকো, শুয়ে থাকো, এই করস ওই করস, তো গুরু প্রেশারটা এতটাই ছিল যে আমার কি বলবো, আমি ঠিক মতো ঘরেও থাকতাম না গুরু, ঘরে থাকলে আব্বু আসলে আব্বু ছিল ছিলে করতো। এন্ড গুরু মোস্ট অফ অল বলে রাখা ভালো যে আমার আব্বু একজন ড্রাইভার, তো উনি একটা কোম্পানির গাড়ি চালায় আর কি। তো যাই হোক,
এত প্রেশারের কারণে সবচেয়ে যে মানুষটা তোমাকে ওন করে, যে বেশি মানুষটা সবচেয়ে বেশি ভালোবাসে, এত কিছুর পরেও যার কথা তুমি বলতেছো, এই কষ্ট পেতে পেতে যদি শেষ হয়ে যায়, আমি তো অবস্থা দেখতেছি খুবই খারাপ। ইদানিংকালে তুমি লাস্ট কখন দেখেছো আমি জানি না, একদম স্যান্ডউইচের মতো হয়ে গেছে তোমার ভালোবাসার এই মানুষটি, একদম একদম মানে এইভাবে চলতে থাকলে তো বেশি দিন এক্সিস্ট করবে বলে মনে হচ্ছে না, নিজেকে ক্ষমা করতে পারবা তখন?
আমি আজকে আসতে চাইছিলাম, বাট আমি গত তিন দিন যাবৎ সময় পরদিন থেকে সকালে পর গুরু আমার লাইফে আমি যেটা করি নাই কখনোই, আমি সেই জিনিসগুলো করছি, আমি ড্রাগ নিছি, তারপর ইয়াবা কলেজে ওগুলো খাইছি, ড্রিঙ্কস করছি এতটা পরিমাণে ওই দিন রাতটা আমার কল্পনার বাইরে পড়ে।
এগুলো সমাধান?
সমাধান না, নিজের কি বলবো গুরু, কিচ্ছু করার নাই। তিনটা দিন যাবৎ গুরু আমি ঢাকার বাইরে না খেয়ে না দে ঘুরে 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 ঘুরতেছি, কালকে সারাটা দিন বৃষ্টিতে ফিরছি, কুমিল্লাতে বৃষ্টি হচ্ছিল দুপুর থেকে, বৃষ্টিতে ফিরছি, মানে আজকে বৃষ্টিতে ভিজে ভিজে সেই বনানি গেছি, ওরা একটা বার দেখতে পারি, ওরা ওইখান থেকে নিয়ে আসতে পারি না, তার প্রচন্ড জ্যাম থাকে, ও গাড়িতে উঠতে পারবে না আমি জানি, ওইখান থেকে ওরা নিয়ে আসবো, বাট ও চারটা বাজে বের হয়ে গেছে।
ওই বৃষ্টি আসলে তোমাকে এখনো পাগলের মতো খুঁজে, ওই বৃষ্টি নিয়ে কথা হচ্ছিল, ওই যে বৃষ্টির গানটার কথা বারবার করে তখন বলতেছিলাম, এগুলা বাজাটা তোরে, তুমি যে বৃষ্টির কথা বলতেছো যেখানে তুমি খুঁজতে গেছো পাগলের মতো খুঁজে, পাগলের মতো সময়ের জন্য মুহূর্তের জন্য অপেক্ষা করে, কত চমৎকার অতি পার্থিব একটা রিলেশনশিপ হতে পারত নূর এবং নাহ তোমাদের দুইজনের মধ্যে, কই নিয়ে গেছো তোমরা সম্পর্কটা কি?
আসলে এখানে আরেকটা কথা আছে, আমি কিন্তু নূরের ছোট, ওরা আমার ভিতরে জাস্ট এক মাসের রিলেশন, একটা মাস আমাদের ভিতরে ভালোবাসা ছিল,
কিন্তু ভালোবাসার কি তীব্রতা আমি এখান থেকে অনুভব করতে পারছি, কই নিয়ে যাচ্ছে ব্যাপারটা কি? দিন শেষে তুমিও ভালো থাকবে না নাহ, এই করতে করতে আমার কাছে ভয় লাগতেছে কোথায় জানো, নূরের যে সিচুয়েশন আমি দেখতেছি, সে অফ ইয়ারে যেভাবে আমার সাথে কথা বলছিল, আল্লাহ না করুক এই করতে করতে যদি এই সব এত বেশি ভেতরের রক্তক্ষরণ যদি ওকে হারিয়ে নিয়ে যায়, এই দীর্ঘ নিঃশ্বাসে অভিশপ্ত জীবন তুমিও টেনে নিয়ে যেতে পারবা না, কারণ আমিও টের পাচ্ছি খুব স্পষ্টতই যে কতখানি ভালোবাসো তুমি, কতখানি পাগল হয়ে আছো এই মেয়েটির মধ্যে, কতখানি মজে আছো তোমার ভালোবাসার এই মানুষটির মধ্যে, তোমার স্ত্রীর জন্য, তোমার ভবিষ্যৎ গর্বিত সন্তানের মায়ের জন্য, কত চমৎকার হতে পারত তোমাদের সম্পর্কটা, দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসো, দুজন দুজনের হাত ধরে ফুটফুটে একটা সন্তান পৃথিবীতে আসলো, দুজন জব করতেছো, সেটেলড ফ্যামিলি, দুজন একসাথে ঘুরতে যাচ্ছো, চলে গেছো সমুদ্র সৈকতে, টক্সিস বাজার সবচেয়ে কাছের কাছের হোটেলটা তোমরা ভাড়া করেছো, ব্যালকনিতে দাঁড়িয়ে আছো, তার সেই উপরে আকাশে উথাল পাথাল জ্যোৎস্না, জ্যোৎস্নার আলো এসে পড়েছে কত চমৎকার নিষ্পাপে মুখটাতে, স্পেশালি আমি যে 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 গল্প দিয়ে শুরু করেছিলাম তার টোল পড়া, এই টোলটা তুমি প্রথম খেয়াল করলে সেদিন, কত অতি পার্থিব হতে পারত এই সবকিছু।
আমি গুরু ফার্স্ট ইয়ারে থাকতাম, সেকেন্ড ইয়ারে উঠতাম আর কি, তো আমার পড়ালেখাটাও অফ হয়ে গেছে, ওরও অফ হয়ে গেছে আমার কারণে, দুজনের ফল্টের কারণে, তো ওর বার্থডের দিন আম্মুর কাছে মিথ্যা কথা বললাম, ওর 500 টাকা নিয়েছিলাম যে আম্মু আমার ভর্তি অ্যাডমিশন ফর্ম ওঠাইতে হবে, এই করতে হবে, টাকা পাঠিয়ে দিলে ওই করতে হবে, অনেক ইয়ে করে মরে গেলে গেছিল, 500 টাকা ধারায় জামা দিয়েছিল। সেই দিনটা দুজন অনেক ভালো কাটাইছি বলতে গেলে, লাইফে ফার্স্ট টাইম হয়তো
পাগলের মতো দূর থেকে ভালোবাসবে আর শেষ হয়ে যাবে, তাই তো? ভালোবাসার কি দাম না হোক, যে দুইজন দুজনকে পুড়িয়ে ছারখার করে দেয়, যাকে ড্রাগস নিতে বাধ্য হতে হয় আর একজন স্যান্ডউইচের মতো প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য অপেক্ষা করে, ভালোবাসার কি প্রয়োজন?
গুরু বলে রাখা ভালো, না হয়তো বা ভুলে গেছে, গত 25 তারিখ আমাদের প্রায় 10 মাস মেবি ফিল আপ, 1 বছর বেশি হয়ে গেছে সেই রিলেশনটার কথাটা ছিল না হো, লাভ ইউ টু।
আমি শেষের দিকে একদম, এই প্রথম ভালোবাসার এই ভালোবাসার কথার জন্য আমি তৃষ্ণার্ত থাকি। আজ ফরচুনেট যে দুইজনের মধ্যে যে ভালোবাসার তীব্রতা অ্যাটলিস্ট সেটা খুব গভীরভাবে আজ অনুভূত হয়েছে, গভীরভাবে টের পেয়েছি। বাট এই আফসোস নিয়ে অনুষ্ঠানটা শেষ করতেছি যে দুইজন দুজনের মধ্যে পাগলের মতো তো ভালো ঠিকই বাসো, বাট ভালোবাসাটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তোমাদের মধ্যে যে ম্যাচুরিটি প্রয়োজন, তোমাদের মধ্যে যে সহিষ্ণুতা প্রয়োজন, তোমাদের মধ্যে যে শ্রদ্ধাবোধ প্রয়োজন, সেই ব্যাপারগুলো অনুপস্থিতির কারণে এত ভালোবাসা প্রবণ দুইটা মনও একসাথে হতে পারছে না। এ কষ্ট সত্যি মেনে নেওয়ার মতো না। অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এভাবেই কি তাহলে তুমি ড্রাগসের আশ্রয় নিতে নিতে ধ্বংস হবে? এভাবেই কি মেয়েটি রক্তক্ষরণ হতে হতে ভেতর থেকে শেষ হয়ে যাবে? সেটাই হচ্ছে একবার বিষয়। যাও, শেষবারের মতো ভালো লাগা দিয়ে দিই তোমাদেরকে। তোমরা কল্পনাতেই ভালো থাকো আর বাস্তবে ধ্বংস হয়ে যাও। কল্পনার ভালো লাগা শেষবারের মতো দিয়ে নিচ্ছি। শেষ কান্দা কান্দো, শেষ ভালো লাগা অনুভব করো। এ বৃষ্টি শুধু তোমার জন্য, যে বৃষ্টিকে পাগলের মতো ভালোবেসেছো তুমি। এ বৃষ্টি তোমার জন্য নূর, এ বৃষ্টি নাহ তোমার জন্য। শুরু করেছো তোমাদের পথ চলা বনানি থেকে, এ বৃষ্টির আওয়াজ শুধুই তোমার জন্য দিয়েছি। বৃষ্টির সাথে তোমাদের চোখের পানি সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ করে নিয়ে যায়। তোমরা কল্পনাতেই পরস্পরকে ভালোবাসতে থাকো আর পৃথিবী থেকে হারাতে থাকো, কেউ নেশা করে আর কেউ কষ্ট পেয়ে পেয়ে। তোমাদের আর কোনোদিন একসাথে হাত ধরা হবে না। তোমাদের হাত ধরে ভবিষ্যতে তোমরা কোনোদিন কোনো গর্বিত সন্তানের বাবা মা হবে না। তোমাদের মধ্যে আসলেই কোনো ভালো লাগা তৈরি হবে না, কারণ একটা পৃথিবীকে সার্ভাইভ করার জন্য, একটা ভালো লাগাকে ভালোবাসাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় নার্চার প্রয়োজন হয়, সে ক্ষমতা তোমাদের মধ্যে নাই। তোমরা সহিষ্ণু না, তোমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ নাই, বোঝাপড়ার অভাব। তাই শুধুই ভালোবাসা দিয়ে, শুধুই এশক দিয়ে, শুধুই দিওয়ানগি দিয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। তোমরাই সেটা প্রমাণ করলে। শেষবারের মতো তোমাদের এই ভালোবাসা ভালো লাগা অনুভূত করো তোমাদের জন্য এই বৃষ্টি। কথা বলো দুইজনে, কথা বলো।
বরাবর কি সরি বললেই সবকিছু শেষ হয় না? সরি বলবা আর মাফ করে দিব কখনোই না। এই আই লাভ ইউ টু 3 দিন আগে কই ছিল?
শেষ করছি, আর মিনিট 2-3 আছি। কথা বলো তোমরা, এবং আমার আজকে সত্যি অতি পার্থিব ভালোবাসা থাকার পরও, ভালোবাসার এই রকম ইমোশন থাকার পরও দুইটা সম্পর্কের, স্বামী স্ত্রীর এই সম্পর্কের অপমৃত্যু ঘটতে দেখেছি, আফসোস হচ্ছে। বাট আমি নিজে থেকে কোনো উদ্যোগ গ্রহণ করতে চাই না, এই কারণে, কারণ তোমাদের মধ্যে সেই পারস্পরিক বোঝাপড়া, সেই সহিষ্ণুতা, সেই ধৈর্য, সেই আন্ডারস্ট্যান্ডিং, সেই শ্রদ্ধাবোধ এগুলো নেই। শেষ করো কথা, আর 2-1 মিনিট আছি আমরা একসাথে। আর বৃষ্টি, যে বৃষ্টি তোমাদেরকে সবসময় কাছে টানে টেনে নিয়ে আসে, শেষবারের মতো সেই বৃষ্টি দিয়েছি তোমাদের জন্য।
তোমার কাছে একটা কোশ্চেন আমার, সাক্ষী রেখে তুমি মেঘলা আপুকে বলেছো যে কি করতে চাও, আমাকে ফুল কথাটা বলেই ফেলছো, ভালো করে জানো কথাটা আমি উচ্চারণ করলাম না। লাস্ট মোমেন্টে জিজ্ঞাসা করবো কি চাও,
লাস্ট ওয়ান মিনিট শেষ করো আলোচনা,
কথা বুঝি নাই।
লাস্ট মোমেন্টে কোশ্চেন করবো তুমি কি চাও। কথাটা কি বরাবরের জন্য
তার মানে কি দাঁড়ালো, দুজন দুজনকে ভালোবাসো দিয়ে কি আবার কি ঝগড়া করার রাস্তা করতেছো তোমরা?
বলবে কিভাবে, সারাদিন তো বকেই সময় পায়, ভালো কথা তো বলাই যায় না, সারাদিন বকবে ঝাড়ি দিবে এগুলাই তো হচ্ছে হ্যাবিট, ভালো কথা মুখ থেকে তো বেরিয়ে।
তুমি কি আসল কথাটা শুনলে, তোমার অভিমানের কথা বলতে গিয়ে কি প্রয়োজনীয় কথাটা শুনলে?
শুনেছি,
তোমাদেরও দোষের কিন্তু কোনো কমতি নেই।
শুনেছি
কি
আমাকে যদি সে নাই বলে যে তার এতটা পরিমাণ জ্বর,
এখন তো শুনলে
ভালোবাসা
বাংলাদেশের প্রয়োজন হতো না, তোমাদেরকে নেওয়া বসাও লাগতো না, যা বলেনি তা বলেনি, এখন যা বলতেছো তুমি বুঝতেছো, ভালোবাসায় কমতি নাই সেটাও বুঝতেছি, এই সহিষ্ণুতা কি তোমাদের কাছে আশা করতে পারি আমি, তুমি বলো না এই ধৈর্যটা কি তোমাদের কাছে আশা করতে পারি?
100 এর সাথে যদি 10%
পারি কি
করা যায় ইনশাআল্লাহ।
গুরু জানতে ওকে চাই, ওকে ছাড়া আমার লাইফ কিচ্ছু না গুরু।
জ্বর তো বললে 104, জ্বরের ঘরে বকতেছো না তো?
না গুরু, যতই জ্বর থাক, জ্বরের মাথায় হোক, ইভেন যখন আমি ড্রাঙ্ক থাকি, জাস্ট ওরেই চাই,
বেড়ে যাচ্ছে দিন দিন, বুঝি ড্রাগসের প্রতি যে ডিপেন্ডেন্সি তোমার, ওর এই কষ্টটার থেকে বেঁচে থাকার জন্য, এটা কি দিন দিন বেড়ে যাচ্ছে তোমার? কি কি খাও, ইয়াবা খাও, ওয়াইন খাও, আর কি খাও? কি কি ড্রাগস নাও, যে ড্রাগস গুলো নিচ্ছ তার কষ্টটা ভুলে থাকার জন্য, সেই ড্রাগস এর প্রতি নির্ভরতা কি বেড়ে যাচ্ছে দিন দিন?
না না গুরু, আমি জাস্ট এগুলো থেকে সবসময় দূরে থাকতাম, আমি জাস্ট স্মোকটা করতাম,
নো প্রবলেম, বাট আমি বলতেছি যে এই ইনভলভমেন্টটা, যে জিনিসটার নাম তুমি বলেছো, এটা কিন্তু একদম ধ্বংসের একদম চূড়ান্ত জায়গায় নিয়ে যাবে। তোমার পক্ষে কি সম্ভব? আমি যে সহিষ্ণুতা, যে আন্ডারস্ট্যান্ডের কথা বলতেছি, যে ম্যাচুরিটির কথা বলতেছি, যে শ্রদ্ধাবোধের কথা বলছি, যে ধৈর্যের কথা বলছি, একটা সম্পর্কে নার্চার করার জন্য যে জিনিস এলিমেন্ট গুলো খুব বেশি জরুরি, সেটা কি তোমার পক্ষে সম্ভব? না হো, লক্ষ লক্ষ মানুষ ভাই আমার, যেটি না পারো সেটি বলে দাও। লক্ষ লক্ষ মানুষ শুনতেছে দেশ দেশের বাইরে থেকে, সবাই ওত খেতে আছে, হাজার হাজার টেক্সট আসছে যে নাহর কাছ থেকে পাকা কথা নেন গুরু, যাতে করে সে বলে যে এই কাজটা করবে না, এরা একসাথে যেন ভালো থাকে, আমরা যদি ফার্দার ফলো আপ প্রোগ্রাম করি তখন যেন জানতে পারি যারা খুব সুখে আছে, ওদের ছবি পোস্ট করে আমাদেরকে ফেসবুকে ট্যাগ করেন, আমরা এই খুশির জায়গাগুলো দেখতে চাই। এতগুলো মানুষকে তুমি নিরাশ করতে পারো না, স্রষ্টাই বলেছেন যে দশ যেখানে আমি খোদা সেখানে এক্সিস্ট করি, তাই যদি হয় এতগুলো মানুষকে তুমি মিথ্যাচার এতগুলো মানুষের সামনে করতে পারো না, এটা কি সম্ভব? ছাড়বে না, আমি এটা আমি এগ্রি করি, ভালোবাসাতে কোন রকমের দ্বিমত নাই। আমি বলতেছি যে বাকি যে ম্যাচুরিটির গুলো যেগুলো এই রিলেশনশিপটাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে, সেই এলিমেন্ট গুলো তোমার মধ্যে থাকবে তো, তুমি তার ব্যাপারে যে প্যাশনেট এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, বাট তার ব্যাপারে যে ক্যারিং অ্যাটিটিউডটা থাকা উচিত, তোমাকে কাজের মধ্যে ঢোকা উচিত সর্বাগ্রে, যেটি তোমাকে পার্সোনালি তোমাকে কনফিডেন্ট করে তুলবে, যেটি তোমার নিজের মধ্যে যে হীনমন্যতাগুলো তৈরি হয় সেই হীনমন্যতাকে মুক্তি দিবে। সো কাজের প্রতি ফোকাস হতে হবে ফার্স্ট তোমার ক্যারিয়ারের প্রশ্নে, এবং তার পাশাপাশি এই যে ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে ভুল বুঝাবুঝি, সামান্য একটা ব্যাপারটাকে আউটবাস্ট করে অনেক বড় জায়গাতে নিয়ে যাওয়া, এই জায়গাগুলো কি এই জায়গাগুলো থেকে কি নিজেকে সরিয়ে রাখতে পারবে? তোমার কাছে কি সেই লেভেলের আন্ডারস্ট্যান্ডিং অ্যাটিটিউড আশা করতে পারি, সেই ধৈর্যকে আশা করতে পারি, সেই ম্যাচুরিটিকে আশা করতে পারি? তুমি কি কথা দিচ্ছ এত লক্ষ লক্ষ মানুষ যারা শুনতেছে এই প্রোগ্রামটি?
আমি সবাইকে সাক্ষী রেখে বলতেছি আমার আপনাদের সবগুলো কথা আমি মান্য করবো, এজ লাইক মাই ফাদার, এজ লাইক মাই ফাদার।
আমার কথা মান্য করা এত এই অনার দিয়েছে তোমার মহানুভবতা, বাট অ্যাটলিস্ট এতগুলো মানুষের সবাই অনুরোধ সবাই অনুরোধই করতেছে অনুনয় করছে যদি সম্ভব হয় একসাথে থাকা, এটা দোষের কিছু নাই আসলে। আমি পাবলিকলি আমার ব্যক্তি জীবনের কথাও কিন্তু এখানে বলেছি, সো পাবলিকলি যদি একটা কেউ ভালো কিছু করে এর মধ্যে অবশ্যই দোষের কিছু নাই, এবং তোমার নূর এবং নাহুর জীবন এই জীবনের এই যে গতি প্রকৃতি এই যে কেমিস্ট্রি এটা দেখে যদি আট দশটা মানুষের উপকার হয় আলহামদুলিল্লাহ, এটা তোমরা একটা ভালো কাজের জারিয়া হয়ে যাবে তখন। সো আমি এটার মধ্যে দোষের কিছু দেখি না, বা দিন শেষে যদি সত্যি তোমরা ভালো থাকো সুখে থাকো এর চাইতে ভালো আর কি হতে পারে? নাহ সম্ভব না? যাও লাস্ট ওয়ান মিনিট কথা বলো, কোনো ঝগড়া নাই, অভিমান নাই, অনুনয় নাই, কিচ্ছু নাই, কিভাবে আবার নতুন করে শুরু করবা, কবে থেকে শুরু করবা, কেমনে শুরু করবা, কথা বলো, কথা বলো।
আমি পারলে আজকে এখন আসতাম গুরু, আপনাদের অফিসে এখন এসে দৌড়া পড়ে গুরু ওর পায়ে ধরে মাফ চাইতাম, কিন্তু গুরু আমার কাছে ওর ম্যাবিলিটিটা নাই।
সব ঠিক হয়ে যাবে, পৃথিবীতে এখন সবচেয়ে বড় যেটা অভাব আনরেস্ট এই দুনিয়াতে তার নাম ভালোবাসা, ভালোবাসা এবং শুধুই ভালোবাসা। মানি ইট ডাজেন্ট ম্যাটার, পুরো সময় পড়ে আছে, অনেক বড় সময়। ইউ আর এ ভেরি স্মার্ট ফেলো, তোমার সাথে কথা বলে আমি বুঝেছি, তোমার বউরে আমি চোখের সামনে দেখতেছি, এও জব করবে, এদের এদের জব করলে এদের পয়সার অভাব হওয়ার কথা না, ইট ডাজেন্ট ম্যাটার, সব ঠিক হয়ে যাবে, শুধু দুইজন হাত ধরাধরি করে রাখো, দুইজনের ভালোবাসাটা শুধু বাঁচিয়ে রাখো, আউটবাস্ট করো না, ঝগড়া করো না, এত অল্পতে ধৈর্যচ্যুতি ঘটিও না, অনেক ভালো থাকবে তোমরা, আল্লাহর অশেষ রহমত, স্রষ্টার যে নিয়ামক এই পৃথিবীতে আছে ভালোবাসা তা তোমরা খুব চমৎকার ভাবে ধারণ করেছো, অনেক বড় একটা পাওয়া এটা, ইউ আর ব্লেসড যে এরকম ভালোবাসা পৃথিবীতে পেয়েছো, পাগলের মতো কাঁদতেছিল মেয়েটি, কত বেশি অসহায় করে দিয়েছো মেয়েটিকে তোমার জায়গা ছাড়া, তুমি তো নেশা লাগাই দিয়েছো মেয়েটির মধ্যে, তুমি মিয়া মিয়া খেয়ে মনে কষ্ট দূর করতেছো, ও তো তোমার নেশায় ভুগতেছে, এ তো ড্রাগস অ্যাডিক্টেড, তোমার নেশায় দেহি, পা ধরে কান্দে আমার স্বামীর আইনা দেন, আমি কি জাদুঘর নি যে ওর স্বামীরে নিয়ে এসে দিব, বিপদে পড়ে তোমার কাছে তখন ভয়ে ভয়ে আমি অনুনয় বিনয় জানাইছি, যাক তুমি আমার ইজ্জত রাখছো, তুমি বলছো যে ঠিক আছে আপনাকে আমি সম্মান করি শ্রদ্ধা করি বিনয় করে করছো আলহামদুলিল্লাহ, বাট আমি তো ভয়ে ছিলাম রিজেক্ট না করে দেয়, এই তুই আবার কোন কিসের গুরু সর এখান থেকে, তো লাকিলি বেঁচে গেছি আর কি, মেয়েটির মুখটা আমি রক্ষা করতে পারছি যে কথা বলছি, বাট তুমি যদি কথা না রাখো ফাইনালি তাহলে তো সেই যে কাজ আগে হতো সেটারই পুনরাবৃত্তি হলো, তা তুমি করবা না, কথা দিয়েছো রাইট না? ওকে কথা বলো, ফাইনালি কথা বলো। আমার মনে হয় এই ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না, কারণ যেই অর্থনৈতিক সমস্যার কথা আসতেছে, ইটস এ ম্যাটার অফ টাইম, সব ইট উইল বি সেটল ডাউন ইনশাল্লাহ, সবকিছু পরিবর্তন হয়ে যাবে, শুধু ভালোবাসাটা ছেড়ো না, আর তোমরা ধৈর্যচ্যুতি ঘটায় না, আল্লাহর দোহায় লাগে এতগুলো মানুষের সাথে গাদ্দারি করো না। এ প্রোগ্রাম আমাদের আর্কাইভে থাকবে, আমরা ফলো আপ করবো নূরের মাধ্যমে, যদি দেখি এই ঘটনায় পুনরাবৃত্তি হয়েছে, ইট শুডন্ট বি, অবশ্যই আমরা এই প্রোগ্রামের রিক্যাপ আবার করবো এই ফলো আপের সাথে। নূর কথা বলো, সেটেল প্ল্যানিং করো তাহলে তোমরা, যে কখন আবার সবকিছু ঠিকঠাক করতেছো। আমরা নির্দিষ্ট একটি বিরতির পর তোমাদের দুইজনকে নিয়ে আসবো, তোমাদেরকে নিয়ে প্রোগ্রাম করবো, তোমাদের সাকসেস স্টোরি সফলতার গল্প শুনবো, এট দ্য সেম টাইম তোমাদের ভালো কিছু ছবি তুলে ফেসবুক আমরা আপলোড করবো। প্লিজ কথা বলো এবং সেটেল ডাউন করো, কখন তোমরা বসতেছো একসাথে তাড়াতাড়ি, অনুষ্ঠান শেষ হয়েছে আমার বহু আগে, শুধু তোমাদের এই তোমাদের এইটার জন্য আমি অনুষ্ঠানটা টাইম এক্সটেন্ড করছি। কথা বলো,
কিছুই
বলি না ইচ্ছা করে। আম্মুর রুমে যাও, আম্মুর রুমে নাপা আছে, নাপা নিয়ে একটা খেয়াল ফেলো, জ্বর বেশি থাকলে কমে যাবে। আর আমি সকালে বাসায় আসতেছি, এখন আসো পসিবল
সকালে, আমার একটা কাজ আছে, আমার 8টা বেরোতে হবে বাসা থেকে,
আমি 8টার আগেই আসব, সমস্যা নেই,
ঠিক আছে,
ভালো থাকো। হ্যাঁ, এখন কান্নাকাটি করে পালিশ ভিজাও না, ওষুধটা খাও, খায় একটু ঘুমাও, হ্যাঁ জানি, আমি জানি তুমি অনেক ভালো, তোমার মতো ভালো হয় না, আর তোমার মতো রাগেও হয় না, ডাক্তারে বাদ দাও, ভালোটাই থাকো। মেঘলাপু শুনতেছে, মেঘলাপুর সাথে তুমি কথাটা বলো। জি হ্যালো
মেঘলাপু,
হ্যাঁ বলেন।
মেঘলার মতো লক্ষ্মী মেয়েকে কে কড়া ভাবে কথা বলে? হ্যাঁ করতে পারছো সেটা শুনে তো অবাক হচ্ছি, মেঘলার সামনে কেউ মিসবিহেভ করে না, ওর কথা, ওর টোন, ওর হাসি দেখলে, আর মেঘলা তো ভালো, মেঘলা হাসিটা দিয়ে দিত,
হাসিটা দুজনের জন্য। ওকে গানটা চলুক,
আমরা বিদায় নিচ্ছি, বিদায় নিচ্ছি, না হো আসসালামু আলাইকুম, অনেক ভালো থেকো, না হো থ্যাংক ইউ,
ইনশাআল্লাহ গুরু দোয়া করবেন, আপনিও ভালো থাকেন, আপনার সবাইকে নিয়ে গুরু দোয়া করি, অনেক দোয়া গায়ে থাকেন,
না হো অবশ্যই,
আল্লাহ যেন সুস্থ রাখে,
ডোন্ট ফরগেট ইওর কমিটমেন্ট ডিয়ার, বাট ডোন্ট ফরগেট ইওর কমিটমেন্ট, তুমি কথা দিয়েছো, ডোন্ট ফরগেট ইওর প্রমিস,
অবশ্যই গুরু,
প্লিজ,
থ্যাংক ইউ গুরু,
ওকে বিদায় নিচ্ছি, লাস্ট অনুভূতি কি
বলবা কিছু
না, ওর কাছ থেকে বিদায় অলরেডি নিয়েছি আমরা, তোমার অনুভূতি বলো।
আমার অনুভূতিটা হচ্ছে থ্যাংক ইউ, হয়তো বা একটা আশা ছিল যে হ্যাঁ কথা বলবে, আপনাকে রিফিউজ করবে না, যে আপনার সাথে কথা বলবে না, এতটা পরিমাণ বেয়াদব না, রাগ চটা ঠিক আছে, খুব রাগি, আপনাকে রিফিউজ করবে তেমন না, সে ক্ষমতাটা এখনো তার হয়ে ওঠেনি। তার একটা জিনিস দেখে ভালো লাগলো যে যত রাগারাগি করছে যাই করছে, অ্যাটলিস্ট আপনাকে রেসপন্স করছে,
খুশি তো তুমি,
কথাটাকে রেসপন্স করছে। একবার খুশি হয়েছিলাম যখন আমার লাইফে সে এসেছিল, নেক্সট টাইম আরো একবার খুশি হলাম, প্রাণবন্ত হলাম, মনে হচ্ছে যে এখন একটা দেহর মধ্যে জান এসেছে,
আলহামদুলিল্লাহ, এটা যেন বলবৎ থাকে, স্রষ্টার কাছে প্রার্থনাই করি, আর এই গানটা তোমাদেরকে ডেডিকেট করে এই গানটা শুনতে শুনতে বাড়ি চলে যায়, মনে পড়তেছে আমার সমস্ত পিছিয়ে থাকা সেসব বন্ধুদের কথা, স্পেশালি মনে পড়ছে সমীর কথা রংপুর থেকে যে ফোন দিয়েছিল, সম্ভব হলে সবাইকে ভালো রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টাটাই আমরা করতাম, কিন্তু সবসময় তো সম্ভবপর হয়ে ওঠে না, কারণ সপ্তাহে একবারই সুযোগ থাকে আমাদের ফিরে আসার, এবং আমরা অ্যাটলিস্ট প্রার্থনা করতে পারি যে সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, নিরাপদে থাকুক, জীবনটাকে অনেক বড় করে যা বাঁচুক। জীবন তো স্রষ্টা দেওয়া দারুণ এক নিয়ামত, আর সেই নিয়ামতে ভালোবাসা অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে থাকুক। পৃথিবীতে সমস্ত সুখের বিভিন্ন রকমের ফরমেট আছে, পৃথিবীতে সুখ আসার জন্য সবসময় পাগল প্রায় হয়ে থাকে, আর সুখ আসার একমাত্রই বাহন, সে বাহনের নামই তো ভালোবাসা। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধু ভালোবাসা দিয়ে।
খুব চমৎকার একটা ফিনিশিং হলো, ওয়াও ভেরি গুড, আমি খুবই হ্যাপি ওনাদের জন্য, সবার জন্য। আর যে সমস্ত বন্ধুরা ছিলেন এতক্ষণ রেসপন্স করলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যেতে যেতে আমি আরেকবার বলতে চাই বন্ধু, আমাদের ফেসবুকের অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেসটি www.facebook.com/90.4dhakafm, সো যেখানটিতে বন্ধু লাইকিং এর পরিমাণ 55,000 প্লাস, সেটি হচ্ছে আমাদের রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ, যেখানটিতে আমাদের সাথে লাইক দিয়ে সংযুক্ত থাকবেন 24/7, এটি আশা করি এবং পুরো সপ্তাহ জুড়েই আপনি আমাদের এই পোস্টে রেসপন্স করতে পারেন লাইক দিয়ে, কমেন্ট দিয়ে এবং শেয়ার করে। সো চলে যাচ্ছি, আর শুনছেন এই চমৎকার রোমান্টিক গানটি, শুনতেই থাকুন, সাথেই থাকুন, আগামী সপ্তাহে আবার কথা হবে, টেক কেয়ার।
মানে নজরো সে তুঝে ছুলিয়া, ওহো কবি তেরি খুশবু কবি তেরি বাতে, বিন মাঙ্গে ইয়ে জাহাঁ পালিয়া, তু হি দিল কি হে রৌনক, তু হি জন্মো কি দৌলত, অর কুছ না।